This track was downloaded from FusionBD.com.
আচ্ছা মা, আমি কি তোমার সন্তান না? বললো তোকে আমি 3 মাসের বাচ্চা ভালো মানছি।
কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য।
দুপুরে বাসায় এখন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি কামড়া খাইতাম।
কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু।
তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা?
আমাদের সে উনি চলে গেল কেন?
কিছু প্রশ্নের কোনো উত্তর নেই।
সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম।
কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়।
আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে আমি হেরে যাচ্ছি।
কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন হ্যালো 8920 তে কিবরিয়ার সাথে প্রতি বুধবার রাত 11:10।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের এই রাতে 11:14 হতে এখনো 10 সেকেন্ড বাকি। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আর যারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন তারা নিশ্চয়ই জানেন এখন সময়টা হচ্ছে হ্যালো 8920। হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এবং জীবনের গল্প বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে জীবনে ঘটে যাওয়া নানা রকম সত্য ঘটনা, জীবনে ঘটে যাওয়া নানা রকম তিক্ত অভিজ্ঞতা, জীবনে ঘটে যাওয়া নানা রকমের ভালো কিছু, যে কোনো কিছুই হতে পারে আমাদের হ্যালো 8920 গল্প। এখানে আপনি আসতে পারেন, এখানে বলতে পারেন মন উজাড় করে যা হয়তোবা জীবনে কাউকেই কখনো বলা হয়নি। শুরু হয়ে গেছে হ্যালো 8920 এবং একই সাথে নতুন পুরনো সব বন্ধুকেই স্বাগত জানাতে চাই। আর আমাদের অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আমাদের অনুষ্ঠানে যোগ দেবার জন্য সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর ব্যাপী একটি নাম্বার, বিশেষ একটি নাম্বার খোলা থাকে 24 ঘন্টার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন নাম্বারটি হচ্ছে 9115668। আবারও বলছি 9115668। এই নাম্বারটি হচ্ছে আপনার বিশেষ বন্ধু, এখানে আপনি ফোন করবেন। ফোন করার পর আপনার নাম, তারপরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। আমরা সেল নাম্বারের ক্ষেত্রে স্পষ্ট শব্দটা ব্যবহার করি, কারণে অনেক অনেক ফোন কল আমরা পাই, যে ফোন কলগুলো শোনার পরে আমাদের খুবই ইচ্ছা হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা সেল নাম্বারটি এমনভাবে বলেন যে অনেক সময় সেই সেল নাম্বারে আমরা রিচ করতে পারি না, আমরা ধরতে পারি না এবং ভালো করে বুঝতেও পারি না। সেক্ষেত্রে আমি সবাইকে বলি সেল নাম্বারটি, দয়া করে আপনার সেল নাম্বারটি একটু সময় নিয়ে ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন এবং তারপরে বলবেন আপনার কি বলার আছে। আর আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে আপনার গল্পটি ছোট্ট করে বলে, গল্পটা সারমর্ম বলে বলুন, আপনাকে ফোন করতে আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তার নাম তাপসী বা তপু, তার ডাক নাম তপু, তপু নামটি আমরা ব্যবহার করব আমাদের অনুষ্ঠানে। তবে গত অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি হয়ে এসেছিলেন তিনি আনোয়ার, এবং আনোয়ারের গল্প আমরা সেই রাত অবধি, রাত 2:30 পর্যন্ত আমরা তার গল্প শুনেছিলাম। তার গল্প শোনার পরে আমাদের শ্রোতারা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সেগুলোও আমরা শুনব। এবং একই সাথে যারা এই মুহূর্তে আমাদেরকে নেটে শুনছেন কিংবা নেটে শুনতে চান তাদের জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা বলে দিচ্ছি, www.abcradiobd.fm। আমি আবারও বলছি www.abcradiobd.fm। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে এই মুহূর্তে লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে, ওই স্ট্যাটাসে আপনি যদি আমাদের অতিথিকে নিয়ে, অতিথির গল্প শোনার মাঝখানে কিংবা অতিথিকে কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনি করতে পারেন, সেই প্রশ্নগুলো আমি অতিথিকে করব। সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920। চলুন আনোয়ার সম্পর্কে কে কি বলেছে আমরা একটু শুনে আসি।
আমি আজকে শারিক বাবু, আমার সেল নাম্বারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আনোয়ার ভাই যে কথাগুলো বললো কষ্ট লাগছে, উনি আমার থানাতে নবীনগরের আশেপাশে ওনার বাড়ি, আমি ওই অনুষ্ঠানে আসতে চাই। আমার জীবন থেকে কোন কাহিনী আছে যার জন্য আমি পড়াশোনা সবকিছু খারাপ করছি, এখন আমি সবার কাছে শুধু অবহেলিত হয়ে আছি।
কিবরিয়া ভাইয়া, নরসিংদী থেকে আমি বাকি বিল্লা বলছি। আমার মুঠোফোন নাম্বার হলো আনোয়ার ভাইয়ের জীবনের ঘটনা শুনে সেই ঘটনাকে মূল্যায়ন করতে পারবো না, তবে একটা কথা বলবো, গুরুজন বলতে একটা কথা আছে, তাদের কথা অবশ্যই আমাদের স্মরণ রাখা উচিত। আনোয়ার ভাইয়াকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, নীলের পাখি যদি কখনো দুটি ডানা মেলে নীল গগনে চলে যায়, গোধূলি লগনেও যদি সে ফিরে না আসে তোমার নীরে, ভাববে সে কখনো ছিল না তোমার, তোমার জীবনটা সবেমাত্র শুরু হয়েছে। পরিশ্রম করতে থাকো, নিজেকে এমন ভাবে গঠন করো যেন একদিন হলেও তোমাকে নিয়ে তারা চিন্তা করে, একদিন যেন সে তোমাকে নিয়ে ভাবে যে তোমাকে ছেড়ে চলে গিয়ে জীবনের সবচেয়ে বড় একটা ভুল করেছে। আর সেটাই যদি করতে পারো, আমি মনে করি সেটাই তোমার সফলতা।
আসসালামু আলাইকুম, আমি ইভা নারায়ণগঞ্জ থেকে, আমার সেল নাম্বারটা হচ্ছে, প্রথমেই আমি বিসি রেডিওকে ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই কিবরিয়া তোমাকেও। তুমি করে বলছি কিছু মনে করো না, শ্রোতাদেরকে তোমরা এরকম একটা বাস্তব ধর্মে অনুষ্ঠান উপহার দিয়েছো সেজন্য। অনুষ্ঠান শুনে প্রথম আমার মনে হচ্ছে যে এখনো এমন মানুষ পৃথিবীতে আছে যারা নিজের জীবনের কঠিন সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখে। হ্যালো 8920 18তম পর্ব শুনে আমার মনে হয়েছে আমি একাই মহিলা লিসনার ছিলাম সেই অনুষ্ঠানে। সেই দলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের সমাজে তুমি একা নও, প্রতিটি নারী কোনো না কোনো ভাবে নির্যাতিত, তাতে তুমি ভয় পেও না, এগিয়ে যাও, ধৈর্য ধরো। আর তোমার ধৈর্য দেখে আমি অনেক ধৈর্যশীল হয়েছি আগের থেকে। আর তোমাদের অনুষ্ঠানটা এত রাতে প্রচার হয় যে আমার শুনতে খুবই অসুবিধা হয়। তোমার হাজবেন্ড পাশে শুয়ে আমি হেডফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে অনুষ্ঠানটা শুনি, ও জানতে পারলে ভীষণ রাগ করবে। রিপিট ট্রান্সমিশনের ব্যবস্থা থাকলেও ভালো হতো, তবু আমি অনেক কষ্ট করে তোমাদের অনুষ্ঠানটা শুনি, কারণ অ্যাড শুনেই মনে হয়েছে অনুষ্ঠানটা শুনতেই হবে আমাকে। আমি আমার ছোট বাচ্চাটার বয়স 1 বছর, তাকে পাশে শুয়ে দেখে হাজবেন্ড কিশোর রেখে আমি অনুষ্ঠানটা শুনি। তো এই 19তম পর্বের আনোয়ারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আনোয়ারের একটা জিনিস আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে যে এত ছোট বয়সে তার প্রেমে পড়ার বিষয়টা, ওর ভালো লাগার যে একনিষ্ঠতা ছিল সেটাতে আমি মুগ্ধ হয়েছি। আনোয়ার কিসের জন্য ধন্যবাদ, এই পৃথিবীতে কজন পারে একনিষ্ঠ ভালোবাসা দিতে? বিয়ের মতো মাথা উঁচু করে বাঁচো, কারণ তুমি কাউকে ঠকাও নি, তোমার বয়স কম, তোমার ভালোবাসা শ্রদ্ধা রেখে তুমি নতুন করে বাঁচো, এই তো জীবন। তুমি ভেবে নাও
আনোয়ার ভাইয়ের কাহিনীটা। আসলে ভাই, যেমন কর্ম তেমন ফল একটা কথা আছে না, উনি প্রথমে এক লোকের সংসার উনি ভেঙে ফেলছে, মানে ওনার কারণেই তো ভাঙছে। উনি যদি চাইতেন যে ওই মেয়ের সংসারটা উনি ঠিক রাখবেন ওনার, তাহলে ওই মেয়ের সাথে সম্পর্কই রাখতেন না। ভালোবাসা কি শুধুই কাছের না ভালোবাসা দূরে? ভালোবাসা যদি শুধুই কাছে থাকতে পারবে তো তাহলে কিন্তু উনি মাকেও ভালোবাসতেন, কিন্তু মাকে ছাড়া কিন্তু অনেক দূরে উনি পড়ে আছেন অনেক বছর ধরে। তাই আমার যেটা বলার যে একজনের সংসার যখন ভাঙছেন আপনার তত ভাঙবেই, এমন কেন চিন্তা করেন যে আমারটা সবসময় ঠিক থাকবে, আমি যাই করলাম। যাই হোক, পূজা ভাই, আপনাদের শোটা অনেক অসম লাগে, কি বলবো। এই শোটার জন্য আমার অ্যাকচুয়ালি বৃহস্পতিবারের অফিস বা যাই বলেন কোনো কিছুতেই যাওয়া হয় না। তো থ্যাংক ইউ আপনাদেরকে এমন একটা শো করার জন্য।
ভাইয়া, আমি পলাশ, আমার সেলফোন নাম্বারটা হলো, তোমাদের প্রোগ্রাম গুলো খুব ভালো লাগে। আজকে প্রোগ্রামটা শুনে আমার খুব মনে পড়ছে আমার ভালোবাসার কথা। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, বাট আমি গরিব বলে ও আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমি বড় একা, মাঝে মাঝে মনে হয় পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু আমার মার মুখের দিকে তাকিয়ে তার পারি না। আমার কষ্টের কথাগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই, প্লিজ আমাকে একটু সুযোগ দিও, প্লিজ প্লিজ।
প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে হ্যালো 8920 এরকম এরকম শ্রোতা আমরা পেয়েছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, বিশেষ করে ঢাকার বাইরে থেকেও অনেকে ফোন দেন, দেশের বাইরে থেকেও অনেকে ফোন দেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং হ্যালো 8920 সময় নিয়ে যারা যেটা বলেছেন, আমরা আসলে সময়টা প্রথম দিকে শুক্রবারে করেছিলাম, সেটা আসলে আপনাদের কথা বিবেচনা করে আমরা আসলে বুধবারে নিয়ে এসেছি। আর আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে যে হ্যালো 8920 যারা ফোন করে আমাদেরকে যোগাযোগ করতে বলেন, সেই সব কল লিস্টগুলো আমাদের সবসময় ডাটাতে থাকে এবং আমরা কালেকশনে রাখি, আমরা অবশ্যই সময় করে আপনাকে ফোন দিব, ধৈর্য হারা হবেন না দয়া করে। আর ফেসবুকে যারা এই মুহূর্তে আছেন, আমার বিশেষ করে হ্যালো 8920 ফেসবুক পেজে, তাদেরকে বলবো গল্পটি ধৈর্য করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পরে মন্তব্য করবেন এবং গঠনমূলক আলোচনা কিংবা সমালোচনা করবেন, সেটা আমাদের গল্পের জন্য ভালো। এবং আমরা বিশ্বাস করি হ্যালো 8920 শ্রোতারা সবাই অনেক বেশি বাস্তবমুখী জীবনমুখী। পেজটি হচ্ছে facebook.com/hello8920। আর আমাদের ওয়েবসাইটে যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি যদি কোনো কারণে, আপনার বন্ধু যদি ঢাকার বাইরে থাকে কিংবা একই সাথে এমন একটি এরিয়াতে থাকে যেখানে হ্যালো 8920 শুনতে চায় কিন্তু শুনতে পাচ্ছে না, তাহলে তাকে ইন্টারনেটে আসতে বলুন এবং বলুন www.abcradiobt.fm ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে লাইভ শুনতে, এবং সেখানে সে পরিষ্কার শুনতে পাবে। আজকে যিনি আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন, তার কথা আমরা একটু শুনব। শোনার পরপর আমরা মূল আলোচনায় ফিরে যাব। তার আগে আমি আবারও ফোন নম্বরটি মনে করিয়ে দিচ্ছি। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। এই ফোন নম্বরে আপনি ফোন করে নাম এবং সেল নম্বরটি স্পষ্ট করে বলে আপনি বলতে পারেন আপনার মনের কথা, কিংবা এখানে আসতে চাইলে সেই আসার গল্পটি আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। চলুন শোনা যাক আজকের অতিথি আমাদের এখানে আসতে গিয়ে কি বলেছেন।
আমি টোপ্পো, আমার নাম্বার হচ্ছে, আমি এখনো বেঁচে আছি, সেটা কিভাবে আমি জানি না, তবে বেঁচে আছি। আমি আমার কিছু কথা বলতে চাই। আমি আসলে খুব বেশি এফএম শুনি না, প্লিজ গিভ মি এ চান্স।
টোপ্পো এই মুহূর্তে আমার সাথে আছে, আমরা আগে টোপ্পোকে ওয়েলকাম করে নিই। টোপ্পো অনেক নার্ভাস হাসছেন, কিন্তু আমার মনে হয় আপনি একটু কিছু বলুন, কারণ আমাদের এখানে বোঝানোর কোন উপায় নেই যে আপনি এখানে উপস্থিত আছেন কিনা। আপনি হ্যালো বা কিছু একটা আমাদের দর্শকদের বলুন, শ্রোতাদের বলুন।
ফার্স্টলি কিবরিয়া ভাই অনেক ধন্যবাদ আমার আমাকে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। আর লিসেনারদেরও বলছি, সেটা হচ্ছে যে আপনাদের ধৈর্যের তারিফ না করে পারছি না। জানি না, আমি আমি আপনাদেরকে বেসিক্যালি এখানে এন্টারটেইন বা খুশি করার জন্য আসিনি, আমি এসেছি নিজেকে একটু রিল্যাক্স করার জন্য, নিজের কে একটু হালকা করার জন্য।
চমৎকার,
যদি পারেন একটু ধৈর্য ধরে শুনবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার মানে এক্সপেকটেশন এতটুকুই।
চমৎকার, আমরা সেটাই আশা করছি এবং আমাদের শ্রোতারা সেটা করবেন। তার আগে আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা কিছু বেসিক জিনিস জানতে চাইব, সেটা হচ্ছে তপু তো আপনার ডাকনাম, এবং আপনি আপনি কি মানে এখন প্রেজেন্ট স্ট্যাটাসটা যেটা আমরা জানতে চাই, আপনি কি স্টুডেন্ট?
জি, আমি এশিয়ান ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছি, 35 ব্যাচ।
ওকে, এত ডেসপারেটলি সব ডিটেইল পরিচয় দিয়ে দিচ্ছেন, যাই হোক, আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি এমবিএ ব্যাচে, এবং আপনি ঢাকাতেই থাকেন?
জি,
ঢাকাতেই থাকেন। আচ্ছা, আর আপনার বয়সটা তো আপনি যেহেতু বললেন, আপনার সবাই একটু গেস করে নেবেন বয়সটা কিরকম। আপনি ম্যারিড অর আনম্যারিড?
ম্যারিড।
ম্যারিড, ভেরি গুড। চলুন আমরা আপনার গল্পে চলে যাই, কোথা থেকে শুরু করবেন?
এটা আমার ছোটবেলা না, এটা আমার মায়ের ম্যারিড লাইফের থেকে আমি কিছুটা শোনা এবং কিছুটা নিজে দেখা, ওখান থেকে শুরু করতে চাচ্ছি।
জি প্লিজ।
তো আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে।
আচ্ছা,
সেটা হয়তো বা ওভাবে আনুষ্ঠানিক ভাবে হয়নি, বাট দুজন দুজনকে অনেক পছন্দ করে। বাবা অনেক সুন্দর ছিলেন, মা আবার ততটা সুন্দর ছিলেন না। আর বাবাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের চাইতে মাদের মামুনির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একসময় ভালো ছিল, নানার অসুস্থতার জন্য সেটা বেশি একটা দিন ভালো থাকেনি,
মানে প্রচুর পরিমাণে খরচ হয়েছে ওনার অসুস্থতার পিছনে।
ওনার অসুস্থতা, উনি প্যারালাইজড হয়ে যায়, দুটা পা হাত প্যারালাইজড হয়ে যাওয়ার পরে উনি আবার কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তো উনি টিচিং প্রফেশনে চলে যান, বাসায় টিউশনই করতেন, পরে ছেলে মেয়েদেরকে যতটুকু পড়ানো যায় উনি চেষ্টা করেছেন, লেভেল পর্যন্ত ট্রাই করেছেন। তারপরেই তো বাবা পছন্দ করলো মাকে, একই এলাকার যেহেতু, ত্রিভুজাকৃতি আমাদের বাসা, মানে বাড়ি, এক কর্নারে দাদু বাড়ি, আরেক কর্নারে হচ্ছে এখন আমাদের বাসা, আরেক কর্নার হচ্ছে আমার নানার বাড়ি।
আচ্ছা আচ্ছা,
একই গ্রামে, একই এলাকায়। তারপর বিয়ে করে বাবা, আব্বু যেটা মামুনিকে খুব ভালোবাসত, যেটা শোনা আমার শোনা এই লাইফে আমার শোনা, ওটা মানে ওই পার্টটা ছিল বেস্ট।
আচ্ছা আচ্ছা, মানে আপনি এই যে শুনেছেন, এটা কার কাছ থেকে শুনেছেন?
এটা আমার মায়ের কাছ থেকে শোনা, কিছুটা আমার নানুর কাছ থেকে শোনা, কিছুটা আব্বু মাঝে মাঝে রাগ করে যখন একটু একটু বলতো, সামারিটা আসলে এরকমই দাঁড়ায়।
আচ্ছা, দুজন দুজনকে প্রচন্ড রকম
চাইতেন? হ্যাঁ, প্রচন্ড ভালোবাসত।
কতদিনের সম্পর্ক ছিল এটা, প্রেমের সম্পর্ক?
প্রেমটা মামুনি যখন, একচুয়ালি ওটা কি মামুনির তরফ থেকে আসলে প্রেম বলা যাবে না, কারণ সে তখন এটা একটু কমই বুঝতো। আব্বু এটাকে প্রেম হিসেবে চালিয়ে নেয় যে এটা প্রেমই ছিল, কিন্তু মামুনি আব্বুকে দেখলে দরজার চিপা দিয়ে লুকায় থাকতো, অথবা খাটের নিচে লুকায় থাকতো।
বয়সে কি অনেক বেশি পার্থক্য ছিল বয়স?
আব্বু তখন ডিগ্রিতে পড়ত আর মামুনি 7-8 সম্ভবত এরকমই ছিল।
বিয়েটাও কি ওইরকম 7-8 থাকা?
না, মামুনি যখন ক্লাস 10 এ পড়ে তখন ওনাদের বিয়ে হয়, বিয়ের পরপরই এসএসসি।
সালটা মনে আছে কত সালের দিকে?
না আমার একটু সমস্যা, আমি সাল অনেক কিছু মনে
করি না। আমারও সমস্যা, ইতিহাস আমি যখন পড়তাম আমি একদমই সাল মুখস্থ রাখতে পারতাম না। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো না, আমার জন্ম সালটা জিজ্ঞেস করলো আমার অনেক সময় ভুল হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না।
আচ্ছা, অনেক কিছুই আমার মনে থাকে না, যাই হোক এরকম মানে সুন্দর সুন্দর ছোট ছোট ঘটনার পর জাকুদের বিয়েটা হয়। নানু রাজি থাকে, দাদু বাড়ির টোটালি তখন কেউ রাজি থাকে না। আবু প্রপোজ করে, মানে সবাইকে বলে আমি ওকেই বিয়ে করব, যে যাই বলুক ওকেই বিয়ে করব। আবার ওদের যেটা ছিল সবাই একটু বেশি মেজাজি ছিল, আমার দাদু মানে আমাদের ফ্যামিলির যে একটা কমনই ছিল সবাই প্রচন্ড মেজাজি,
মানে দাদু বাড়ির লোকজন।
কেউ কারো কাউকে নিচে মনে করতে পারবে না, সবাই উপরে, সবাই উপরে থাকতে চায়, দেখা গেছে নিচে আর কেউ থাকতে চায় না।
আচ্ছা,
মানে বিষয়টা এরকম।
এবং শেষ পর্যন্ত দেখা গেল সবাই উপরে থাকতে, কেউ উপরে নেই, সবাই নিচেই পড়ে,
সবাই নিচেই পড়ে আছে। বিষয়টা এক্স্যাক্টলি এরকমই। তারপর বিয়ে হলো, নানুর বাড়িতেই সম্ভবত বিয়েটা হয়, দুই একজন থাকে এরকম। যাক, অনেক কাঠ ঘর পোহানোর পর আব্বু টোটালি বাড়িতে স্ট্রাগল করে যে না মামুনিকে এই বাড়িতে আনতেই হবে। মামুনি এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়, ইন দ্য মিন টাইম মামুনির একটা চাকরি হয়, গভর্নমেন্ট জব। আব্বু অবশ্য ওখানে অনেক হেল্প করেছে
আপনার মায়ের চাকরির জন্য।
হ্যাঁ, চাকরির জন্য, পড়াশোনার ক্ষেত্রে। মামুনি অ্যাকচুয়ালি মানে ওনার ম্যাচুরিটি অনেক পরে আসছে, মানে জীবনের কঠিন সময়গুলিতে উনি অ্যাকচুয়ালি ম্যাচিউর হয়েছেন, কঠিন সময় নিয়ে ওনার ম্যাচিউর হওয়াটা শুরু। তখনও মামুনি যখন এই যে আপনার জব করতো তখনও খুব ছেলে মানুষই করতো, আব্বু ওগুলিকে খুব প্রশ্রয় দিত, বলতো ওর ছেলে মানুষই দেখার জন্যই আমি অনেক কিছু করি বা করতাম এবং খুব মানে খুব বেশি ভালোবাসত। আসলে দাদু বাড়িতে নিয়ে আসেন, নিয়ে আসার পরে সেখান থেকে আসলে সমস্যাটা শুরু হয়, দাদুর ফ্যামিলির কেউ রাজি থাকে না। তারপর দাদু ছোট ছোট কথাবার্তায় খুব বেশি ঝামেলা করতো, যেমন সে সারাক্ষণ অফিসে থেকে আসতো, সকালবেলা দেখা গেছে না খেয়ে চলে গেছে, কাজ সব কাজ করে, গ্রামের বাড়িতে যা হয় সব কাজ করে আপনার অফিসে চলে গেছে, অফিস থেকে বিকেলবেলা এত বিকেল আসতো, আসার পরে দেখা গেছে যে ভাতের ভাত থাকতো না, তরকারি থাকতো না, ভাত যদি একটু থাকতো বলতো তুমি কি ভাত খাবা না খেয়ে আসছো, মানে এরকম টাইপের কলকাতা স্টাইল কথা বলতো। তারপর এরকম অনেক কিছু, তার কাজের প্রেশার ছিল প্রচন্ড, যদিও কাজের তখনও কাজের লোক ছিল, একটা ছেলে ছিল, তারপর প্রচুর কাজের প্রেশার ছিল, সে কাজ করত, তার কাজে কোনো ইয়ে ছিল না। আমার আমার দাদা আমার মামুনিকে আবার খুব পছন্দ করত, যখন দাদু এমন করত দাদা বলতো তোর ওর সাথে এমন করিস না রে, এটা ঠিক না, ও আসলে বাচ্চা মানুষ, ও হয়তো বা সইতে মানে বেশি সইতে পারবে না। তারপর চাচারা মানে দাদু ফুসলাতো খালি, কাজ করতো না, কাজ করতো তারপর বলতো কাজ করতো, বিভিন্ন ছোট ছোট সাংসারিক যে বিষয়গুলি এগুলি নিয়ে খুব বেশি টর্চার করত, বিভিন্ন ধরনের টর্চার করতো। আব্বুকে বলতো, আব্বু কানে নিত না, আবার অনেক সময় মাকে দেখানোর জন্য বলতো এই তুমি এটা কেন করলা, মা যেটা বলছে সেটা করে, আবার পিছনে বুঝাতো তুমি কিন্তু কিছু মনে করো না, আমি আসলে মাকে হার্ট করতে চাইনি, এটা হয়তো ওনার রং ছিল, বাট তবুও মাকে একটা সান্ত্বনা দিত, তার সান্ত্বনার একটা ভাষা ছিল। এভাবেই চলল মামুনি আমার ভাই, মানে কোন সালে কি ভাই প্লিজ জিজ্ঞেস করবেন
না। না ঠিক আছে, আমি সাল ব্যাপারটা একেবারেই ভুলে গেলাম, এবং আমি যদি জিজ্ঞেস করি আপনাকে আপনি ইচ্ছে করলে এটা অ্যাভয়েড করতে পারবেন, কোনো সমস্যা।
হ্যাঁ, আমি মিথ্যা বলতে চাচ্ছি না যে এই সালে হয়েছে,
না ঠিক আছে প্লিজ।
সেটাই আমার ভাইয়া মানে প্রেগন্যান্ট হয়,
মানে আপনারা
এটা বেশ কিছু বছর পর।
আপনারা কয় ভাই বোন?
আমরা দুই ভাই এক বোন ছিলাম, তো আমার মাঝখানের ভাইটা মারা যায় তার বয়স যখন
আল্লাহর
রহমতে, এখনো জীবিত আছেন। তারপর সে হয় এমন হয়েছে কেন কেন জানি, মানে ও আমি আর আমার ভাইয়া পিচিটা তো মারা যায় কিন্তু আমি আর আমার ভাইয়া কেন জানি ওই ওদের কেমন জানি ছিলাম। যেমন ভাইয়া হওয়ার পরে ভাইয়াকে কেমন টলার করতে পারতো না, মানে সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের সন্তান, এটাই হচ্ছে মেন সমস্যা। যে আমার ভাইয়ের নাম লেনিন আর মায়ের নাম আয়েশা, মানে ওনার সমস্যা ছিল আয়েশার সন্তান হচ্ছে লেনিন, দ্যাটস ওয়াই এটা পাপ। এইদেরকে মানে দাদির যে ভালোবাসা বা সবার যে একটা মানে অ্যাকসেপ্টেন্স, খুশির একটা বিষয়, প্রথম সন্তান ছেলে তারপর আবার প্রথম একটা সন্তান হলো বা তার এই ছেলের ঘরে, এই জিনিসটা ছিল না। দেখানো হয়তো বা আব্বু সামনে থাকলে হয়তো একটু একটু দেখাতো কিন্তু তেমন বেশি না। একদিন এমন হয় যে আমার ভাইয়া তখন মানে আপনার হাঁটতে পারতো না, কত জানি বয়স, এখনো পা দুটা পোড়া, চুলে রান্না করছিল, ভাইয়া মনে হয় ওরকম গিয়ে দাদির কাছে গেছে, দাদি চুলার ভিতরে এমনি একটা ধাক্কা দেওয়াতে পা দুটা, ছোট ছোট নান্নি পা যেটাকে বলে, পা দুটা একদম কয়লার মধ্যে গিয়ে তার দুইটা পা পুরো ঝলসে গেছে, একটা পা এখনো পুরাটাই পোড়া, এত বয়স হয়েছে ওর, এখনো সে পোড়া দাগটা আছে। ওটা দেখে মাঝে মাঝে দেখে বলতো আমার দাদির জীবনের একটা স্মৃতি রয়ে গেছে, আর কিছু দিক না দিক বুড়ি, কিন্তু একটা জিনিস দিয়ে গেছে, একটা সিল মেরে গেছে, মানে খুব ফানি ছিল সে, সে ফানি খুব এটা বলতো।
বেঁচে আছেন উনি এখনো দাদু?
না না,
আল্লাহ ওনাকে মাফ করুক,
এক্সপায়ার হয়ে গেছেন উনি বেশ কিছুদিন হলো, দোয়া আসে না কেন জানি ভেতর থেকে, জানি না আল্লাহ আমাকে এর জন্য মাফ করবে না আমি জানি না, কিন্তু দোয়াটা আসে না, চেষ্টা করি বলতে যে আল্লাহ মাফ করুক, বেহেস্ত নসিব করুক, কিন্তু আসে না। যাই হোক, এভাবেই অনেক কিছু চললো, এগুলি আমার জন্মের আগে, আমি এগুলি দেখিনি, শুনতাম। ভাইয়া ছোটবেলা থেকে প্রচন্ড দুষ্ট ছিল, এভাবেই বেড়ে ওঠা। তারপরে আমি হই বরকল, সম্ভবত একটু একটু মনে আছে, আমি হওয়ার পরে মামুনির ট্রান্সফার বরকল একটা এলাকায় হয়।
কি করতেন আপনার মা সরকারি?
হ্যাঁ, উনি ফ্যামিলি প্ল্যানিং সিনিয়র ভিজিটর ছিলেন, তখন ভিজিটর ছিলেন। তারপর বরকলে চলে যায়, আমি খুব ছোট হই, মানে 7 মাসে সম্ভবত হয়ে যায়, তো এত ছোট ছিলাম যে আমাকে ঝুড়ির ভিতরে চারপাশে আপনার তুলা দিয়ে রাখা হতো, এত ছোট। অনেকেই বলতো তা মানে তাপসী এত ছোট, তবু এত ছোটকে দেখাই যায় না। যখন আমি হাঁটতাম, মানে প্লাস্টিকের কিছু আগের পুতুল ছিল না, 10-15 টাকার এরকম, বাচ্চাদের হাতে আরেকটা পুতুল বাচ্চা থাকতো, ঠিক ওরকম সাইজের ছিলাম আমি, যে এত একটু 5 ফুট আমি কখনো ভাবিনি। তারপর যাই হোক, এভাবেই মনে হয় ওই সময়গুলি গোল্ডেন একটা টাইম ছিল আমার মায়ের লাইফে, না হলে এই ছোট ছোট বিষয়গুলি আমাকে নিয়ে বলতো না। আমার মা, আমার বাবা এবং আমার ছোট চাচা দেখতে প্রায় সেম, আমি ভুলে ছোটবেলায় চাচাকে দেখলে আব্বু বলে চলে যেতাম, এরকম অনেক ছোট ছোট কাহিনী বলতো। তারপর যেটা মানে একটা জিনিস শেয়ার করতে চাই, এটা আমাকে খুব নাড়া দেয়, এখনো নাড়া দেয়, যে মানুষের একই মানুষ এই দুইটা জিনিস কিভাবে করে। যেমন মামুনি যদি গোসল করত, আব্বু তার সেই মানে গভর্নমেন্ট যে কোয়ার্টার গুলি থাকে, ওরা তো সবসময় গভর্নমেন্ট কোয়ার্টারে ছিল, বড় একটা স্ল্যাব বলে সম্ভবত, বা যাই হোক পানি রাখার জমায় রাখার একটা বড় থাকে, ওটা আব্বু ওটাকে বাথটাবের মতোই ইয়ে করলো, মামুনির জন্য, এখানে আয়েশা গোসল করবে, এটা সে তার ওই গোসলের জন্য। মানে মামুনি যেটা বলতো যে তোর বাবা এত ভালোবাসত আমাকে, আমি গোসল করবো সেজন্য সে পানির মধ্যে গোলাপের পাপড়ি, গোলাপ জল, চন্দন অনেক কিছু অ্যারেঞ্জ করে রাখতো, যেটা আমি আমার স্বপ্নের চারপাশেও কখনো ভাবিনি যে আমার লাইফে এত সুখ আসবে কি করে, একটা লোক আমাকে এত ভালোবাসে কি করে, আমি কখনো বুঝতে পারিনি যে আমার লাইফে এত ভালোবাসা আসবে। আমার ম্যাচিউর তোর বাবার হাতে হয়েছে, আমি ম্যাচিউরিটি তোর বাবার হাতে হয়েছে, আমি এত ছোটবেলায় মানে মানে এসএসসি হয়তো বা অনেক মেয়ে ম্যাচিউর হয়ে যায়, বাট আমি যখন এসএসসি ছিলাম তখনও আমার চালচলন ছিল একটু অন্য টাইপের, দৌড়াদৌড়ি এই সেই, তোর ভাইয়া যখন আমার প্যাটি ছিল তখনও আমি দেখা গেছে যে দৌড়াদৌড়ি, মানে আমি বুঝতে পারতাম না যে আমার ভিতরে আরেকজনের অস্তিত্ব আছে। তোর বাবা আমাকে এগুলি বুঝাতো, মানে তাদের ভালোবাসার ধরনটা ছিল ঠিক এরকম। তারপর খুব যত্ন করত, সিলেটে এটা কি আগেই ছিল কিনা, মা আমার মামনি আসলে বুঝতে পারেনি এই সমস্যাগুলি কি বাবার আগে থাকার পসিবিলিটি নাই, কারণ ওরা যেখানে বাবার আব্বুর আবার একটা বৈশিষ্ট্য ছিল যদি আব্বুর কোথাও মানে ট্রান্সফার হয়ে যায় সাথে সাথে তার বউর যেভাবে হোক ম্যানেজ করে সে তাকেও ট্রান্সফার করে
ওখানে,
হ্যাঁ নিতেই হবে নাহলে ততদিন সে ওখানে জয়েন করবে না, মানে ওই পোস্টিং এ অ্যাটেন্ড করবে না, এরকমই সিলেটের বিষয়টাও সেটাই হয়েছে। তখন আমি 1-2-3 কথা ভাই আমার মনে নেই, তবে ক্লাস 4 থেকে আমার মনে আছে, 4 এর কিছু কিছু ঘটনা আমার মনে আছে, যে ওখান থেকে বেসিক্যালি মানে ফ্যামিলির মধ্যে যে নোংরা বিভীষিকা বা ফ্যামিলির ভিতরে যে ডিজাস্টার হয় সেটা ওখান থেকে আমার অ্যাকচুয়ালি মানে বুঝে ওঠা। ছোটবেলায় আমি দেখতাম মানে কি দিয়ে শুরু তাও বলতে পারো না, কিন্তু আমার শুধু একটা কথা মনে আছে, বাবার হাতে দা মাকে দৌড়াচ্ছে, মা জান বাঁচানোর জন্য সিঁড়ি থেকে দৌড়ে দৌড়ে নামছে। আমাদের ওখানে আবার সিলেটে দুজনের বাসা একসাথে নেওয়াতে ডুপ্লেক্স মানে বাসাটা ওরা পেয়েছে টিলার উপরে, অস্বাভাবিক সুন্দর একটা এরিয়া ছিল, বড় লেখা বা ছোট লেখা যাই হোক একটা এলাকা হবে, সরি অফিসার্স কোয়ার্টারে থাকতাম আমরা। তো সেখান থেকে যেটা এই সিনারিটা আমার মানে জল জল করছে, আব্বুর মানে মামনির মুখে শোনা সেই ভালোবাসার মানে পুরুষ, তার কল্পনার পুরুষ, তার ভালোবাসার পুরুষের সেই চোখে চোখ রাগে লাল হয়ে আছে, মুখ দিয়ে স্ল্যাং ওয়ার্ড বের হচ্ছে বিভিন্ন ধরনের, তারপরে হাতে ধারালো একটা দা, তোকে আজকে আমি মেরেই ফেলব তুই মানে এই শব্দটা, মা দৌড়াচ্ছে আমি পিছন দিয়ে দাঁড়ায় চিৎকার করে কাঁদছি, কারণ আমি আমার আসলে ওই সময় এছাড়া মনে আর কিছু করারও ছিল না, এটা খুব মনে আছে। তারপর আরো কিছু আস্তে আস্তে আরো কিছু নোংরা অধ্যায়ের ভিতরে ঢুকে মানে বাবার মাধ্যমে পরিচিত হলাম, যখন যেটা আমার আসলে বোঝার কথা না, ওই ওয়ার্ল্ড সম্পর্কে আমার জানার কথা না, যে এই ধরনের মানুষের লাইফে বা এই ধরনের কোন একটা ওয়ার্ল্ড আছে আমার বোঝার কথা না, সেটা
ওকে। তবু আমরা যেহেতু আমাদের এটা মানে দেখানোর কোন সুযোগ নেই, আপনি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যান, আমি জানি যে আসলে আপনার বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার মনে হয় যে আপনার বলা উচিত, কারণ আপনি বলেছেন যে আপনি হালকা হতে এখানে এসেছেন, সো ইউ ক্যান টেল আস। আপনি তখন ক্লাস 4 এ পড়েন, রাইট? আপনার আপনার আপনি যেটা যেসব স্মৃতি শুনছিলেন সেগুলো আসলে আপনার কি বলে আপনার
মানে এই এখন যে দুই একটা কথা বলছি এগুলি আমার মনে আছে, মানে আমি
নিজের চোখে দেখা,
হ্যাঁ এটা আমার নিজের চোখে দেখা, সাল কি সময় কি এগুলি আমি বলতে পারবো না, তবে ঘটনা আমার মনে আছে যে এই জিনিসটা এক্স্যাক্টলি তখন ঘটেছিল। আমাদের ঘরে কাজের মেয়ে থাকতো, এই দুজনেই জব করত, সকালবেলা চলে যেত, মামুনি যা পারত সকালে করত তারপর চলে যেত, আবার বিকেল আসতো, কাজের মেয়ে একটা না থাকলেই হয় না, তারপর কাজের মেয়ে থাকত, কাজের মেয়েগুলির সাথে বাবা ফার্স্টলি মামুনি বুঝতে পারে যে তার অফিসের বিভিন্ন কর্মীরা থাকতো যে কিভাবে যেন সে দেখতে পায় বুঝতে পারে, এটা আমি দেখিনি এটা আমি শুনেছি, ঝগড়াঝাটি হতো যখন তখন শুনতাম ওদের সাথে, ওনার একটা ওনার অফিসের পাশে ছোট্ট একটা রুম, এটা সব মানে অফিসারদের পাশে একটা ছোট রুম থাকে, সেখানে একটা বেড থাকে মানে রেস্ট নেওয়ার জন্য থাকে, সেখানে সেখানে হয়তো বা একদিন মামুনি যাই হোক অফিস থেকে ওখানে যাওয়ার পরে ওনার কোন মানে কোন এক মহিলার সাথে তাকে একটু অন্য অবস্থায় দেখতে পায়, ওখান থেকেই তার মানে এতদিন যা হতো দা নিয়ে দৌড়াচ্ছে বা কি হচ্ছে, তারপরও সে এটা এতটুকু পর্যন্ত যেতে চায়নি, মামুনি ইচ্ছা করে যেন আমার হাজবেন্ড এমন করতে পারে, আমার বিলাভড এমন করতে পারে বা আমি যাকে লাভ করি সে এমন করতে পারে, এটা সে কখনো নিজেকে নিতে চায়নি, বুঝতে চায়নি। কিন্তু এটা চোখে দেখার পর এটা বোঝারও কিছু নেই, নেওয়ারও কিছু নেই, আসলে এটাই সত্য ছিল।
উনি যে আপনার বাবাকে নিয়ে যেটা বললেন যে কাজে মেশ ব্যাপার, যেটা এটা চোখে দেখার ব্যাপার, মানে এটা কি উনি?
আমি বলছি এটার স্টার্টিংটা এই জন্য ক্লিয়ার করলাম, যেটা মামুনির এটা ফার্স্ট দেখা। এরপরে অনেক কাজের মেয়ে আছে, কি আছে, এগুলি তো তখন আমার বুঝার বয়স নেই কিছু। কিন্তু হঠাৎ একদিন আমি দেখি কি আমাদের একটা কাজের মেয়ে, একটা সোহাগে ছিল, এটা আরো অনেক মেয়ে ছিল, একটা কাজের মেয়ে মামুনির বেড়ে সোহা আব্বুর সাথে, আমার এটা খুব খারাপ লাগলো। আমি রুমের বাইরে, মানে আমি স্কুল থেকে আসছি সম্ভবত, আসার পর তারপর আমি যখন দেখলাম, দেখার পর আমি বুঝতে পারছিলাম না জিনিসটা কি, কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি এটা আমার পছন্দ হয়নি। সে আমার মায়ের বেডে কি করছে, আব্বু এর ওর সাথে কি করছে, মানে এটা আমার পছন্দ হয়নি। যে আমার বাবা আসলে এটা কি করলো এটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি ওই রুমে ঢুকিনি, বাট আমি খুব কষ্ট পাচ্ছিলাম আর আমি ওয়েট করছিলাম আমার মা কখন আসবে, আমার মামুনি কখন আসবে। যাই হোক, মামুনি আসলো, আসার পরে আমি বললাম, মামুনি দেখো না এই অবস্থা, ওকে তো আমি এইভাবে দেখলাম। তখন মামুনির কি বলছে আমার আসলে মনে নেই, তবে শুধু একটা কথা মনে আছে, অনেক কথার মাঝে, অনেক রাগের মাঝে তার চোখ দুটো লাল হয়ে গেছে, একদম টপ টপ করে শুধু পানি পড়ল। আমাকে বুঝালো এটা আসলে কিছু না, আমি দেখি আর কি যেন অনেক কথা বললো, কিন্তু আমি ওই চোখ, আমার চোখ শুধু তার চোখের মধ্যেই বেশি চোখ ফেললো, যে কিভাবে জানি চোখ দুটো দিয়ে পানি পড়ছে, সে কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি। মানে তখন এটাই আমি রিয়েলাইজ করছিলাম যে আমার মা কষ্ট পাচ্ছে। তারপর এভাবেই এরকম অনেক ঘটনা। আরেকটা আনু ছিল সবচেয়ে ভয়াবহ একটা কাজের মেয়ে, কি আমি আমার চেহারা এখনো তার মনে আছে। ক্লাস ফোর পর্যন্ত আমাদের সিলেটে থাকা, তারপর আমরা চলে আসি, মামুনি আর আব্বু সেপারেশনে চলে আসে, ডিভোর্স হয় না বাট সেপারেট থাকে। আনু সম্ভবত প্রেগনেন্ট হয়ে যায়, এটা নিয়ে সমস্যা হয়, সেই মেয়ে মামুনিকে অর্ডার করতে থাকে
একটা পর্যায়ে।
আব্বু ওই মেয়ের জন্য মারে, বলে তুই এই বাসা থেকে যাবে কিন্তু ওই বাসায় থাকবে।
ও মাই গড,
আমার মা আসলে সহ্য করতে পারত না, ওই মেয়েকে হয়তো বা দৌড়ে যেত, স্বাভাবিক আমি হলে হয়তো বা, মা তো তখন খালি হাতে দৌড়ে যেত তাকে মারার জন্য, আমি এখন হলে হয়তো বা দাও নিয়ে দৌড়ে গিয়ে আগে খুন করতাম, পরে যা হওয়ার হয় তা দেখব। আমার কাছে এখন মনে হচ্ছে তার তখন আসলে দাও নিয়ে যাওয়া উচিত ছিল, মনে হয়, অনেক পাগলামি মনে পড়ছে এখন। যাই হোক, তারপর সে মামুনিকে আব্বু শলার ঝাড়ু দিয়ে মারে, লাঠি মারে খুব জোরে,
আপনার চোখের সামনে।
হ্যাঁ, আমি এগুলি আমি দেখতে পেতাম, মারতো কি বলতো এত মনে নেই, তবে এগুলি আমার খুব মনে আছে। আমি খুব চিৎকার দিয়ে কাঁদতাম, অনেক কাঁদতাম। তারপর পরে ঘটনাক্রমে জানা হয় যে ওই মেয়ে প্রেগনেন্ট ছিল 2 মাসের 9 মাসের। তারপর মামুনির উপর রাজ করত, মানে তখন সে হয়ে গেল ঘরের কর্তি, আমার মা হয়ে গেল তার পজিশনে, বিষয়টা এরকম। তারপর মামুনিকে মারার জন্য একবার আব্বু অ্যাটেম্প্ট নেয়, পরে কেন মামুনি ট্যার পায়, ট্যার পেয়ে আব্বুর সাথে সরাসরি কথা বলে, কথা বলার পরে সলিউশন চলে আসে। ওটা আমার কাছ থেকে মামুনি সবসময় হাইড করে রাখার চেষ্টা করছে, কিন্তু একদিন ঝগড়া, মানে ম্যাচিউর হয়ে আমি যখন একটু বুঝতে শিখি, ঝগড়ার ফাঁকে দিয়ে কিভাবে যেন মামুনি বলছে তখন শুনে ফেলছে, আমি ওইটা নিয়ে আর কখনো কোশ্চেন করিনি তাকে। বাট এটাই মারতে চেয়েছিল সেটা সে বুঝতে পারে, কথা বলে পর কিভাবে যেন যাই আর মারতে পারে না। এভাবেই ওখান থেকে ঝড় ঝাপটা ঝামেলা দুজনে। এই ফাঁকে আরেকটা কথা বলে নি, এত টর্চারের ফাঁকে আমার মা ড্রাগ এডিক্টেড হয়ে পড়ে, ড্রাগস, প্যাথেট্রিন, মনে আছে দুই তিনটা শব্দ,
প্যাথেট্রিন
হয়ে পড়ে। তারপর sure.
If you want to, apni jodi shout kore cry korte chan, I don't have any problem. This is your home. You can.
Tarpor dujon separation e chole ashe. Amake ei jhamela dekhe. Abbu. বাবু বা মামুনি দুজনে মনে হয় ডিসাইড করে যে আমাকে আপাতত জ্যাঠার বাসে পাঠিয়ে দেবে। যাই হোক, এই ঝামেলার মধ্যে আমাকে রাখবে না। এর মধ্যে ভাইও ম্যাচিউর থাকে, নাইন টেনে পড়ে হয়তো বা ও কিছু, ওর একটা ইয়ে ছিল যে ও কিছু দেখলেই, এসব ঝামেলা হলেই ও ঝামেলা থেকে এড়া থাকতো, কি মানে নিজেকে সে কন্ট্রোল করতে পারত না, ভাঙাভাঙি করত, কাপড় চোপড় নিয়ে পাঁচ ছয় মাস আর তার দেখা নেই, সে অনেক দূরে চলে যেত। কিন্তু আমি পারতাম না এই পাঁচ ছয় মাসের জন্য নিজেকে আড়াল করতে, বিন্দাস একটু ঘুরতে, মানে এই লাইফটা থেকে নিজেকে ডিটাচড করতে আমি পারতাম না। আমি ওখানে বসে বসে দেখতাম আমাকে হজম করতেই হবে, মেনে নিলে না, না নিলে নাই, ইউ হ্যাভ নো চয়েস, কোন অপশন থাকতো না, আমাকে থাকতেই হতো। যাই হোক, আমাকে বরিশালে পাঠিয়ে দিয়ে জ্যাঠার বাসায়, সেখানেও আরেক সমস্যা।
সেপারেশনটার ব্যাপারে একটু জানতে চাই। সেপারেশন বলতে নট ডিভোর্স, মানে দুজন মিউচুয়ালি দুজনের কাছ থেকে আলাদা হয়ে গেল।
আলাদা হয়ে গেছে।
আপনার মা কত কোথায় গেলেন তখন? আপনার মা তখন কোথায় গেলেন সেপারেশন?
তখন এই যে ওনার পোস্টিংটা, উনি আমাদের ওইদিকে দত্তপাড়া সম্ভবত একটা,
কোন জেলা এটা?
লক্ষ্মীপুরী দত্তপাড়া কোথাও
কোথাও একটা পোস্টিং। আচ্ছা,
আছে এটা ওখানে।
আর আপনার বাবা তার নিজের বাড়িতেই থাকলেন?
আব্বু সবকিছু নিয়ে চলে আসে ওখানে, ওনার পোস্টিং টা উনি কাছে ধারে কোথায় যেন করে, মানে ওটা করে ফেলে উনি। যাই হোক, দুজন দুজনেরই একই এলাকায় থাকতে হবে, বাসায় রুটটাই হচ্ছে এলাকায়, ঠিক আছে, বাট আলাদাভাবে চলে আসে, ঠিক আছে, দেখা হয়, দেখা হতো, কথা বলতে। এই জন্য মামনি পরে কিভাবে যেন দত্তপাড়ায় ট্রান্সফার করে, সেখানে সরকারি কোয়ার্টার থাকে, ওখানে চলে যায়। ওখানে বেশি দিন থাকেনি, পরে চলে আসে। লাস্ট টেন ইয়ার্স আমার মা সরিষই একটা এলাকা থাকে।
ওকে,
হ্যাঁ, লক্ষ্মীপুরে।
ঠিক আছে, আমরা ওই গল্পগুলোতে যাবো, আপনার আম্মুর জীবন কাহিনী আমরা জানবো। আপনি যেখানে যাচ্ছিলেন, যে আপনার জেঠার বাসায় যেতে হয় বোধ হয়,
হ্যাঁ,
সেপারেশনের পরে।
তারপর ওখানে যাই, সেখানে ওরা মানে আমার দেখি জেঠা কাজিন থাকে, দুইটা ভাইয়া থাকে, একটা বউ আপু থাকে, ওরাও আমাকে কেন জানি মেনে নিতে পারত না।
কেন, আপনি তো ইচ্ছা করলে আপনার বাবার সঙ্গে থাকতে পারতেন ওই সময়টাতে?
না, ওই সময় আমাকে রাখতে চায়নি, এটা ওরা ডিসাইড করেছে, ইটস আপ টু দেম।
দুজনে মিলে মিউচুয়ালি একটা ডিসাইড করেছে যে আপনাকে
এখানে রাখবে না, আমাদের সাথে ওকে রাখা যাবে না।
আচ্ছা আচ্ছা,
রাখলে সমস্যা, দুজনের এই টানা হাসরা আমার কি হয় না হয়, এই জন্য আমাকে দূরে সরিয়ে রেখেছে। পরে আব্বু মানে জ্যাঠার বাসায় যাওয়ার পর যেটা হলো, খাওয়ার সমস্যা, আসলে আমরা স্টেপ মামু কখনো কাজের মেয়েদের সাথে খাওয়ার সমস্যা করেনি, কিন্তু আমার সাথে কেন জানি বুঝলাম না খাওয়া নিয়ে সমস্যাটা ম্যাক্সিমাম লোকেই আমার সাথে করেছে। যেমন ওখানে যেতাম, পচা বাসি যদি কিছু থাকতো সেটা আমার কপালে জড়ত। এক বছর ছিলাম, গোল্ডেন ওয়ান ইয়ার্স, তারপর ওয়ান ইয়ার আর কি, তারপর পচা খাবারটা আমারই যুক্ত, ভালো জিনিস ওরা দেখা গেছে অন্যরুমে খেত, আমি তখন তো ফাইভে গিয়ে ওখানে ভর্তি হই, অনেক কিছু করতে দেয়, আমি পারি না, এটা আমি কখনো ভুলি না, আমি চেষ্টা করি করার, কিন্তু আমার এইজের সাথে বা আমার ইয়ের সাথে ওগুলি আসলে আমি করে উঠে কুলিয়ে উঠতে পারতাম না, কিন্তু চেষ্টা করতাম।
গায়ে হাত তুলতো?
হ্যাঁ, গায়ে মার চর থাপ্পড়, গাল তো আমার অল টাইমই ব্যথাই থাকতো চট থাপ্পড় খেতে খেতে এরকম। একদিন আমাকে কি যেন একটা কি অনেকগুলি কাপড়, মানে বড় বড় লম্বা, আমার সাইজের চেয়ে তো অনেক বড় বড় কাপড় চাপড় ভাজ, মানে ভাজ করতে দিয়েছে। আমি ওটা চেষ্টা করেছি, কানা এই সাইডে কর্নার দিয়ে এটা বের হয়ে আছে, ওইটা বের হয়ে আছে, চেষ্টা করেছি, সরি, আলনার কাপড় ভাজ, একটা টুলের উপরে উঠে যতটুকু পেরেছে করেছি। আমি সেদিন খুশি ছিলাম, আমি কাজটা আজকে কমপ্লিট করেছি, সবগুলি এক দেড় ঘন্টা লাগিয়ে করেছি, কিন্তু জেঠি এটার জন্য আমাকে খুব, কাকে কাকে যেন, পাশে ওনার আবার ভাই থাকতো, ভাইয়ের বউ থাকতো, ভাইয়ের বউকে ডেকে এনে বললো এত বড় মেয়ে হলো কিছুই করতে পারে না, তারপর আরো অনেক কমেন্টস করে মা বাপের এই সেই হ্যান ত্যান করতে একটা আজাব ধরে নিয়ে আসছে বাসায়, একটা কাজ ঠিক মতো করতে দেই তাও করতে পারে না, এরকম বিভিন্ন কথা প্রতিনিয়ত শুনতেই থাকি। সকালবেলা খুব জঘন্যভাবে ঘুম থেকে উঠাতো আমি হয়তোবা ঘুমটা ফুলফিল হতো না। আমি কি করতাম, ওদের ডাইনিং টেবিলে পড়তে বসতাম, আমি ওরা আরো অনেক পরে উঠবে আমি জানতাম, আমি ডাইনিং এর নিচে শুয়ে থাকতাম, ডাইনিং টেবিলের নিচে শীত হোক যাই হোক ওটার নিচে শুয়ে থাকতাম। যদি কোনো সাউন্ড পাই, কেন জানি এমনটা হতো প্রায় সময় যে উঠার সাউন্ড পাচ্ছি আমি, মানে আমি ঘুমিয়ে আছি কিনা জানি না, তবে মনে হচ্ছে ঘুমিয়ে আছি বাট ঘুমে নাই, এরকম ওদের সাউন্ড পেতাম আমি সাথে সাথে উঠে যেতাম, উঠে মানে ভাব খান পড়তে বসছি, আসলে পড়তে বসতাম তখন ঝুটতাম খালি, এরকম অনেক সময় হয়েছে। এটা অবশ্য ওই পাটের কাছে কিছুই না, ছোট এই যে ভাইয়ারা অনেক চর থাপ্প মারত বিনা কারণে, কোনো কারণে যদি বলে এটা কর, আমি যদি বলতাম না ভাইয়া এটা এটা এখন না একটু পরে করি, জেঠি আর একটা কাজ দিয়েছে বা কি একটা, ঠাস করে একটা গালের মধ্যে চর পড়ত। আবার মাঝে মাঝে আমি ওরা বাহিরে জানলা দিয়ে বিভিন্ন রকম কেমন শব্দ করতো, আমি খুব ভয়, আমি একলা এক রুমে আমাকে রাখতো, পড়ার সময় এক রুমে আলাদা এক রুমে থাকতাম, কেমন যেন একটা শব্দ করতো আমি খুব ভয় পেতাম। তো এটা আসলে কিছুই না, কিন্তু তখনকার আমার সময়টা ছিল আমি প্রচন্ড ভয় পেতাম, দৌড়ে যদি চলে আসতাম ওরা সামনে এসে বলে এই তুই এদিকে দৌড়ে আসলি কেন, তুই এখানে কি জন্য দৌড়ে আসলি, ধাক্কা দিয়ে দিয়ে মানে প্রচন্ড জঘন্যভাবে ধাক্কা দিয়ে দিয়ে আবার এই রুমে আমাকে পাঠিয়ে দিত। মানে ওই সময় আমার হয়তো আমার নরম মায়ের সেই বুকটা দরকার ছিল, যেখানে আমি জড়িয়ে ধরে বলতাম মা ওই রুমে কিসের জন্য শব্দ হচ্ছে আমার ভয় লাগছে, মা তখন আদর করে বলতো দেখি তো কি মা, এরকম কিছু শুনতে চাইতাম তখন আমি, তা আমি পেতাম না। জ্যাঠার কাছে আমি অঙ্কের খুবই কাঁচা, তো জ্যাঠার কাছে অঙ্ক করতে গেলে বুঝাতো, আমি ভয়ে বলতে পারতাম না যে বুঝি না বা কিছু, হয়তো মুখ দেখে বলতে পারতো দিত একটা চর, বুঝতে পারিস না বলতে বলিস না কেন, বাকি বুঝতে না পারার কি আছে, এর জন্য পরে ভয়ে ওনার কাছে অঙ্ক করতে যেতাম। এরকম বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে এক বছর ওখানে খুব কমপ্লিকেটেড এক বছর শেষ হয়। তারপর আমি বাড়িতে বেড়াতে আসি, আমরা ওখান থেকে আমাকে নিয়ে আসে, এমন হয় যে জেঠি আরেকজনের কাপড় চোপড় আমাকে পড়তে দেয় যে এটা তুই এগুলি পর, কাপড় চোপড় কিনতে হবে না ঈদের সময়। কখনো আব্বু কিন্তু এমন না যে আব্বু আমার খরচের জন্য কোনো টাকা দিত না বা কোনো খরচ, আব্বু টাকা পাঠাতো মামনিও পাঠাতো, কিন্তু আমি আমাকে দিত আরেকজন ওনার বোনের ভাইয়ের মেয়ের কাপড় চোপড় পড়তে দিত, এটা আমার খুব লাগতো, আমি তখন ছোট থাকলেও তখন আমার খুব ইয়ে লাগতো কেন আমি আরেকজনেরটা পরব, এরকম করতো। তো আমি ডিসাইড করি যে এবার বাড়িতে গেলে যেভাবে হোক আমি আর যাব না, আসবো না এদিকে, ফাইভটা ওখানে মানে আপনার বার্ষিক পরীক্ষাটা দিয়ে অ্যানুয়াল এক্সামটা দিয়ে তারপরে চলে আসি। আসার পরে তারপর যাওয়ার দিন আমাকে খুব জোর করছে যে আমাকে নিয়ে আসবে বরিশালে, আমি মনে আছে আমার খালি পা ছিল, অনেক এক রুম থেকে শুনতে পাই যে ওরা হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই যে ওরা আজকে সকালে কিছুক্ষণ পরেই চলে যাবে আমার ব্যাগটা গোছানোর জন্য, তারপর এগুলি গোছানোর জন্য আমাকে বলে, আমি কিছু বলি না, মুখটা ধুয়ে খুব জোরে বন জঙ্গল দিয়ে একটা দৌড় মারি, বিভিন্ন বাড়ি টাড়ি ঘুরে টুরে এসে সরাসরি নানার বাসায় আসতে পাঁচ মিনিটও লাগতো না, কিন্তু আমি অনেক বাড়ি আধা ঘন্টা এক ঘন্টা দৌড়ে ঘুরে 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 নানার বাসায়, তখন এই যে রান্নাঘরের উপরে একটা লাকড়ি রাখার একটা ইয়ে রাখা মাচা, সেই মাচার উপরে লাকড়ির চিপা দিয়ে আমি বসে থাকি, ওখানেও আসে জ্যাঠা খুঁজতে, ভাইয়াও খুঁজতে আসে, কইও ঠিক আছে ও যাবে না ওকে নেব না, কিন্তু ওকে আসতে বলো বাসায় কোথায় গেছে, খোঁজাখুঁজি হয় মোটামুটি।
আচ্ছা এই যে আপনি তো এখানেও ভালো ছিলেন না, তো আপনাকে আপনার কখনো মনে হয়নি যে এই জায়গাটা ছেড়ে যেখানে আমাকে নিতে যাচ্ছে সেখানেই আমার যাওয়া উচিত?
এরপর যে জঘন্য অধ্যায় শুরু হবে সেটা আমি অ্যাডভান্স কিভাবে বলবো?
আপনার কাছে মনে হয়েছে যে কোন জায়গাতে আসলে শান্তি নেই, কোন জায়গাতে আসলে আপনার মা তো সেপারেট হলো, যখন আপনার মার সাথে তো আপনি থাকতে পারতেন, আপনি মার সাথে কেন যাননি?
মার সাথে থাকিনি কারণ আব্বু দিতে চায়নি, আব্বু তখন মার সাথে দিতে চায়নি, একটা সমস্যা। আর মামুনি সবসময় যেটা বলতো যে তোর আব্বু তো আমাকে দিতেও চায়নি, আর এখন যখন আমি 7-8 পড়ি তখন আমাকে বলল আর এখন আমি যেখানে থাকি তোর এইজটা এমন এক ডেঞ্জারাস একটা এইজ, আমাকে সারাক্ষণ অফিসে থাকতে হবে, তুই বাসায় থাকবি, তারপর তোকে আমি কোন স্কুলে দেব? ওইদিকে বললাম মানে খুব অজ পাড়াগা, ওখানে শিক্ষার হার বলে কোনো কিছু নেই।
জি, আমরা গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাচ্ছি। ছোট্ট বিরতি মানে বুঝতেই পারছেন রাত 12টার সংবাদ। আমরা জীবনের গল্পে একটা জিনিস বারবার বলে থাকি, নাটক সিনেমা কিংবা উপন্যাসের অর্ধেক কিংবা তার অল্প অংশ শুনলে শেষটুকু কিছুটা হলো অনুমান করা যায়। জীবনের গল্পের ঠিক বৈশিষ্ট্য একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে শেষ জায়গাটা আসলে কোনটা সেটা সম্পর্কে কোনোভাবেই কোনো অনুমান করা যায় না। এটা গল্পের শুরু মাত্র এবং আশা করছি একেবারে গল্পের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12টা সংবাদের পরপরই আমরা ফিরে আসব। ফেসবুকে আপনি কমেন্টস করতে পারেন, ফেসবুকে গিয়ে আমাদের পেজটাতে যদি আপনার কিছু জানার থাকে আপনি জানতে চাইতে পারেন। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920 HELLO8920। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668 এবং আমাদের ওয়েবসাইটে যেখানে আপনি লাইভ শুনতে পাবেন সেই ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে www.abcradiobt.fm। এবং এই পর্যায়ে আমি আমার শ্রোতাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা বিশেষ দুটো কল। আজকে আমি আমাদের অনুষ্ঠানে এই অতিথির গল্প শেষ হওয়ার পরে আমি বিশেষ দুটো কল আজকে ফোন কল বাজাবো এবং আশা করছি সেই দুটো ফোন কল শোনার জন্য আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। সংবাদের পরপর ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও, কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন আমাদের প্রিয় অতিথি তপু, তাপসী আসলে নাম, ও তপু হচ্ছে ডাকনাম। এবং তপুর গল্প আমরা শুনছিলাম, তপুর গল্প যেখানটায় থেমে গিয়েছিল সেখান থেকে আমরা শুরু করতে চাই। আর এই অনুষ্ঠানের শুরুর আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ইন্টারনেটে আমাদেরকে শুনতে চান এই মুহূর্তে আপনি ইন্টারনেটে শুনতে পারেন, লাইভ একেবারে লাইভ শুনতে পাবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে www.abcradiobt.fm। ফেসবুকে বিভিন্ন রকমের মন্তব্য এসছে, আমরা মন্তব্যগুলো একটু পড়তে চাই, প্রশ্নগুলো আমরা একটু পড়তে চাই। ডলি দুঃখিত, যেটা বলছিলাম যে ডলি গত পর্বে আগের পর্বে এসেছিল আমাদের এখানে, তপু কিছু মন্তব্য এসছে, আমরা একটু মন্তব্যগুলো শুনি এবং আপনিও মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি।
This track was downloaded from fusionbd.com.
Shahriyar Islam likheche je bhai amar mone hoy ki tar abbu chilo ektu kharap moner lok na hole kajer meer sathe, so sad jodi karo kichu niye kichu bola thik na tar poro boltechi manush sobche kharap hoye jay jokhon she poronari ba ekta porostri katrotar byapar thake, we should promise to avoid this kind of work. Sharifful Islam eta likhechen, Kamrul Hassan Naim likhechen, Topu আপু আমার কষ্ট হলেও বলুন, আমরা 20 জন ফ্রেন্ডস মিলে আমরা আপনাকে শুনছি, আপনাকে বলেছে যে আপনার কষ্ট হলেও বলতে, তারা এই ঘটনাগুলো শুনবে আপনার কাছ থেকে। অনেকখান অনেক লিখেছে আপুর প্যারেন্টসের কারণে যা যা হয়েছে এটাই মূলত স্টোরি। আমার মনে হয় আমি বারবারই বলেছি যে জীবনের গল্পের বৈচিত্র্যটা আসলে এই জায়গাটাতেই, যে আপনি কোনো কিছুই গেস করতে পারবেন না, অনুমান করতে পারবেন না, আপনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং শেষের 2 মিনিটও পুরো গল্পের চরিত্রটাই বদলে দিতে পারে। এরকম অনেক গল্প আপনাদের সামনে আমরা হাজির করেছি, সবই জীবন ঘটিত গল্প, জীবনের যেসব ঘটনা ঘটে যায় সেগুলো নিয়ে গল্প এবং যে জন্য আমরা বলে থাকি জীবনের গল্প, সুতরাং অপেক্ষা করুন শেষ পর্যন্ত। জাহিদ হাসান লিখেছে, ভাই রিয়েলি মানুষের লাইফ এত কষ্ট, এত বৈচিত্র্য। শাহিন আলম লিখেছে, আচ্ছা আপু আপনার মা কি কাজের ফাঁকে ফাঁকে আপনার বাবাকে সময় দিত না? আপনার মা কি আপনার বাবার প্রতি যত্নশীল ছিলেন? এ ধরনের অনেক প্রশ্নই আসছে এবং যে প্রশ্নগুলো আমরা শেষ পর্যায়ে আমরা তপুর কাছে করব। এবং দুই একজন একটু অনেকেই বিশেষ করে একটা ড্রাগ সম্পর্কে মন্তব্য রেখেছেন এখানে, প্যাথেড্রিন নিয়ে কিছু একটা প্রশ্ন করেছেন একজন বন্ধু, তার আসলে বেশ কিছু মন্তব্য পড়ে আমি অনেক বেশি হতাশী হয়েছি। কি সব লিখছেন, বুঝে শুনে লিখছেন নাকি ইচ্ছাকৃতভাবে আসলে গল্পটাকে অন্যদিকে নেবার চেষ্টা করছেন? আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, ড্রাগ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, কোনো ধারণাই নেই, আপনি প্যাথেড্রিনের ইতিহাস জানতে চেয়েছেন। আপনি যদি গুগলে সার্চ করে খোঁজ করেন তাহলে দেখবেন যে এটার ইতিহাস কতটা পুরনো এবং দাদার দাদার আমলেও এই ওষুধটার জন্ম হয়েছিল। যাই হোক, নাজমুল একটা মন্তব্য করেছেন, কেউ যদি ভালো কমেন্টস করতে না পারেন প্লিজ ফালতু কিছু কমেন্টস করে নিজেকে নিজের ফ্যামিলিকে নিচে নামাবেন না। মানুষের কোথায় কথায় বোঝা যায় যে সে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসছে এবং তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আসলে কি। এরকম অনেক অনেক মন্তব্য এখানে আসছে, আমরা সেই মন্তব্যগুলো পড়তে চাই এবং সবার প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই, এই কারণে যে আপনারা আমাদের সাথে আছেন, শুনছেন, একইভাবে নিচ্ছেন। আমরা বারবারই বলে থাকি আমাদের গল্পে যে আমরা কোনো লেসন দিতে চাই না, কোনো অ্যাডভাইস করি না আমাদের গল্পে, কোনো উপদেশ দিতে চাই না। এই গল্পটা শোনার পরে আপনি কিভাবে গল্পটাকে নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং আজকে যিনি অতিথি এখানে এসছেন তারও এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তিনি আসলেই কোনো কিছু আপনাদের কাছ থেকে প্রত্যাশা করেন না, শুধুমাত্র তার সাথে কিছুটা সময় পার করা ছাড়া। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920, এবং আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। তপু, আপনি ফেসবুকের যে কথাগুলো শুনলেন আপনি সেগুলো ইচ্ছে করলে গল্পের মাঝখানে কোন এক সময় বলে দেবেন, উত্তর দিয়ে দেবেন। আমার মোটামুটি মনে হয় আমরা সব উত্তর পেয়ে গেছি আপনার গল্প থেকে, ওরা যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে বলেই যাবে।
একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জীবন খুব বেশি এক্সপিরিয়েন্সড তা বলবো না, তবে আমি জীবন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। সবচেয়ে বড় শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। এখন ফেসবুকে আমার ভাইয়ারা মানে শ্রদ্ধেয় লিসেনার যারা, ওনারা অ্যাকচুয়ালি ওনারা কি কমেন্টস করেছেন, ইটস নট মাই হেডেক, এটা আমি বিলিভ করি, কারণ বাবা হচ্ছে সবচেয়ে বড় টিচার, আর আমি যদি সেখান থেকে যদি এই ধরনের এক্সপিরিয়েন্স আমি পেয়ে এসেছি, ওনার দু একটা কমেন্টস বেসিক্যালি আমার আসলে কিছু আসে যায় না, আমার এখানে লাইফের ধারা চেঞ্জ হচ্ছে না, আমি কিন্তু এগুলি পার করে আসছি, স্টিল নাও আমি এখন এগুলির ভিতর দিয়ে আছি, আমার কিন্তু লাইফের ধারা ওনার কমেন্টস এর শেষ হচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে না, আর ওনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, উনি এরকম ব্যতিক্রম ধর্মী আর কিছু মিল করুক।
ওকে, আমরা একটু আপনার সেই প্রসঙ্গে আসতে চাই যেখানে আপনি ছিলেন, যে জায়গাটায় যে আপনাকে জোর করে নিয়ে আসতে গিয়েছিল।
তারপর আমি যাইনি, আমি যাইনি, আমি খুব কান্নাকাটি করেছি, আমি অনেক কান্নাকাটি করেছি, আব্বুকে খুব জোরে বলেছি, অনেক জোরে চিৎকার দিয়ে বলেছি আমি যাব না, আমার ওখানে অনেক কষ্ট হয়, ও তো সামনেই বলেছি, তখন বলো কি কষ্ট হয় ভাই, তোকে কি করে, মানে আব্বু জানতো না বেসিক্যালি এই কথাগুলি, মামুনি তো তখন ওই যে দূরে পোস্টিং ওখানে, তো এই বিষয়গুলি ওনাকে উনি তখনও জানতে পারেনি, কিন্তু আমি এসেছি এটা জানা, হ্যাঁ না উনি আমার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, একচুয়ালি অনেক আগের কথা, তো ফাইভ কমপ্লিট করে সিক্সে আমার অনেক কিছু এখন এখানে অ্যাভয়েড হয়ে যাচ্ছে, তবে যেটা আমার এটাই মনে আছে যে আমি আব্বুর সামনে অনেক জোরে চিৎকার দিয়ে বলেছি আমার ওখানে অনেক সমস্যা হয়, আমি ওখানে যাব না। তো জ্যাঠা তখনই বললো তুমি ব্যাপটিস্ট মিশন গার্লস হাই স্কুলে পড়ার একটা সুযোগ পেয়েছ, সেখানে তুমি ভালো রেজাল্ট করেছো, আমার ফাইভ রেজাল্টটা খুব ভালো হয়, তো সিক্স থেকে তুমি যদি ওখানে ক্যারিয়ার করো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এই কথাটা উনি অবশ্য বলে, বলার পরে তখন আমি, তখন তো আমি এত কিছু জানতে চাইনি, আমরা শুধু আমি ওখানে ২৪ ঘন্টার মধ্যে স্কুলে কয়েক ঘন্টা থাকি, কিন্তু আর বাকি সময় এখানে আমাকে স্পেন্ড ওদের সাথে স্পেন্ড করতে হয়, তো ওই সময়টা আমার খুব খারাপ কাটতো, আমি শুধু এতটুকু জানতাম। তা আব্বুকে বলি, বলার পরে আব্বুকে আমি বলি কি সমস্যা তোমার, তখন আব্বু অবশ্য একটা জিনিস, আচ্ছা যাই হোক আরেকটা বলে ফেলছি, তো বলার পর আব্বু বলল কি সমস্যা, তো আমি বলি যে আমার ওখানে খাওয়ার সমস্যা, আমার কাপড় চোপড়, আমাকে আরেকজনের কাপড় চোপড় পরতে দেয়, যেটা আমি কখনো মানে কখনো অ্যাকসেপ্ট করতে পারছি না যে আমাকে কেন এগুলি করতে দিবে। তো বলার পরে আব্বু থ হয়ে যায় সব, যেটা তখন উনি অবশ্য একটা কথা বলে আজীবন আমার মনে থাকবে, যে হ্যাঁ আমি তোমার জুতার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি এক বছরে তোমার একজোড়া জুতা যেটা তুমি স্কুলেও পরেছ অনুষ্ঠানও কাটিয়েছ, এক বছরে তুমি দুবার বাড়িতে এসেছো, ওই জুতা তোমার, ওই জুতার মধ্যে তোমার কয়েক জায়গায় সেলাই দেখে আমি বুঝতে পেরেছি, কিন্তু এটাকে আমি অতটা গুরুত্ব দিইনি, ভাবলাম হয়তো বা এমনিতেই। তখন শুধু আব্বু জ্যাঠার দিকে তাকে একটা কথা বলে, ভাই আপনি কি করলেন আমার মেয়েটার সাথে, কি করলেন, একটা কথা, ওটাই মনে হয় আব্বুর আমার জন্য খুব মায়া ভরা, দরদ ভরা লাস্ট ডেলিভার্ড স্পিচ থাকে। যাই হোক, তখন কিন্তু আমার, ও সরি কিছু বাদ পড়ে, সেটা হচ্ছে যে আমি যখন বরিশালে থাকি তখনই শুনতে পাই যে আমার স্টেপ আব্বু বিয়ে করেছে। আমাকে তো ওরা সেপারেশন হওয়ার সাথে সাথে আমাকে পাঠায় দেয়। অলরেডি আমি এক বছর ওখানে কমপ্লিট করে আসি, যাব না আর, বিশ্বাস করে ফেলি। তারপর শুনি আব্বু চিঠি লিখছে জ্যাঠার কাছে যে আমি বিয়ে করে, ভাই আমি তো জ্যাঠা যেতে পারিনি কি জন্য জানো, ভাই আমি বিয়ে করেছি, এটা ফ্যামিলিগত ভাবেই হয় জ্যাঠাকে জন্য হয়তো যেতে পারে। তো আমি আসলে বিয়ে করেছি নিজের জন্য না, আমার সন্তানদেরকে মা দেওয়ার জন্য। তো ওদের মায়ের আদর, মায়ের ভালোবাসা, আমার সন্তান দুটাকে আমি যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি ওদেরকে আমি
বিয়েটা করেছি,
বিয়েটা করি।
আপনার মা তখন ডিভোর্স দেননি আপনার বাবাকে? আপনার বাবাকে ডিভোর্স দেননি? আচ্ছা, আমরা প্রসঙ্গে আমরা আসবো না, কারণটা হচ্ছে প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া,
না পারমিশন আমার মা দিয়েছে, আবু জিজ্ঞেস করেছে মামনিকে যে রকম আয়শা আমি বিয়ে করব,
আচ্ছা আচ্ছা
বা তুমি কি বলো, না সরি এটা আব্বুর এক চাচাতো ভাই আব্বু মামনিকে কি বলেছে যেরকম ওকে আমরা বিয়ে করাতে চাচ্ছি বা তুমি কি বলো, তখন মামনি বলছে আমার এতে কোনো আপত্তি নেই, বিয়ে করুক, তবে আমি কখনো করব না, কখনো বিয়ে করব না, ও যদি বিয়ে করে সুখী হতে চায় আমাকে দিয়ে যা হয়নি আমি হয়তো বা তাকে সেভাবে, আমি আমার মনের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে যেহেতু তার এতটুকু ফিল আপ হয়নি, তাহলে সে আর একটা বিয়ে করে যদি ওটা ফিল আপ করতে চায় তাহলে করুক, আমার কোনো আপত্তি নেই। তবে আমি একটা জিনিস এক্সপেক্ট করব, যেই আসুক না কেন আমি সেটাই চাইব যে সে যেন আমার সন্তান দুটাকে একটু দেখে, আর কিছু যেন না হয়। তো এখানে বিয়ের কথাবার্তা চলা অবস্থায় এটা আমি পরে শুনেছি যে আমার ইয়ামুর মামা, উনি এখন আমেরিকায় থাকেন, উনি মামুনির কাছে এসেছিলেন, বলল যে আপা আপনার কাছে না, যাই হোক কি যেন বললো, যে একটা কিছু জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই বিয়েতে আপনার কি মত আছে কিনা, কারণ আমরা, আমি আমার ভাগ্নিকে এরকম জায়গায় বিয়ে দিতে চাই না যেখানে তার মত থাকবে না। ওরাও এডুকেটেড ফ্যামিলি, আমার স্টেপ মম বিএসসি বিএড, উনি একটা স্কুলের মিস্ট্রেস। তো বলল যে এরকম কোথাও তাকে বিয়ে দিতে চাচ্ছি না যেখানে কোনো সমস্যা থেকে যায়। তখন ওটা বলল যে এরকম যে না আমার কোনো সমস্যা নেই, তবে আমার একটা দাবি থাকবে, একটা আবদার থাকবে, যা হিসাবে দেখেন আমার সন্তান দুটোকে দেখার জন্য। আমি বিভিন্ন পারিপার্শ্বিকতার জন্য ওদেরকে দেখতে, আমি নিজে একা থাকি, ওদেরকে আমি হয়তো বা সিকিউরিটি দিতে পারবো না, বা আমি খুব চেয়েছি, অনেক চেয়েছে যাতে আমাদেরকে রাখতে পারে, কিন্তু সেটা সম্ভব হয়নি আব্বুর জন্য বিভিন্ন ভাবে। আর আব্বুদের একটু, ওর একটু প্রভাবশালী মোটামুটি বলতে যায়, প্রভাবশালী মানে নেগেটিভ প্রভাবশালী আর কি, অনেক অনেক কিছু করাতে পারে,
উগ্র উগ্র ধরনের। আমরা ওই প্রসঙ্গে আসতে চাই, আপনার মার একটা পারমিশন ছিল আমরা বুঝতে পারলাম, এবং আপনাকে কি শেষ পর্যন্ত নিয়ে আসলো?
আমি তো ওদের মানে ওই যে বরিশাল যাইনি, হ্যাঁ এরপর আমি ওদের সাথেই আছি। তো স্টেপ মম তখন ওখান থেকেই, তারপরে যাক ওনার সাথে সময়গুলি শুরু করলাম, কিছুদিন ভালোই ছিলেন। আমি মানে মামুনির সাথে তো আমার মামুনি এসে আমাকে দেখে যেত, তারপর মামার বাসায় আসলে তখন আমি চলে যেতাম, রাত্রে থাকতাম, তারপরে একসাথে জড়ায় ধরে থাকতাম, খুব বুকের মধ্যে মাথা দিয়ে রাখতাম, আর ঢং যত রকম করা যায় মায়ের সাথে জমানো ঢংগুলি সব তখন করতাম, আবদারের শেষ নাই, সব কিছু করতাম, আর চলে যেত। তবু আমি আবার সবসময় আমাকে বলতো, আমি শুধু এটা বলতাম, তুমি আমার মামুনি, ওকে ওকে আমি কি ডাকবো, ওকে আমি কিভাবে ডাকবো? প্রথম দুই দিন আমি না কিছু ডাকতে পারিনি, হাসতাম গাছে কেমন আছে বা কি, এটা প্রথম দিন জিজ্ঞেস করার পর, এরপর আমি যেন কিছু ডাকতে পারতাম না, কি ডাকবো, হুট করে দেখা হয়ে গেল, ডাকার তো কিছু নেই বা কি পারবো না। পরে আমার মা আমাকে আমাকে দিয়ে আম্মু ডাকটা স্টার্ট করায়, দেখো এখন থেকে সে তোমার আম্মু, তুমি আমাকে মামুনি ডাকিস ওকে, কিন্তু তুমি ওনাকে আম্মু বলে ডাকবা, যে ওনার কাছ থেকে আমি এই জিনিসটা পাই যে তুমি, আমি এরপর থেকে ওনাকে আম্মু ডাকি। প্রথম কিছুদিন একটু ইয়ে লাগতো, পরে আম্মু আম্মু বলতে বলতে এমন ভাবে যে কিছু হলে আম্মু ডাকতাম।
আপনার ভাইয়া কি ডাকতো?
হ্যাঁ ভাইয়া খুব পরে আম্মু ডাকে, অনেক পরে বা একটু কথা কম বলতো, কাছে কম না বলতাম না, সে কয়েকদিন পর পরে একটা ব্যাগ এন্ড ব্যাগেজ
নিয়ে কোথাও হারিয়ে
যেত। হ্যাঁ, চলে কোথায় যেত কি যেত হয়তো বা গল্প করতো, ট্রলারে ছিলাম এতদিন, কি যে অবস্থা হয়ে আসতো, কোথায় ছিল চিটাগাং কোন আরতের ওখানে ছিল এতদিন, মানে এভাবে সে তার জীবনের মূল্যবান সময়
গেল। ফ্যামিলির মধ্যে বাবা মার মধ্যে সমস্যা হলে সন্তানগুলো কতটা স্ট্রাগল করে বড় হয় একটা সচিত্র দেখতে পাচ্ছি।
ও যদি কিছুটা স্ট্রং থাকতো, ও যদি কিছুটা হলো একটু ভূমিকা, কারণ তখন সে ক্লাস টেনে পড়ত বা আমি যদি ফোরে পড়ি তাহলে তো টেনে না ইন্টার, যাই হোক ওর সাথে আমার 8 বছরের গ্যাপ, যাই হোক মোটামুটি ম্যাচিউর, ও যদি একটু স্ট্রং ভূমিকা রাখতো তাহলে হয়তোবা
জীবনটা অন্যরকম হতো,
আরেকটু আমার মা হয়তোবা এভাবে শেষ হয়ে যেত না, আরেকটু অন্যরকম হতে পারত।
আচ্ছা, তো যেটা বলছিলেন যে আপনার আম্মু ডাক শুরু হলো, আপনার প্রথম দিন দিনকারগুলো সময়গুলো একটু ভালো ছিল?
হ্যাঁ, সেটা হয়তোবা আপনার কি 1 মাসের মতো এরকম মোটামুটি ভালোই ছিল, তারপরে লাইফটা কেমন কমপ্লিকেটেড, তখন সিক্সে তো আমি উনি আবার আমি উনি যে স্কুলের টিচার আমি সেই স্কুলে বাড়ির পাশে ছিল, ওই স্কুলে আসা যাওয়া করতো ওনার সাথেই,
মানে আপনার টিচার ছিলেন?
হ্যাঁ, উনি আমার টিচার ছিলেন, উনি বায়োলজি নিতেন কিন্তু কখনো মারতে পারেননি, ওই সুযোগটা দিইনি ওনাকে। যাই হোক, তো ওই স্কুলে আমি কখনো আগে চলে যেতাম, তো মানে সিক্স থেকে আমি মানে একটা জিনিস শুধু শুনতাম যে আমি অনেক বড় হয়ে গেছি, কিরকম আমার এখন আসলে অনেক দায়িত্ব নেওয়া দরকার, আমার ঘরের সবকিছু সামলানো দরকার, এত বড় মেয়ে এখন কিছু করতে পারে না, সবকিছু নিয়ে এরকম এটসেট্রা এটসেট্রা সবকিছু নিয়ে কথা শুনতেছে, আমি হাঁটি ওটাতে সমস্যা, আমি পড়ি ওটাতে সমস্যা, আমি খাই ওটাতে সমস্যা, এভরিথিং অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে দেখা দিয়েছে, অ্যাকসেপ্ট করতে অনেক কষ্ট, মানে আমি শুধু একটা জিনিস এখনো মাঝে মাঝে এত বড় হয়েছে বুড়ো হয়ে যাচ্ছে, তারপরে মাঝে মাঝে আল্লাহর কাছে জিজ্ঞেস করতাম, তখন থেকে জিজ্ঞেস করতাম তুমি আসলে কি চাও, আমি যদি এই তোমার মানে পৃথিবীর এই স্পটে যদি না থাকতাম তাহলে কি কোনো তারতম্য ঘটত, চাওটা কি, উত্তর তো পাই না পাবো না জীবনও, এরকমই ঘটত, মানে দেখা গেছে আপনার খেতে বসছি সকালবেলা দেখা গেছে যে উঠতাম আমার 7টা 8টা দিকে হয়তো বা প্রাইভেট থাকতো, তারপর চলে যাব খাবার কিছু তো তখন হবে না একটা জানা কথা, উনি 10টার দিকে চলে যাবেন, বা হলেও যদি একটু খেতে যেতাম কিছু করা কথা শুনতে হবে, এই তো উঠছে 9 বাজে এখন খাবে, এরকম উঠেই খেতে আসবেন এই সে হ্যান, অনেক সময় দেখা গেছে না খেয়ে চলে যেতাম।
আচ্ছা, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, উনি স্কুলের শিক্ষিকা, উনি বাচ্চাদেরকে শেখাবেন এবং ওনার ঘরে ওনার চরিত্রটা স্বাভাবিকভাবেই অন্য 8-10টা মহিলার মতো হবে না, এটাই আমরা আশা করতে পারি, তাহলে ওনার যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সৎমার ক্ষেত্রে একদম সেম কমন,
মানে থিওরির সাথে বেসিক্যালি মানুষের মানে লাইফটা ম্যাচ করে না, আমরা যে থিওরিগুলি পড়ি না ওটার সাথে মানুষের লাইফটা ম্যাচ করে না, থিওরির মতো যদি লাইফটা ম্যাচ করতো তাহলে লাইফটা অনেক ডেকোরেটেড হতো, যেটা ম্যাচ করে না, কখনোই ম্যাচ করে না। তারপর 5টার দিকে আসতাম, হয়তোবা খেতে বসছি, খুব তুই খাস আমার উপরে খাস তোর উপর গজব পড়বে, ঠাস করে আমি রাগ ছিল কিছু বলতাম না, কিন্তু আসতে ধাক্কা দিয়ে প্লেটটা সরে দিয়ে উঠে বাইরে চলে যেতাম, বাইরে কোথায় আমাদের পাশে বাগান ছিল এখানে যেতাম বা কোনো বান্ধবী ছিল ওদের ওখানে গিয়ে খেলতাম, বাইরে গিয়ে আমি অন্যরকম মানুষ, কি হয়েছে একটু আগে ওটা কেউ আর বলতে পারত না, কারণ আমি ওটা কারণ আমি বাইরে যাওয়ার পরে আমার সবকিছুই আপনার আমি খেলার মধ্যে খুব ঢুকে যেতাম, দুষ্টামির মধ্যে ঢুকে যেতাম, খুব ডান পিটে ভাব করতাম, অনেক কিছু করতাম, এরকম প্রতিনিয়ত লেগেই থাকতো। আমি মাঝে মাঝে আমার আমি ফার্স্ট সুইসাইডের অ্যাটেম্প্ট নিয়ে ক্লাস 8-এ থাকতাম, ফার্স্ট সুইসাইড অ্যাটেম্পট আমি নিই, তখন এর মধ্যেও আমাদের লেটেস্ট বুয়ার আসতেছে, আসতে আব্বু আবার রামগতি থেকে বিভিন্ন বুয়ার কাজের মেয়ে নিয়ে আসতে এসে,
আচ্ছা তখনও কি ওনার এই ব্যাপারটা ছিল?
আগে যেরকম ওপেন কিছুটা ছিল, এরপরে এটা একটু মানে সিক্রেট হয়ে যায়, মানে একটু ভিতরে ভিতরে হয়ে যায়, কিন্তু এটা আম্মুর সাথে আমার রিসেন্ট কিছুদিন আগে কথা হয়, তখন বলে আমি কিন্তু বুঝতে পারি, এখন আমার একটা বোন আছে কত তানুও বুঝতে পারে, কিন্তু কি করবো বলো, এত বয়স হয়ে গেছে এখন আর আসলে কিছু করার নাই, বলে রাখি এখন আমার আম্মুর সাথে আমার ভালো সম্পর্ক, আমি ওনার কাছ থেকে যেটা শোনার জন্য এতদিন তীর্থের কাকের মতো চেয়েছিলাম যে আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলবে তাপসী তুমি ভালো আছো, আমি বলবো হ্যাঁ আম্মু আপনি কেমন আছেন, আমি বলবো আম্মু আপনি খেয়েছেন আপনার শরীরটা কেমন আছে, মানে আমি এই কনভার্সেশন গুলি শোনার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকতাম এক সময় যে এগুলি আম্মুর সাথে আমার হবে। হয়েছে, এট লাস্ট মাইন গেইনার হয়েছে, অনেক পরে এসে হয়েছে, অনেক কিছু হারিয়েছে।
তারপরে আপনার আম্মুকে এই যে স্টেপ আপনাকে কখনো বলেছিলেন যে আপনার বাবা এই ধরনের?
হ্যাঁ, এটা আমি আর পরে বলেছি, তখন বলিনি, বুঝতে পারতাম। তারপরে আমি আমার কাজের মেয়ে একটা ছিল রোজি, ও এত মানে ও এত বেশি ওই যে আনুর মতো, সিলেটের ওই বদমাসটার মতো, সরি,
ঠিক আছে, সুখে।
তারপর কিছু ওর মধ্যে কিছু একটা ওরকম ভাব চলে আসছে, আসার পরে তো আমি তো এক্সপিরিয়েন্সড চরম ভাবে, এরপরে ডিজাস্টারটা কি হবে আমার জানা আছে, আমি ওকে একদম চরম মারছি, সেটা এইটি থাকতে আমার মনে হয় সেই দিনের সেই ফোরের রাগ, ফোর ফাইভ সিক্স সেভেন এর রাগটা আমি ওর উপরে সেদিন ঝাড়ছি, চরম মারছি। মারার পরে আমি আবার চরম খাইছি, মার
কাছ থেকে,
সেটা আমার ফাদারের কাছ থেকে। মার খাওয়ার পরে আমি সেদিনই সুইসাইড অ্যাটেম্পটা নেই, আমি অনেকগুলো মানে কি ওষুধ তা তো এত খেয়াল করিনি, রাগের মাথায় প্রথমে না, প্রথমে যেটা করে এখনো দাগ আছে আমার হাতে। প্রথমে আমি আবার খেলাধুলায় একটু ইয়ে ছিলাম, বিভিন্ন খেলায় প্রাইজ কিছু কাছের জিনিসপত্র পেয়েছিলাম, সার্টিফিকেট পেয়েছি, তখন আমি সিক্স সেভেনে পেয়েছিলাম এরকম কিছু ছিল, তখন আমি ওইগুলি ভাঙি, কারণ অন্য কিছু ভাঙতে গেলে ওটার জন্য আবার ডাবল ধোলাই খাবো, ওটা চিন্তা ভাবনা কি জানি মাথায় কিভাবে যেন ছিল, ওগুলি ভাঙি ভাঙি ওটার উপরে, কিভাবে যেন আমি ওটার উপরে হাত, এই যে আমার এই মুখের প্রত্যেকটা আঙুলে দাগ আছে, টুকরা টুকরা করে উঠে যায়, প্রচন্ড জোরে জোরে উড়িতে পারি মারি, মানে হাতটাকে দোনোটা ওটার উপর দিই, অনেক রক্ত সামনের রুমে, একদম আমাদের ফ্রন্ট রুমে, যাতে দেখে এটা ছিল যে আমি নীরব, মানে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছি, তোমাদেরকে কিছু বলতেছি না, নিজের উপর নিচ্ছি, কিন্তু এটা যাতে তোমরা কষ্ট পাও, এটা আমি চেষ্টা করেছি। তা আমার ভাই এসে দেখি সে থান্ডার্ড হয়ে যায়, সে ঘর থেকে বের হয়ে যায় জজুয়ালি, ও বের হয়ে দুই এক ঘন্টা পরে আসে, আমি ওখানেই খুব ক্লান্ত লাগছিল, অনেক রক্ত। আম্মু এসেছিল একবার আমার সামনের রুমে, এসে দেখে তাড়াতাড়ি ওই রুমে চলে গেছে, সে আব্বু আব্বু ওই রুমে, আমার জ্যাঠাও তখন বাসায় ছিল, বলেনি যে এরকম এরকম সামনে রুমে অবস্থা, সে নিয়মিত আমার ফুপুও ছিল তখন, হ্যাঁ ফুপু কি জন্য জানি ওরা বেড়াতে এসছে, তো হ্যাঁ। তারপর ভাইয়া এসে, আমি ওভাবে পড়ে থাকি সামনে রুমে, কেন জানি কেউ আসে না, সবাই ভিতরের রুমে খাওয়া দাওয়া করে রুমের ভিতরেই গল্প গুজবে ব্যস্ত, খাওয়ার হাত ভাতটা সব শুকিয়ে যাচ্ছে কিন্তু গল্পতে ব্যস্ত, এর আগে যে একটা সমস্যা হলো বা আমাকে যে এরকম টর্চার করলো এটা কারো মনে, কিন্তু আমার তো মনে আছে যে ঘটনাটা ঘটছে, আমাকে বিভিন্ন গালি দিছে, বিভিন্ন স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, হ্যাঁ। তারপরে যেটা তারা তখন মনে এসে পৌঁছায়নি, মানে ওরা বেড়াতে আসছে যে তখন এসে পৌঁছে, তার আগে দিয়ে দুর্ঘটনা ঘটে, মানে রাস্তার মেয়েদেরকে বিশেষ করে বস্তির মেয়েদেরকে যেরকম স্ল্যাং ওয়ার্ড ইউজ করে, বাবা ওরকমই স্ল্যাং ওয়ার্ড আমার সাথে এজুয়ালি ইউজ করত। আমি তখন ওনার পয়েন্ট অফ ভিউ ছিলাম যে এটা হচ্ছে ডাস্টবিন, এখানে যত ময়লা ঢালা যায় ভালো কিছু এখানে ঢালা যাবে না, এখানে ময়লা ঢালা যাবে, এরকমটাই ওনার, মানে আমি এখন মনে করি যে এরকমটাই উনি হয়তো বা ভাবতো, নাহলে কেন, হোয়াই, আমি তোমার ব্লাড, তোমার কারণে আমি পৃথিবীতে আসছি, তোমরা দুজন, তোমাদের দুজনের জন্য আমি আসছি, তাহলে আমাকে কেন পানিশমেন্ট দিচ্ছ, পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে নিজেরা নিজেকে দাও, আমাকে দিচ্ছ কেন, আমার ভাইকে দিচ্ছ কেন। ও ভালো মেরিটোরিয়াস একটা ছেলে ছিল, পড়াশোনাটাও ছেড়ে দিছে, করেনি, একমাত্র এইসব সমস্যার কারণে সে পড়াশোনার প্রতি বিরূপ হয়ে যায়, সে পড়াশোনা করবে না, কোনো কিছু করবে না। তারপর যেটা হলো, এরপর ভাইয়া এক ঘন্টা পরে এসে দেখছে যে আমি শুয়ে আছি, মানে আমার সেন্স আছে কিন্তু আমি খুব দুর্বল লাগছে আমার কাছে, ভাই আমাকে উঠালো, উঠে তখন আমাদের মানে তখন আমরা টিন শেডে ছিলাম, আমার পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, ওখানে ওই যে মিস্ত্রিরা পানি দেয় না যে কাজ করে, ওখানে আমাকে নিয়ে গিয়ে হাতটা পরিষ্কার করালো, দোনো হাত ইচ্ছে পরিষ্কার করালো, ও কাঁদে না সহজে, কিন্তু সেদিন তার চোখ আমি লাল দেখেছি, চোখের কোণে পানিও দেখেছি, চোখে পানি, খুব ভালোবাসত আমাকে আসলে, অথবা তার প্রকাশের ভঙ্গিটা ছিল এরকম, কিন্তু আমার ভাই আমাকে খুব ভালোবাসত, ওর কাছে যদি 100 টাকা থাকতো আমি যদি বলতাম আমার এটা লাগবে, 70-80 টাকা আমার জন্য খরচ করতো, কিন্তু একটা ছেলে মানুষ 20 টাকা দিত ওর কিছু হবে না, জাস্ট ফর এক্সাম্পল। কিন্তু এরকমই করতো সে, এরকম ডেডিকেটেড ছিল আমার প্রতি। আমার অনেক কিছু মানতাম, মাঝে মাঝে ওকে আমি সবসময় তুই বলেই ডাকতাম, এত বড় তারপর আমি তুই বলেই ডাকতাম। ওই আমাকে শিখেছে, তুই আমাকে সবসময় তুই ডাকবি, ঠিক আছে? মাঝে মাঝে বলতাম একটা চর মারব যদি এই কাজটা করিস, ওই মেয়ের দিকে তুই তাকালে কি জন্য। মানে এরকম রিলেশন ছিল আমাদের, আমার বান্ধবীর দিকে মাঝে মাঝে দুষ্টামি করতো, এরকম রিলেশনটা ছিল। যাই হোক, নিয়ে আসে, নিয়ে আসার পরে ভাইয়া ই করে হাতে স্যাভলন ক্রিম হ্যাঁ লাগিয়ে দেয়, এটি করে, কিছু বলে না, ও কিচ্ছু বলে না, আব্বুকেও কিছু। সেদিন আবার বের হয়ে যায়, ওকে বাসে আমি খুব কম, ও যদি থাকতো তাহলে আমি একটু সিকিউর থাকি, একটু মানে মনে মনে একটা জোর থাকে, একজন আছে এরকম এরকম। আরো দু একটা ঘটনা বলছি, যাই হোক, এরকম ও চলে যায়। এরপর আবার আসি আরেকদিন, আরেকটা যেটা হলো সেটা হলো যে এরকম খুব সিলি একটা ম্যাটার নিয়ে, আচ্ছা এটা কমপ্লিট করে আমি খেয়ে হারিয়ে ফেলছি আসলে। না
প্লিজ, আপনি আপনার মতো করে বলুন, আপনার গল্প, আপনার আসলে আপনি নিজেকে হালকা করার জন্য যেভাবে বলতে ইচ্ছা করে আপনি সেভাবেই বলুন, কোনো সমস্যা নেই।
আচ্ছা এটাই কমপ্লিট করে নি। তারপর আমি ও যখন আমি এটা হওয়ার পরে তারপর আমাকে খেতে ডাকে জ্যাঠা, আমাকে বলে এই মানে তুমি খেতে আসো, তোপ খেতে আসো, বা সবাই ডাকে ফুপ। তো আমি ওই রুমে যাইতে মানে যাওয়ার সময় আমি শুনি আম্মু ফুপিকে বলে এটা আসলেই বেয়াদব, দেখেন ওর বাবা কি জানি একটু বলছে আর সিন ক্রিয়েট করছে, এরকম মেয়ে আসলেই ভালো না। মানে এগুলো যখন বলছে তখন আমার খুব খারাপ লাগছে, তবু আমি যাই। এরপর বলে খেতে বসতে, তারপর আমি ভাবছি আমি খাবো না, কিন্তু ভাবলাম যে না, হাতে যে আমি কি করেছি এটা তো আব্বু দেখেনি, এটা তো ওনাকে দেখানো দরকার, জ্যাঠারও দেখা দরকার যে আমি হাতে কি করেছি। তারপর আমি খেতে বসি, তা আব্বু বলতেছে যে কিরে তোর হাতে কি হয়েছে, মানে কিছুই হয়নি এরকম একটা ভাব। আমি পানিশমেন্ট, এটা হচ্ছে পানিশমেন্ট, এটা বলে আমি প্লেটটা নিয়ে এদিকে চলে আসি, আর কিছু বলি না। আর একদিন এরকম কি ঘটনা, এরকম ভাইয়া যখন বাসায় থাকে তখন আবার আমার উপর একটু মানে ঝাঁটার বাড়িটার একটু কমই পড়তো, সমস্যা একটু কমই হতো, কিন্তু ও তো বাসায় বেশি থাকতো না, চলে যেত। আর আমি ওকে খুব মিস করতাম, প্রচন্ড মিস করতাম। আমার ওই মিস করার মেজারমেন্ট ও আসলে বুঝতে পারেনি কখনো। আমি বলতাম ভাই তুই যাস না, তুই কই যাস, তুই যাবি না আমাকে রেখে। মামুনি তো তখন দূরে, মাঝে মাঝে এসে আমাকে দেখে যেত, তারপর মামার বাসায় আসতো। যাই হোক, ভাইয়া এরকম থাকলে কমই হতো। তারপরে মামুনির ব্যাপারে আসি, সেটা হচ্ছে মামুনি মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করতো। আব্বু আমাকে সবসময় ব্রেনে যে জিনিসটা দিত সেটা হচ্ছে তোর মা হচ্ছে একটা বাজে মহিলা, ওর সাথে তুই কখনো চলবি না, মানে তার সাথে আমার দেখা করা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ পুকুরের এই পার আর ওই পার আমার মা, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, নির্দ্বিধায় কোনো কিছুর বিনিময় ছাড়া, কোনো কিছুর বিনিময়ে আমি ওই ভালোবাসা এতটুকু কমাতে পারবো না।
এবং আপনার মা বোধহয় আপনাকে একটু বেশি ভালোবাসে,
খুব প্রচন্ড, ভাইয়ার চেয়ে আমাকে বেশি প্রায়োরিটি দিত যে কোনো কিছুতেই, কারণ সে আমাকে বেশি পাইছে, মানে সবকিছু যাই হোক যত কিছুই হোক, হয়তোবা ছোটখাটো দু একটা প্রতিবাদও যদি তার সাথে কেউ যদি খারাপ কিছু করতে চায়, আমি কিছু বলতে না পারে আমি সামনে গিয়ে চিৎকার দিয়ে গেলেছি আর মামুনি মামুনি বলে ডেকেছি, এটা তার এটাকে সে শেল্টার মনে করছে যে আমার জন্য একটা শেল্টার আছে,
কেউ একজন আছে,
কেউ একজন আছে যে আমার জন্য কাঁদছে, আমাকে দেখছে এরকম। আর নানা তো অনেক আগেই মারা গেছেন, নানু বয়স্ক মানুষ, আর আমার মামা চিটং জব করতেন, আর মামা এমন একজন মানুষ উনাকে মাঝে মাঝে মানুষ হিসেবে ভাবতে কষ্ট হয়। মানুষের মামা চাচা অনেকেই আছে যারা এরকম বোনকে অনেক কিছু করতে পারে, সে আসলে ছিল একজন মানে জড় পদার্থ, জড় বস্তু, যেরকম ফেলে রাখলে তার নড়াচড়া, তাকে আমি সবসময় ছোটবেলায় এরকমই দেখেছি, প্রতিবাদ করা বা কথা বলা বা বোনের জন্য কিছু করা, এই জিনিসটা কখনো আমি তার মাঝে দেখিনি, আজ পর্যন্ত দেখছি না।
জি, তো আপনি যেটা বলছিলেন যে আপনার মার সাথে,
হ্যাঁ এরকম যখন যেতাম তখন যাওয়ার, উনি আমাকে বুঝতো যে বৃহস্পতিবার হলে মামুনি আসবে, সেই দিন উনি আমাকে আব্বু, মানে আমার সাথে ফাইটিংটা লাস্ট পর্যন্ত আমার সাথে আব্বু চলে আসে, সেদিন উনি আমাকে মানে খুব চোখে চোখে দেখে রাখতেন, যে আমি পুকুরের ওই পারে যাই কিনা, আমিও আবার ওনাকে চোখে চোখে মানে দুজন দুজনকে
পুকুরের ওই পারে, মানে পুকুরের ওই পারে কোথায় আসতো,
মানে পুকুরের ওই পারে আমার নানুর বাড়ি বললাম,
নানুর বাড়িতে,
আর এই পারে হচ্ছে আমাদের বাসা। তো নানুর বাসায় সবসময় মামুনি আসতো আমাকে দেখা, প্রতি সপ্তাহে চলে আসতো, তো উনি আমাকে চোখে চোখে রাখতেন, আমি ওনাকে চোখে চোখে রাখতাম। দুপুরবেলা উনি খেয়ে আবার একটু ঘুমাতেন, তো আমি সুযোগে থাকতাম, মামুনি আবার দুপুরে অফিসটা করে দুপুরে একটু পরে আসতো, আমি আমার রুমে দরজা টরজা লাগিয়ে রাখতাম, আর যখন দেখতাম যে না ঘুমাচ্ছে স্যার ঘুমাচ্ছেন, তখন আমি আসতে যেভাবে হোক একটা কিছু এক নিঃশ্বাসে এক দৌড় ওই পারে চলে যেতাম। গিয়ে দেখতাম যে আমার মা মামাদের দরজার সামনে আমার জন্য বসে আছে, যাওয়ার সাথে সাথে বলতো এই তুই এত দেরি করলি কি জন্য, আমি বলছি তুমি জানো আমি কত কাঠঘর পর তোমার কাছে আসি, তো পুকুরের এই পার ওই পার কাঠঘরায় পড়া জানিস না, আমি আসার সাথে সাথে তোর চেহারা না দেখলে আমার ভালো লাগে না, খুব ইয়ে করতো। আমি বলতাম তুমি আমার সাথে ঝগড়াঝাটি করবো না, ওইখানে দেওয়ান সাহেবরে সামলাতে হয়, এখানে তো এসে তোমাকে আমার এত কিছু ভালো লাগে না। তারপরে সব ঘটনা বলতাম, এই দিন এটা হয়েছে, মানে সেকেন্ডস তার কাছে বিশ্লেষণ করে বলতাম, মামুনি আজকে এটা হয়েছে, ভাই আমাকে এটা বলছে, আব্বু এটা বলছে, মামুনি এটা আম্মু এটা করছে, আজকে খাওয়াতে আমাকে এরকম করছে, আমার অনেক সমস্যা এটা সেটা সবকিছু বলতাম, কাঁদত প্রচন্ড পরিমাণে কাঁদত, আর আমার কাছে ক্ষমা চাই, তো মা আমাকে ক্ষমা করে দিস, আমি তোর জন্য কিছু করতে পারতেছি না, তোর এখন যে বয়স সে বয়সে আমি তোকে নিয়ে রাখতে পারছি না, আমি সারাক্ষণ অফিসে থাকবো, আর ওখানকার আমি ওখানে কয়েকদিন গিয়েও দেখলাম যে খুব অজপাড়া গা, তো খুব সমস্যা হতো আসলে ওখানে যাওয়ার পরে, যাই হোক সেটা এখন বলতে চাচ্ছি না, পরেই বলি। এরকম আমার জন্য বসে থাকতো, যাক খুব গরুর মাংস পছন্দ করতো, একসাথে অনেকগুলি অনেক গরুর মাংস নিয়ে আসতো, নিয়ে এসে আমার ভাবিকে মামিকে বলতো ভাবি মজা করে রান্না করো আজকে দুজনে মিলে খাবো, আমরা সবাই মিলে খাবো, অনেক কিছু নিয়ে যেত, গরুর মাংসটা একদম কম্পালসারি মানে থাকতো, অনেক গরুর মাংস পছন্দ করতো। এখন কোরবানির যখন আসে শুধু মনে হয়, আমার খুব পছন্দ গরু মাংস, শুধু মনে হয় মা তোমাকে ছাড়াই গরু মাংসটা খাচ্ছি, শুধু এটাই মনে হয়। আর যাই হোক এরপর আবার যখন সেদিন থাকতাম রাতের বেলা থাকতাম, শুক্রবারও মামনি থাকতো, শুক্রবারে সকালের দিকে আব্বু, হ্যাঁ শুক্রবার সকালে যখন মানে আসতে তো হবেই বাসায়, বাসায় না আসলে তো আমার চলবে না, পরে আমি চোরের মতো মানে ভিতরে ভয়, শরীরটাও কেমন জানি খুব দুর্বল দুর্বল মনে করতাম যখন এই বাসার দিকে আসতে যাইতাম, আসার সময় খুব ভয়ে ভয়ে দেখতাম, আমাদের আবার বিরাট বড় বাগান, বাগানের মাঝখানে বাসা, তা আমি এমন ভাবে আসতাম দেখি বাগানের আড়ালে আড়ালে যেন আমাকে না দেখা যায় এরকম, কিন্তু দেখতো এই এদিকে সরি আমাকে বিভিন্ন গালি দিত, এই বেয়াদবের বাচ্চা শয়তান তুই ওদিকে কেন গেলি, বললাম না ওই বেয়াদব মহিলার কাছে যাবি না, নোংরা নোংরা কথা বলতো, তা আমি মাটি এমন ভাবে মানে আঙ্গুল দিয়ে এমন ভাবে ইয়ে করতাম, এমন করতাম মানে আমি কিছু বলতাম না কিন্তু আমার পুরো শরীর এক্সপ্রেশনে তাকে আমি বোঝানোর চেষ্টা করতাম, জাস্ট স্টপ ইট চেষ্টা করতাম, আর রাগ হলে তো চোখ মুখ আমার সব লাল হয়ে যেত, প্রচন্ড পরিমাণে চেষ্টা করতাম, সে বুঝতো কিন্তু এটাকে না গুরুত্ব দিত না, সে তার বলা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আর আমি শুনে খুব মানে কি করবো, আমার আমার কিছু করার,
আপনি আমাকে কখনো থামানোর চেষ্টা করতেন না, স্টেপ মম বিশেষ করে উনি আপনি যেটা বলছেন যে খুবই স্ল্যাং ইউজ করতো এবং খুবই খুবই বাজে শব্দ,
না ওনাকে আমি আমার সামনে আমি কখনো ওনাকে দেখিনি ওনাকে বলতে, উনি খুব মজা পেতেন বেসিক্যালি, উনি এই জিনিসটাকে গুলিকে এনজয় করতেন, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে আব্বুর কাছে বিভিন্ন উল্টাপাল্টা ভাবে কমপ্লেন করতো রাতের বেলায়, বা আমি ওই রুমে থাকি উনি যখন বলতো মাঝে মাঝে আমি শুনতাম, আমি রুমে ঢুকে গান ভলিউমটা বাড়িয়ে দিয়ে আমি রুমে শুয়ে থাকতাম, যা খুশি বলো, কিন্তু এর পানিশমেন্ট তো আমার ভালো বললো, ভালো তো বলবে না, কিন্তু পানিশমেন্টের পর আমার চর থাপড় যাই হোক লাথিউসটা দিয়ে তো হবেই। এবার বলো, আমি ওটা শুনে মেন্টাল কন্ডিশনটা খারাপ করতে চাই না, ফিজিক্যালি আবু হিট করবে মারবে ওটাই হজম করবো।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন এই ঘটনাগুলি সিক্স সেভেন এইট, সিক্স না সেভেন এইট নাইন এর ভিতরে, বুঝছেন, নাইন টেন, কারণ আমি ওখানে এসএসসি পর্যন্ত স্টে করি। হ্যাঁ, তারপর
আমরা একটু এসএসসির দিকে যেতে চাই, এসএসসির পরের ঘটনার দিকে যেতে চাই, যদি আপনি সামনের দিকে নেন।
হ্যাঁ প্লিজ। তারপর যাই হোক, এভাবেই কাটলো সময়গুলি। তারপর যেটা হলো এসএসসির পরে আমি আব্বুকে বলাবো, আমি অন্য মানে এখানকার কলেজে ভর্তি হব না। আব্বু নিজেই বলে ঠিক আছে তাহলে কুমিল্লাতে আমার চাচির বোন থাকে, ওখানে তুই হোস্টেলে থাকতে পারবি, ওখানে ভর্তি হয়ে যা। আচ্ছা ঠিক আছে। তারপর আমি কুমিল্লা গভর্নমেন্ট ওমেন্স কলেজে ভর্তি হই। তারপর ওখানে ভর্তি হওয়ার পরে লাইফটা যে একটা এনজয় করার জিনিস, লাইফের মধ্যে যে বৈচিত্র্যতা থাকে, এটা সেখানে আসার পর আমি টের পেলাম।
প্রথম
প্রথম আমি ফিল করি আমি এখন স্বাধীন, কিন্তু আমার মাথা স্বাধীন ছিল না। সবসময় শুধু এসব যোগ বিয়োগ ফলাফল খালি নির্ধারণ করতো, কখন করতো, প্রতিদিন হোস্টেলে দেখতাম বাবা মা রোজিদি মানে রোদের মধ্যে দাঁড়ায় আসছে, হাতে বক্স খাবার দাবার এত কিছু নিয়ে, মেয়ের জন্য মেয়ে দৌড় দিয়ে যাচ্ছে, বিশাল হোস্টেল ওটা, ওখানে প্রায় 400 মেয়ে থাকতো, দৌড় দিয়ে যাচ্ছে বাবার বুকে, বাবা মাথার মধ্যে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, প্রতি সপ্তাহে আসছে ওরা, মা তো জড়া ধরছে, মেয়ে আবার বিভিন্ন কথা বলছে। আমি দোতলায় ছিলাম, দোতলায় 307 নম্বর রুমে, ঠিক আছে, সরি তিনতলায় 307 নম্বর রুমে। তারপর আমি ওখান থেকে দেখতাম একদম, মানে আমি একদম স্ট্যাচুর মতো ওখান থেকে, তখন আমি বুঝতে পারি যে লাইফটা তো আসলে অনেক সুন্দর, সম্পর্কগুলি আসলে অনেক সুন্দর। আমি হয়তো ওই সুন্দর সম্পর্কর ছোঁয়া পাইনি, কিন্তু সম্পর্কর জিনিসটা আরো অনেক বেশি সুন্দর, আমার জানার বাইরে সুন্দর। ওখানে আমার, আমি যে বেডে থাকি সে বেডেই আরেকটা মেয়ে উঠে, ও আমি সায়েন্সে ছিলাম, ও আর্টসে ছিল, তো ও এখন আমার ভাবি, যেটা আমার ফ্রেন্ড হয় ও।
অনেকক্ষণ পরে এসেছি, ওকে যাই হোক।
তারপর আমার ভাবি, ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়, তো ওকে আমি কিছু কিছু কথা বলতাম। ওর আম্মু আব্বু যখন আসতো দেখতাম, মানে ইন্টারে পড়ে তখন আমার, কারণ আমি সিক্স থেকেই শুনে আসছি আমি এই হয়ে গেছি, আমি সেই হয়ে গেছি, ওখানে তখন আমার কাছে নিজেকে একটু বড়ই মনে হতো, ইন্টারে পড়ে আমি অনেক মোটামুটি ভালোই বড় হয়েছে, ম্যাচিউর হয়েছে। তখন ওর আব্বু যখন ওর কপালে চুমু দিত, যে এত বড় মেয়েকে কপালে চুমু দিচ্ছে, এভাবে আদর করছে, আমার কাছে সম্পূর্ণ, আমার কাছে মনে হতো অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়ার্ল্ড, এই ঘটনাগুলি ডিফারেন্ট ওয়ার্ল্ড এর ঘটনা, এটা এলিয়েন্সদের ঘটনা হয়তো বা কোনো কিছু এরকম। আমি খুব দেখতাম, খুব ভালো করে দেখতাম। তোর আম্মু আব্বু কিছুটা মানে ওর কাছ থেকে জানতে পারে, জানার পর ওরা আসলে ওরা আমাকে আদর করত, জাস্ট অসাম, দ্যাটস ফিলিং জাস্ট অসাম, ঠিক আছে। তো যেটা হয়, তারপর ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়, আবার ভিক্টোরিয়া কলেজের একটা ছেলে থাকে সাইফুল, ওর সাথে হয়, তো আমরা তিনজনে তিনটা নাম দেই, আমাদের নাম হচ্ছে বান্ধবী ওয়ান, বান্ধবী টু, বান্ধবী থ্রি, ছেলেটার নাম হচ্ছে বান্ধবী থ্রি, ধর্মসাগরের পার, ওটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা, ওখানে গিয়ে অনেক টাইম স্পেন্ড করতাম, অনেক ভালো লাগতো, মজা, মজা কাকে বলে। সেই দুই তিন বছর আমি বলে রাখি, আমি আবার দুবার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি ইন্টারে, তো যাই হোক অনেক মজা করতাম যতদিন ওখানে থাকতাম, খুব ভালো, মামুনি আবার প্রতি সপ্তাহে আসতো।
আমরা এই মজার গল্প ফিরতে চাই, আমরা আসলে অনেকক্ষণ ধরেই কষ্টের মধ্যে আছি, খানিকটা মজায় এসেছি আমরা, এই মজাটা আশা করি আপনাদের ধরে রাখতে পারবো খানিকক্ষণ, এবং মজার পরের শেষটা নিয়ে আসলে কিছু বলতে চাই না, সেটা আপনাদের শেষ পর্যন্ত থেকে জানতে হবে। এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের হ্যালো 8920 দুটো ফোন কল, বিশেষ করে দুটো ফোন কল, এবং দুটোই আমাদের ফিমেল লিসনার যারা আছেন তারা পাঠিয়েছেন। এবং আজকের হ্যালো 8920 কে আমি আমার ফেসবুকের স্ট্যাটাসে লিখেছিলাম যে পৃথিবীর সকল নির্যাতিত নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। শেষ দুটো কল আপনারা শুনে তারপরে ঘুমোতে যাবেন, আমি শেষ দুটো কল আপনাদের জন্য বাজাবো। আর একই সাথে বলছি সবাইকে, ফেসবুকে যদি আপনি এই মুহূর্তে জয়েন করে কোনো কমেন্টস করতে চান, কোনো প্রশ্ন করতে চান অতিথিকে, তাহলে আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, hello8920। 4 মিনিটের একটি সংবাদ আছে, সংবাদের পরে আমরা ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন।
This track was downloaded from fusionbd.com.
Hello, 8-9
সংবাদের পর আরো একবার আমন্ত্রণ। হ্যালো 8920-তে কিবরিয়া আছে আপনাদের সঙ্গে, এবং যারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে আজকে তোপুর গল্প শুনছেন হ্যালো 8920-তে, তাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই আপনারা এবিসি রেডিওর সঙ্গে আছেন বলে। হ্যালো 8920 এবিসি রেডিওর এমন একটি অনুষ্ঠান যেখানে আপনি আপনার জীবনের গল্প, আপনি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা এখানে এসে মন খুলে বলতে পারেন। এবং আমাদের অনুষ্ঠানে আজকে যখন অতিথি গল্প বলা শুরু করছিল তখন সে বলেছিল আমি কাউকে এন্টারটেইন করতে আসিনি, আমাদের জীবনের সত্য ঘটনাগুলো আমরা এখানে তুলে ধরি, আমাদের টার্গেট থাকে না আসলে এন্টারটেইন করা কিংবা আপনাকে কোন লেসন দেয়া, আপনাকে কোন অ্যাডভাইস দেয়া, আপনাকে জীবনের কোন মোড় পরিবর্তন করা, আপনাকে ভালো ভালো জ্ঞানী জ্ঞানী কথাবার্তা বলা, আমাদের সেটা মোটেও উদ্দেশ্য থাকে না। আমরা গল্প বলি, উই আর দ্য স্টোরি টেলার, এবং সেই গল্পটা বলার পরে আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে শুনছেন তারা আমাদের মতোই জ্ঞানী মানুষ, তারা আমাদের চেয়েও অনেক অনেক জ্ঞানী মানুষ, তারা সেই গল্পটাকে নিজের জীবনের ক্ষেত্রে কিভাবে নেবেন, সেটাকে কিভাবে ব্যবহার করবেন, সেখান থেকে কি শিখবেন না শিখবেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ওই জায়গাটাই আমরা আপনাদের প্রতি শ্রদ্ধার জায়গা, এবং ওটা শ্রদ্ধা রেখেই বলছি যে আপনারা কিভাবে নিবেন না নিবেন সেটা একেবারে আপনাদের ব্যাপার। হ্যালো 8920-তে আপনিও যোগ দিতে পারেন, আপনিও বলতে পারেন আপনার জীবনের গল্প, আপনিও এসে আপনার মনটাকে হালকা করতে পারেন। জীবনের যে কোনো গল্প হতে পারে, সাকসেসের গল্প হতে পারে, ভালো লাগার গল্প হতে পারে, ভালোবাসার গল্প হতে পারে, দুঃখের হতে পারে, কষ্টের হতে পারে, আনন্দের হতে পারে, সাফল্যের হতে পারে, যে কোনো গল্প আপনি এখানে এসে আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। এবং অংশগ্রহণ করার নিয়মটা হচ্ছে আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে আপনাদের জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। আপনি ফোন করবেন, ফোন করার পর প্রথমে আপনার নামটি বলবেন, তারপর আপনার মুঠোফোন নাম্বারটি, যে নাম্বারটি আপনার সাথে থাকে এবং যেখানে ফোন দিলে আমরা আপনার সাথে কথা বলতে পারবো, সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং তারপরে আপনার যা বলার আছে আপনি বলবেন। আপনি শুধু কথা বলতে চাইলেও সে কথাও আমরা অনুষ্ঠানে বাজাই, এবং যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার জীবনের গল্পের ছোট্ট একটু বলে আমাদের সাথে যোগাযোগ করার কথা বলবেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকেও আপনি ইচ্ছে করলে আমাদের পেজটিতে যোগ দিয়ে সেখানে আপনি আপনার গল্পের কথা বলতে পারেন, আমাদের ইনবক্সে যদি আপনি টেক্সট পাঠিয়ে দেন অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি, অবশ্যই সেল নাম্বারটি দিতে হবে সেখানে। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে, যেটা বারবারই বলছি, facebook.com/hello8920, আমি আবার বলছি facebook.com/hello8920, HELLO8920। অনেকেই কমেন্টস করছেন ফেসবুকে যে স্ট্যাটাসটি দেওয়া আছে, আমি দু একটি কমেন্টস অবশ্যই পড়ব, এবং যারা কমেন্টস করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ হ্যালো 8920 লিসনারদের জন্য। আর যারা ইন্টারনেটে শুনছেন তাদেরকেও ধন্যবাদ, আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে www.abcradiobd.fm। তপু, যেহেতু ফেসবুকেই আমাদের কমেন্টস গুলো আমরা নিয়ে থাকি এবং আপনার সম্পর্কে, তো আমরা দুই একটা কমেন্টস অবশ্যই যারা আছে তার একটু পড়ি, তারপরে আপনার সেই গল্পের ফিরত আসছি। আসিফ রেজা লিখেছে, হ্যাটস অফ টু ইউ তাপসী আপু, ইউ আর জাস্ট অ্যান আইডল, অসংখ্য অসংখ্য এরকম কমেন্টস আছে। শরীফুল ইসলাম লিখেছেন, দেশের হৃদয়বান পুরুষ এক হও, আমরাই করব নারী জাতির উন্নয়ন। দারুণ লিখেছেন এইচকে জীবন লিখেছেন, হ্যালো জীবন কুমিল্লা থেকে, পুলিশ লাইন থেকে, তোমার গল্প যেন আমার জীবনের গল্প, হাইরে ভাগ্য, মানে নিজের জীবনের গল্প খুঁজে পাচ্ছে ওখানে। আর জামাল উদ্দিন লিখেছেন, আপু আপনার আব্বু আপনার মামুনিকে এত লাভ করত, বাট হঠাৎ আব্বু এরকম করলো কেন, আই মিন আপনার মামুনির ভুল কি খুঁজে পাচ্ছিলেন না, প্লিজ অ্যান্সার, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে আমি নিব। বায়েজিদ মোস্তফা ফয়সাল আমাদেরকে লিখেছে, কিবরিয়া ভাই আপনি আসলে একটা, আচ্ছা আপনি আমাদের অনুষ্ঠানের অনেক প্রশংসা করেছেন, আসলে এটা আপনারা যখন করেন আমাদের জন্য সেটা উৎসাহের, অনেক ভালো লাগে, আপনাকে অনেক ধন্যবাদ। আসিফ রেজা বারবারই লিখেছেন হ্যাটস অফ। জুবায়ের রহমান লিখেছেন, নিউ ওয়ার্ড ইটস কমন ম্যাটার, মাই কাজিন ফেস ইট, আই ফেল ইট বাট নট সে এনিথিং। এরকম আরো অনেক অনেক শত শত হাজার হাজার কমেন্টস আমাদের ফেসবুকে এই মুহূর্তে রয়েছে, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। যে প্রশ্নটা আপনাকে করেছিল একটু আগে একজন বন্ধু, যে আপনার মায়ের কোনো ভুল ছিল কিনা,
খুব যে হ্যাঁ প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে সে কিন্তু অলরেডি তার শ্বশুরের ফ্যামিলি, তার একটা ভুল ছিল, সে হচ্ছে তার বাবা অসুস্থ ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং নাই। এটা এখন প্রেজেন্ট লাইফেও সবাই এত এডুকেটেড পার্সন হয়েও দেখা গেছে এই প্রবলেমটা সবাই ফেস করে। এটা আমি বলেছি, আমার মামুনির ম্যাচিউরিটি জিনিসটা আসছে আমার বাবার হাত ধরে, সে বুঝতে শিখেছে আমার বাবার হাত ধরে। সে যখন প্রেগনেন্ট ছিল তখনও সে অনেক কিছুই বুঝতো না।
আমি একটা লাইনকে যোগ করতে পারি আপনার সাথে যদি আপনি পারমিশন দেন, সেটা হচ্ছে যে বন্ধুটা আমাদের এখানে প্রশ্ন করেছেন, আপনি যদি অনুষ্ঠানের গল্পের প্রথম থেকে যদি শুনে থাকেন তাহলে দেখবেন ও কিন্তু বলেছে যে ক্লাস ফোরে যখন আমি পড়ি, আমি একেবারে ছোট, আমার মনে আছে, মনে থাকার জিনিসগুলো বাবা মায়ের স্মৃতির মধ্যে, একটা হচ্ছে মার কাছ থেকে গল্প শুনেছি বাবা এতটা লাভ করতো, কিন্তু আমি চোখে যা দেখেছি আমার যা মনে আছে সেটা হচ্ছে বাবা পিছন দিক থেকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে এবং মা সিঁড়িতে দৌড় দিয়ে নামছে। দেখুন এখানে তার আগে মা কি ফল্ট করেছে বা আদৌ সে ফল্ট ছিল কিনা সেটা তো নিজের চোখে দেখেনি, সুতরাং ওকে জিজ্ঞেস করে আসলে লাভটা হবে না। ফল্ট থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে আসলে ওইভাবে ওর কাছ থেকে জিজ্ঞেস করে উত্তরটা পাওয়া খুব মুশকিল, কারণ অনেক অনেক ছোট ছিল। আমরা বরং গল্পের সামনের দিকে একটু যেতে চাই। আপনি কুমিল্লাতে সেই মধুর সময়ের কথাগুলো বলছিলেন।
কুমিল্লাতে একটা জিনিস আমি শেয়ার না করেই না, মানে খুব মজার যে বিষয়টা সেটা হতো, আমরা যখন ধর্মসাগর পারে বসতাম তখন স্বভাবত ছেলেরা মেয়েদেরকে একা পেলে যা হয় আর কি, টিজ না করুক চোখ দিয়ে মনে করেন আপনার অনেক কিছু বলে ফেলছে।
এখনো হয়, মানে ভয়াবহ রকম ভাবে হয়।
হ্যাঁ, এটা খুব ইফটিজিং বা সবকিছু হচ্ছে। তখন যেটা হতো, আমরা মুখে কখনই কিছু বলতাম না, আমরা তিনজন যখন বসতাম অনেকে আমাদের ওখানকার চিন্ত, আমরা খুব ভদ্রভাবে বসে থাকতাম কিন্তু চোখ দিয়ে যা করার করতাম। খুবই স্মার্ট হোক একটা মেয়ে যাচ্ছে বা ছেলে, মানে তখন আমি বুঝতে শিখি যে ওটা তখন আমার হয়তো বা ওটা ওই যে মেয়ের সাথে আমি করেছি বা যে ছেলের দিকে এভাবে তাকালাম, মানে উপর থেকে নিচে তাকা, সরি নিচ থেকে উপরে বা উপর থেকে তাকালাম, তখন আমি কিন্তু এটা বুঝতাম না যে এটা আসলে কতটুকু বদার্ড বা কতটুকু তার জন্য আনইজি তাকে ফিল করে। বাট এই জিনিসটা তখন আমরা তিনজন মিলে করতাম,
ইচ্ছা করে করতাম।
মানে আমি তখন মাত্র বুঝতে শিখেছি, জানতে শিখেছি লাইফটা মজার। তখন মনে হচ্ছে যে এটা একটু করে দেখি কেমন লাগে। এখন যেটা হয়তো বা আমাকে খুব মারলেও আমি এই জিনিসটা কারোর সাথে করব না, কিন্তু তখন এটা করতাম, একটু নিচ থেকে উপর দিকে একটু এভাবে তাকাই, তারপর একটু আনিজে যখন ফিল করতাম তিনজন মিলে খুব হাসতাম। এই যে মজাটা, ওই সময়টা আমার কাছে মনে হতো বেস্ট একটা সময়। তারপর ধর্মসাগর পারে পাটা স্যান্ডেলটা খুলে পাটা দিয়ে মুড়ি মাখা খেতাম আর তিনজন মিলে গান গেতাম অনেক, কেন যেন ওই জায়গাটাতে সবাই যেত, কিন্তু যা কিন্তু দেখার কিছু নেই ওখানে, কিন্তু গান ছিল ভ্যারাইটিজ, এটা বিভিন্ন রকমের গান ছিল। এজ এ সিঙ্গার হিসেবে আমি খুবই খারাপ, আমি লিসেনারদেরকে প্লিজ
তাকে।
তারপর বিভিন্ন তিনজনে মিলে গেতাম, তিনজনই আমার বান্ধবী থ্রি, মানে সাইফুল ছিল তার নাম, হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, বিয়ের পরে আমাদের সাথে আর যোগাযোগ করেনি কেন জানি না, তবে ওর কণ্ঠ আবার খুব মানে সুন্দর ছিল। তখন কিছু কিছু গান ও গাইতো, ওকে আবার দিতাম, তো ওকে আবার আমি ধাক্কা মেরে ধর্মসাগর পারে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, আমি খুব মজা পেয়েছি।
সে সময় মার সাথে যে যোগাযোগের ব্যাপারটা,
হ্যাঁ প্রতি সপ্তাহে আসতো,
এসে দেখা করে যেত।
হ্যাঁ, প্রতি সপ্তাহে আসতো, দেখা করতো, আমি তখন বাড়িতে একটু কমই যেতাম।
আচ্ছা,
আমি তখন এনজয় করছি আসলে লাইফটা সুন্দর, এটা বুঝতে শিখেছি। ঠিক আছে, আবু ওখানে আমি যেহেতু আমার রেজাল্ট মানে পরীক্ষা দেওয়া হয়নি, তো সর্বমোট ওখানে আমার 4 বছর থাকা হয়,
জি
ফাইন ক্লাসে যেটা 4 বছর থাকা হয়, তার মধ্যে মনে আবু 3 বা 4 বার এসেছে। ঠিক আছে, 4 বছরে 3-4 বার এসেছে, টাকা দিতে এসেছিল। তারপর আবার উনি যে ওনার কোথায় যেন পোস্টিং ছিল আমার ঠিক মনে নেই, তো আমার সাথে দেখা করে তার বাড়িতে গিয়েছে, এভাবেই হতো। আরেকটা ঘটনা আমি বলছি, এটা খুব মজার। রোজার দিন আমার ইচ্ছা, আমার আর আমার ওই যে বান্ধবীটু মানে পারভিন, আমার ভাবির ইচ্ছা হয়েছে যে আজকে আমরা রিক্সায় বসে, না আমি বলছি চল আজকে আমরা রিক্সায় বসে ইফতার করি, এক্সপিরিয়েন্সটা কখনো নেওয়া হয়নি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর আজানের পর আমরা শুধু পানিটা মুখে দিয়ে নামাজটা পড়ে তাড়াতাড়ি করে মামাকে, মানে গেট কিপার যে মামা ছিল, মামাকে ভালো করে তেল তেল মালিশ করে পটাটোটা বের হলাম, বের হতে দিবেই না, যাক তাকে বললাম যে না প্লিজ আজকে একটু দেন আর্জেন্ট, এই সে বলে বের হলাম, রিক্সা একটা ঠিক করলাম 1 ঘন্টার জন্য, ইফতার কিনে নিলাম, নিয়ে তারপর আমরা যাচ্ছি, মানে ইফতার করছি খাচ্ছি, 3টা প্যাকেট নিয়েছি, একটা রিক্সাওয়ালা মামাকে দিয়েছি, বলছি মামা রিক্সা চালাবেন না কিন্তু যত আসতে রিক্সা থামাবেন না কিন্তু যত আসতে
ধীরে ধীরে চালাবেন,
চালান যাতে যে হেঁটে যাচ্ছে সে আমাদের আগে যায়, কোনো সমস্যা নেই, আপনি আপনারও যাতে খাওয়ার সমস্যা না হয় আপনি খান আর ইয়ে করেন। বলছে আচ্ছা ঠিক আছে, সে ঠিক পারফেক্টলি সার্ভিস দিচ্ছিল, তো যাক ইফতার, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, মানে এত সুন্দর ছিল ওই সময়টা, জানি না এটা কার কাছে কিরকম, কিন্তু আমার কাছে ওই সময়টা ওই আনন্দটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট,
বুঝতে পারছি আপনার লাইফের সবচেয়ে বেস্ট পার্ট,
এগুলি ছিল সবচেয়ে বেস্ট পার্ট। আরেকটা যেটা, সেটা একটা গা মানে এক টুপি মাথায় যেটা ঠিক হয়নি এখন মনে করছি, কিন্তু তখন ওটা ভালো লেগেছে, এক টুপি মাথায় দিয়ে খুজু যাচ্ছিল, ছেলে যাচ্ছিল, আমি তাকে দেখে গান
মনে হয় হিমেশ রেশমিয়ার কোন একটা গান, আমার মনে হয় এটা বলা ঠিক হবে না, এটা এটা আসলে পাবলিক প্লেস, অনেকেই খেপে যেতে পারে। জীবন আসলে উচ্ছৃঙ্খল হলে আমরা অনেকেই এরকম করি মাঝে
মাঝে,
জি। এবং আপনি যে পরিবেশ থেকে এসছেন এবং সেই পরিবেশ থেকে আসলে বলে না এটা যে বদ্ধ পানির মাছ যদি কোনো কারণে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বেশি নড়াচড়া করবে, এটাই হয়েছে আর কি। আপনার আমরা একটু আসতে চাই মায়ের সম্পর্কের ব্যাপারে, একটু আসতে চাই। আপনার মা বারবার আসতেন,
যেটা আমার বার্থডেতে সারপ্রাইজিং সব গিফট নিয়ে আসতো, আমি ড্রেস এগুলি মেয়েরা যেটা জলে পছন্দ করে অনেক গিফট নিয়ে আসতো, খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে আসতো। যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যেত, ছোট করে ফ্রেন্ডরা সব কিছু খেয়ে নিস, একটা কেক কিনে নিস, কিছু খেয়ে নিস, আচ্ছা ঠিক আছে, এসে থাকতো, অনেক থাকতো, ছুটি হলে এখানে চলে আসতো। মানে এটা এখন তখন তার মানে নিজের একটা প্লেস হয়ে গেছে তার জন্য, আর রুমের কেউ তখন কিছু মানে মনে করতো না বা ওরকম, সবাই আমাকে খুব হ্যাঁ অ্যাকসেপ্ট করে নিয়েছে। যেমন আবার আমার যে ভাবি, সে দেখা গেছে যে আরেক বেডে শুতো, মামুনিকে আমার পাশে জায়গা করে দিত, তারপর এরকম করে সময়গুলি কাটিয়েছে, বেশ অনেক সুন্দর একটা সময় ছিল। মাঝে মাঝে বাড়িতে যেতাম, এতদিন যে আনন্দ করেছি সেটার পানিশমেন্ট ওখান থেকে পেয়ে আসতাম, যা এক মাসের পেনাল্টি শট বা যা ইচ্ছা তা ওখান থেকে পেয়ে আবার গোম্বা মুখে চলে আসতাম।
ছুটি হলে আসলে আপনার জন্য ছুটিটা বোধহয় ভালো ছিল
না? আমার জন্য ছুটিটা ভালো ছিল না, এক্স্যাক্টলি ভালো ছিল না। ঈদ গুলিতে আমি খুব ভয়ানক ভাবে আতঙ্কিত থাকতাম, আমি বাড়িতে ঈদ করবো, কোথায় করবো, কি করবো। সেখানে ওটা অবশ্য মিক্সড ছিল, যেমন ঈদের মামুনি তো ঈদের সময় অনেক ইয়ে করতো, মানে আপনার কেনাকাটা করে দিত, অনেক কিছু দিত, তারপর তার সাথে দেখা নিয়ে সবসময় একটা ঝগড়া, মানে প্রতি সপ্তাহে আমাদের কমন একটা ইয়ে থাকতোই, ফাইট থাকতোই মামুনির সাথে দেখা নিয়ে। তো যাই হোক, ঈদের সময় আমি আব্বু নামাজে যেত, আমি তাড়াতাড়ি করে মামুনির সাথে জামাটা পরে দেখা করতাম, এরকম এটা অনেক ছোটবেলা থেকেই হয়ে আসছে। ও আরেকটা কথা বলে রাখি, আমার এইটে আমি লাস্ট ঈদে ড্রেস মানে ঈদের ড্রেস পরি, এরপর থেকে আমি আর পরিনি। হ্যাঁ, এরপর থেকে ঈদের ড্রেস আমি আর কখনো পরতাম, সেটা ছিল খুব একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আব্বু শখ করে তার সন্তানদের জন্য কেনাকাটা করতে যাবে, সাথে আমার স্টেপ মম গিয়েছে কাজামির জন্য, তখন আমার ছোট বোনটা সম্ভবত আছে নাইনে, আমার জন্য একটা ড্রেস নিয়েছে, ইউ ক্যান্ট ইমাজিন হোয়াট ওয়াজ ইট, ঠিক আছে। তারপর আমি সেদিন ঈদের দিন ওটা পরেছিলাম, পরার পরে ভাইয়া বলল, সবাই হাসাহাসি করছে, এটা কি পরছ, কিন্তু আমার কাজের মেয়েরটা ছিল বেশ সুন্দর, ঠিক আছে, আমার কাজের মেয়ের ড্রেসটা ছিল অনেক সুন্দর। তারপর ভাইয়া বলল, তুই এটা এখন এই মুহূর্তে খুলে ফেলবি। আমি খুলছি, খোলার পর ভাইয়া প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলে ওটা তিন বছর আমাদের ওয়ারড্রোবের প্রথম তাকে ছিল, কারণ ওটা আব্বুর তাক ছিল। খবরদার, এটা যদি কেউ এই তাক থেকে সরায় তাহলে সেদিনই কেয়ামত হয়ে যাবে, বাসার কেয়ামত সেদিন স্টার্ট হয়ে যাবে। তিন বছর ওটা আর কেউ সরায়নি, ওটা ওখানেই ছিল। তারপর যাই হোক, এরপর থেকে কোন ঈদে মামুনি অনেক কেনাকাটা করে দিত, ইয়ে করতো, আমি পড়তাম না, মানে ঈদের দিন অ্যাটলিস্ট আমি কোনো নতুন জামাই পড়তাম না। তারপর তার কাছে চলে যেতাম, আমাদের আমার ঈদগুলি মামার বাসায় কেটেছে মা সহ। ও ঈদের একটা ঘটনা মানে ঈদের কথাটা বলি, সেটা হচ্ছে যখন আমি ঈদে মামুনির কাছে যেতাম, খুব কাঁদত, জড়া ধরে কাঁদত, খুব কাঁদত, অনেক কাঁদত। আরেকটা কথা যেটা বলি, বৃষ্টি হতো যখন, তখন আমি আমার খুব বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগত, ছোট্টবেলা থেকে বৃষ্টি হলেই আমি দৌড় দিয়ে বাইরে চলে যেতাম। যখন বৃষ্টি হতো তখন আমি মামুনি যখন থাকতো আর কি, যদি তখন বৃষ্টি হতো তখন আমি ছাদে দৌড় দিয়ে ছাদে উঠে যেতাম, উঠার পরে শুনতাম পুকুরের ওই পার থেকে, এই তোপি এই তোপু, লাঠি একটা দেখাতো, বৃষ্টি হওয়ার সাথে সাথে তার হাতে লাঠি এসে মামাদের দরজা দাঁড়াচ্ছে, মানে জানে যে এই মেয়েটা এখন ছাদে উঠবে, নিশ্চয়ই জ্বর আসবেই আসবে, ওখান থেকে চিল্লাতে, এই তোপু এই তোপি, এক্ষুনি নাম নাহলে এটা সম্পূর্ণ তোর উপর উঠাবো, মানে জোরে জোরে যত সাউন্ড তার গলা যতটুকু ক্যারি করে ততটুকু উঠাতো, অনেক জোরে সাউন্ড করতো। আমি ওই ভয়ে বিশাল গাজি ট্যাঙ্ক না কি ট্যাঙ্ক ছিল ছাদে, কি করতাম ওকে দেখায় দেখায় দরজা দিয়ে বের হতাম, বের হয়ে আবার চোরের মতো মাথাটা নামিয়ে আস্তে আস্তে করে গাজি ট্যাঙ্কের পিছনে একটা ইয়ে ছিল, টুল ছিল বসার, ওটাতে বসে বসে মনে আনন্দে ভিজতাম, বৃষ্টি শেষ হতো আবার চলে আসতাম, তারপরে যেতাম তার কাছে, এরকম অনেক কিছু ছিল। যাই হোক, কলেজের পার্ট তো এখানেই, আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা দিতে পারিনি এই জন্য যে আমি একটা সাবজেক্ট দেওয়ার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, মেন্টালি সিক হয়ে পড়ি, ঠিক আছে। তখন ডক্টর ফিরোজ মুকুল, ফিরোজ মনোজগতের যে ছিলেন, ওনার মামুনি আমাকে ওনার কাছে নিয়ে যান। কোনো ভায়োলেন্স করতাম না, কথা বলতাম না, আবার অনেক কিছু ইরেগুলার হয়ে পড়ে আমার পড়াশোনা ইয়ে না, যাই হোক অনেক সমস্যা দেখা দেয়। পরে উনি আমাকে ট্রিটমেন্ট করার পরে আমি যাই হোক মোটামুটি ভালোই ভালো হই। তারপর এরপরের বার যেটা হয়, মামুনি অসুস্থ হয়ে পড়ে ঠিক পরীক্ষার সময়টাতে, ও আমি সব সাবজেক্ট দেই, তখন পাশ করলে মানে সিগারেট পেতাম টেতাম আর কি, এরকমই মনে, মানে পাশ করতাম সব সাবজেক্ট দিয়ে, কিন্তু প্র্যাকটিক্যাল দিতে পারিনি, মামুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, সে মেন্টালিও সিক হয়ে পড়ে আর ফিজিক্যালিও বেশ একদম ইয়ে হয়ে পড়ে। যেমন ম্যাডাম সিক কথা বলতো না, কেমন জানি একটু দু একটা কথা বলতো সেটা উল্টাপাল্টা কথা বলতো, তারপর আবার সে খুব শালীন স্বভাবের একজন মানুষ ছিলেন, নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ খুব পড়তো, পাঁচক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, সবসময় খুব শালীন ছিল, খুব বোরখা পরে মুখটুক ঢাকতো না, কিন্তু বোরখা পরে উপরে একটা ওড়না পড়তো, এটা ছিল তার স্টার, একসময় খুব স্মার্ট ছিল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে সে যখন আব্বুর সাথে একটু ইয়ে হয়ে যায়, সেপারেশন আসার পর নিজেকে আস্তে কভার করে ফেলে, সে নামাজ পড়তো কিন্তু খুব স্মার্ট ছিল, কিন্তু আবার পরে এরকম চেঞ্জটা তার মধ্যে সে নিয়ে আসে। তারপর ও ড্রাগের কথা যেটা, সেটা হচ্ছে যে প্যাথোড্রিন, উনি যেহেতু ফ্যামিলি প্ল্যানিং ভিজিটর, উনি প্যাথোড্রিন সম্পর্কে জানতেন, ঠিক আছে, ওটা তার হাতের নাগালে ছিল। সেটা হচ্ছে যে পাঁচ বছর পরে হঠাৎ আমি এটার পিছনে খুব লাগতাম, আমার সামনে দিতে পারতো না, চুরি করে যদি একটু দিত আমি ধরতাম, আমি তার প্রতিটা স্টেপ
কি করতাম, ইঞ্জেকশনের মাধ্যমে নিত,
ইঞ্জেকশন নিত, ইঞ্জেকশন এখানে তার একদম এই জায়গাটা বাম পাশের এই জায়গাটা, উনি সবসময় বলতো আমি যদি আল্লাহ আমাকে এই জায়গাটার জন্য কখনো বেহেস্ত নেবে না, সবসময় এই কথাটা বলতো, নামাজও করতো মাঝে মাঝে নিত না, আবার মাঝে মাঝে যখনই তার মানে মনে হতো যে আমি আমার সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেছে আমাদের সন্তান দুদিকে, তখন তার মাথা খারাপ হয়ে যেত, মানে কি করতো না করতো, নিজেকে টর্চার করতো আর এটা নিত। তারপর আসতে মানে হঠাৎ করে মিরাকল, রিয়েলি মিরাকল যেটা হলো সেটা হলো, আমি ওনাকে খুব, তুমি যদি লাস্ট, আমি অনেক রকমের চেষ্টা করছি, তারপর লাস্ট আমি বলছি কাল থেকে আমি শুরু করব, পৃথিবীর ইতিহাসে এমনটা আছে কিনা আমি জানি না, আমার জানা নেই, তবে যেটা আছে সেটা হচ্ছে যে আমি শুরু করব।
মানে আপনি তাকে বললেন যে,
আমি তাকে ওপেনলি থ্রেট দিলাম যে প্যাথোজেন জিনিসটা কি, শুইতে আমার অনেক ভয়, বাট তোমার জন্য এটা আমি নিতে বাধ্য হব, গড প্রমিস। এরপর থেকে উনি আর কখনো এটা টাচ করেননি, অনেক কষ্ট হয়েছে আমার চোখের সামনে, আমি ওনাকে মাঝে মাঝে দেখতাম, কেমন জানি করতো, কেমন জানি একটা ছটফট একটা অস্থিরতা ওনার মধ্যে কাজ করতো, কেমন জানি করতো, কিন্তু ওটা নিতেন না।
কে বলে মায়ের ভালোবাসা,
আর গালের মধ্যে এভাবে হাত দিত, মা আমাকে ক্ষমা করিস, সেটা অনেক আগ থেকে বলতো, কেন জানি বলতো আমি জানতাম না, ক্ষমা করিস, আমি সেটা না ছাড়লে ক্ষমা করবো না, তোমাকে বলে ক্ষমাও জুটবে না, তুমি এটা ছাড়তেই হবে। আর আব্বু যে আমাকে সবসময় মামুনির সম্পর্কে বাজে ধারণা দিত, মেন্টালি ব্যাপারটা, মাঝে মাঝে আমি ওনার সাথে একটু রাফ বিহেভ করতাম, কিন্তু তার জন্য আমি ক্রেজি ছিলাম, তার কাছে যাওয়ার জন্য, তাকে দেখার জন্য, আমি বৃহস্পতিবার, আমার কাছে মনে হতো প্রতিটা দিন বৃহস্পতিবার হোক, প্রতিটা দিন শুক্রবার হোক, প্রতিটা দিন আমার বৃহস্পতিবার শুক্রবারের মতো কাটুক, আমি তাকে এতটা ভালোবাসতাম, কারণ সে নট অনলি মাই মাদার, নট অনলি মাই মামুনি, সে আমার মা ছিল, আমার বাবা ছিল, সে আমার ভাই ছিল, সে আমার বন্ধু ছিল, সব ছিল। কোন দিন কোন ছেলে আমাকে চোখ মারছে বা কোন দিন কোন ছেলে আমাকে কিছু বলছে, সাথে সাথে বা বৃহস্পতি যদি সে থাকতো তাকে বলতাম মামুনি ওই যে ওই ছেলেটা হয় আমাকে এই করছে, এরকম ঘটনাগুলি আমি তার সাথে শেয়ার করতাম, কারো কাছে বলতাম না, তাকেই আমি সব বলতাম, সে আমাকে সাজেস্ট করত। কুমিল্লা ঢাকা অবস্থায় প্রতি সপ্তাহে আসতো, আবার ইরফাকে চিঠিও, তার চিঠি এমনও হয়েছে যে সেও আসছে তার চিঠিও আসছে, চিঠি অনবরত খুব চিঠি লিখত, সে লক্ষ্মীপুর এলান পত্রিকা লিখত, তার জীবনের উপরে একটা কি জানি লিখত, এটা অনেক ছোটবেলায়, মানে ছোটবেলা কি 9-10 এর দিকে আমি শুনতাম, সে তখন এটা স্টপ করে দিয়েছে আর লিখত না। যাই হোক এরকম হচ্ছিল, তারপরে তার চিঠি আসতো, চিঠিতে সবসময় থাকতো যে আমার লাইফ থেকে শিক্ষা নিবি, আমার লাইফ থেকে সবকিছু শিক্ষা নিবি, আমার লাইফ যদি দেখিস সেখানে, সেখান থেকে তুই অনেক কিছু শিক্ষা নিতে পারবি, লাইফটাকে সুন্দর করবি, নামাজ পড়বি, এই ভুল করবি না, সবকিছু বলতো। তারপর এই যে নিজেই বলতো যে আমি যা করছি তুই তা করবি না, যেমন প্যাথিডিনের কথাটা নিজে খুব বলতো, ড্রাগসের কথাটা কখনোই এটা করবি না। তারপর যেটা হলো সেও আসতো, তার চিঠিও আসতো, এমনটা হয়েছে দুজনে মিলে, তা মানে তার চিঠি তাকে দিয়ে পড়াতাম, বলতাম যে মা তুমি, মামনি তুমি পড়ো, তুমি আমাকে কি লিখছো পড়ো, তারপরে এরকম এভাবে মানে ওই সময়টা এভাবে আসলে কাটলো। তারপর আমি যেহেতু আমার ও সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নিয়ে আমি ঢাকায় আসি, সেই ফিরোজ মুকুলের ওখানে আসি। ফিরোজ মুকুল ওখানে আসার পর কোথায় কি এত কিছু মনে নেই, তবে ওখানে আসার পর আমার মামাকে নিয়ে আসি, ভাইয়া আর আমি। তো সেখানে একটা কেবিনে থাকে, কেবিনে ছিলাম আমরা, তো ওখানে যাই হোক এমন মুহূর্ত, সে ভালোই হেলদি ছিল, আমাকে দেখলে বুঝতে পারছেন আমি আমার মায়ের কার্বন কপি, আমার গায়ের রংটা একটু ফর্সা, একদম কার্বন কপি এটা, তো একটু ভালোই স্বাস্থ্য ছিল। তার ব্লাউজ শেষ পর্যন্ত আমার কাছে শার্ট মনে হতো,
এত শুকিয়ে গেল,
এত আমি ওকে যখন কাপড় চোপড় পরাতাম, আমি যখন ওকে মামনিকে যখন ব্লাউজটা ব্লাউজগুলি পরাতাম, ওগুলো ওকে লাগতো না, ওগুলি এখান দিয়ে পড়ে যেত, ওখান দিয়ে পড়ে যেত, সেফটি পিন দিয়ে এইভাবে ওভাবে লাগাতাম, চেষ্টা করেছি। যখন অসুস্থির প্রিলিমিনারি স্টেজে যখন আমি মামাদের বাসায় চলে আসছে, সে অফিস থেকে যাই হোক কি ছুটি, কেউ কি কি করছে না কেমনে কেমনে জানি, মামাদের বাসায় তাকে নিয়ে আসা হয়েছে। হওয়ার পরে তারপর যেটা হলো, তখন আব্বু অমানুষের মতো ব্যবহার করতো, যেতে পারবে না, অসুস্থ কি হয়েছে তোর মা, যে পাগল, তুই যদি যাস তো তো বিয়ে হবে না, কেউ তোকে বিয়ে করবে না। তারপর এর মধ্যে তো বিভিন্ন রকমের নোংরা গালি টালি মিশ্রিত থাকতো, আমি এগুলি ইউজ করতে চাচ্ছি না। তারপর এগুলি বলতো, তখন একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতাম, যেখানে মা অসুস্থ, মাকে দিন দিন চোখের সামনে যেন মানে জীবন্ত মৃত, সে জীবন্ত বাট সে মৃত, দুইটা মানুষ আমি একসাথে দেখতে পাচ্ছি, তার মধ্যে আব্বুর এই মানসিক যন্ত্রণা ভালো লাগতো না। এই ঘটনাকে কেন্দ্র করে একবার সে আমার এই যে গলার এই জায়গাটা খুব এভাবে খুব বলিষ্ঠ, খুব শক্তিশালী ছিল আব্বু, মানে ডিফেন্সের লোকজন ছিল, তো এই জায়গাটায় খুব জোরে ধরে উপর উঠে এভাবে আছাড় মানে মারার পরে আমি নিচে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যাই, পরে আমার মুখে পানি মানে ছিটা টিটা দিয়ে অনেকে এটা, সে অবশ্য সেদিন একটু ভয় পেয়েছিল উঠায়, উঠানোর পর কি অবস্থা কেমন, গলাটা ফুলে গিয়েছিল এই জায়গাটা। যাই হোক তারপর মামুনির যেটা হলো, এরকম প্রতিদিন চলছে, তারপর ঢাকায় নিয়ে আসলাম, আমার পরীক্ষা মানে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারি নাই, এটা খারাপ লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ওটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। তারপর যেটা হলো, সেখানে একটা কথা বলেই যেটা হয়েছে, সে তখন সম্পূর্ণ অসুস্থ, সে কাউকে চিনত না, মামাকে চিনত না, ভাইয়াকে চিনত না, কিন্তু সে আমাকে চিনত শুধু, সে এতটুকু রিয়েলাইজ করতে পারত এটা আমার মেয়ে। একটা কথা বলি সেটা হচ্ছে, যেমন সে তাকে একবার আমি টয়লেটে মানে সে টয়লেটে যাবে, তাকে আমি ধরে টয়লেটে নিয়ে গেছি, ওখানে হাইকমোড ছিল, ওখানে বসছে, আমি তাকে বসিয়ে দিয়ে বের হয়ে আমি বলছি ভিতরে দরজা আটকাবা না, বাহির দিয়ে দাঁড়িয়ে আছে, আমি ধরে আছি, তুমি দরজা আটকাবা না। সে কিছুক্ষণ পরে দরজা নক করে, এই ঘটনাটা আমাকে খুব নাড়া দেয় আসলে, দরজা নক করে সে আমার দিকে এভাবে তাকায়, সে কখনো এমনটা ছিল না যে টয়লেটের এভাবে বসা অবস্থায় সে আমাকে দেখবে, তাকে আমি বলছি কি তুমি দরজা খুলছো কেন, তো বলছে তোকে যদি কেউ নিয়ে যায়, তুই তো যাসনি না, তোকে যদি কেউ নিয়ে যায় সেজন্য আমি দেখছি যাতে তোকে কেউ নিয়ে যেতে না পারে, সে দরজা আটকাবে না, সে ওই অবস্থায় আমার দিকে তাকিয়ে সে অবস্থায় টয়লেট করবে। সেদিন আমি আসলে ভেতরে অন্যরকম একটা ইয়ে অনুভব করি, যে আসলে কাউকে চিনতে পারে না, কোন বাস্তব ধর্মী রিলেটেড কোনো কথা সে জানে না, অথচ সে এটা বুঝতে পেরেছে এত বড় হসপিটালে। কেবিনের বাইরে যেহেতু টয়লেট, ওখানে কেবিনের ভিতরে টয়লেটটা ছিল না, কেবিনের একটু বাইরে ছিল। কেবিনের বাইরের টয়লেটে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কেউ আসা যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে, এটা সে বুঝতে পার, মানে তখন আমি বুঝতে পারতাম যে আসলে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি আমার মামুনের অবিচ্ছেদ্য অংশ। দেখো ওখান থেকে কোনো মতে একটু সুস্থ করে তাকে নিয়ে আসি, সে চাকরি ছেড়ে দেবে, বলছি যে তুমি চাকরি ছেড়ে দিও না, যাই হোক চাকরিতে থাকো, চাকরিটা ছাড়লে তুমি নিজেকে আর রাখতে পারবা না, চাকরিটা তোমার আর আমি ঢাকা, হ্যাঁ না সরি এটা তখন ঢাকার ঘটনা না, এটা তো তখন আমি ইন্টারের পরীক্ষা দিতে পারিনি, সেটাই। তারপর চাকরিটা ছাড়বো না, মানে চাকরি ছেড়ে দিবে সে, তুমি যদি চাকরিটা ছাড়ো তারপর আমি যদি কুমিল্লায় চলে যাই বাকি তোমার সমস্যা হয়ে যাবে, তুমি একা থাকতে পারবা না, যাই চাকরিটা তারপর অনেকদিন কন্টিনিউ করে। তারপর তো ভার্সিটিতে চলে যাই, ভার্সিটিতে আসি, এখানে আসার পরে যেটা না বললেই না, আমি খুব নাইস কয়েকটা ফ্রেন্ড পাই, সেটা হচ্ছে শামীম, ইদ্রিস, তারপর জাহিদ, পরে ছন্দা, না পরে না, হ্যাঁ ছন্দাও পরে আসে। তো ওরা আমাকে খুব মানে
মেন্টালি যে সাপোর্টটা দেয়া সেটা দিয়েছে,
তখন ওরা এত কিছু জানতো না, তবু কেন জানি ওদের কাছ থেকে আমি দেখা গেছে অনেক প্রায়োরিটি পেতাম, বা মাঝে মাঝে দেখা গেছে কিছু হলে গিয়ে বলতাম ভাই এ আমাকে এ করছে সে করছে। আর এবং ইভেন এমন এই আমার ফ্রেন্ড সার্কেল এমন কেউ নাই যেমন নখের খামচি ওদের শরীরে এখনো দাগ।
যাই হোক আপনার ফ্রেন্ডের সাথে খুব ভালো একটা সাপোর্ট পেয়েছেন। আপনার মার প্রসঙ্গে আমরা বারবার আসতে চাই।
হ্যাঁ আমি ওটা আসতেছি কারণ ওরা এটা মানে যাই হোক রিলেটেড আছে, আমি আসতে ক্যাজুয়ালি বলছি, ওদের কাছ থেকে আমি মেন্টালি বেশ সাপোর্ট পেয়েছি। তারপর ছন্দা, ছন্দার আমি একই হোস্টেলে ছিলাম, একই জায়গায় ছিলাম, একই রুমে, যাই হোক। তারপর যখন 2005 তখন আমি সেকেন্ড ইয়ারে, এটা শেষ না ফার্স্ট ইয়ারের শেষের দিকে মনে হয়, ফার্স্ট ইয়ারের শেষের দিকে, থার্ড সেমিস্টার কি ফোর্থ সেমিস্টার আমার ঠিক মনে হয়, সরি আমি বলেছি আমার অনেক কিছু মনে থাকে না, যাই হোক। তখন আমার মিড টার্ম ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এর মধ্যে মামুনি অনেক চিঠি লিখত, ঢাকায় আসার পরে আসলে সে তেমন একটা বেশি আসতে পারেনি, অনেক দূর হয়ে যায় অসুস্থ হয়ে যায়, আমি যতটুকু পারি গিয়ে গিয়ে তাকে দেখে আসতাম মাঝে মাঝে। ওই যে আব্বুর আসলে ওই কথাগুলি আমার মধ্যে একটা ব্যাড ইফেক্ট মানে একটা খারাপ প্রভাব পড়েছে, যেটা হচ্ছে যে আমার কেন জানি মামুনির কাছে যেতাম, আমি যেতাম না তা না, তার কাছে আমি যেতাম, তার সাথে কথাও বলতাম, কিন্তু কেন জানি কোথায় জানি একটা সমস্যা থাকতো, কিছু বললে হয়তো মামার রাগ উঠে যেত, কিছু বললে আমি কেমন একটা অ্যাটিটিউড করতাম যেটা ওকে আসলে খুব কষ্ট দিত
আপনার মাকে।
হ্যাঁ বাট গড প্রমিস, গড নোজ এভরিথিং, আমি ইচ্ছা করে ওটা করতে চাইনি, আমি ছোটবেলা থেকে আমার ব্রেনে এত, আমার মা কখনো ভালো কথা আমি কারো কাছ থেকে শুনিনি, কিন্তু আমি কখনো বিলিভ করিনি যে আমার মা এমন করতে পারে, কারণ আমি দেখেছি আর মা রং না রাইট, আমি সব দেখেছি। ক্যারেক্টারের দিক থেকে তার ক্যারেক্টার নিয়ে কখনো কেউ কিছু বলতে পারেনি এবং পারবো না, সে যে একা একা একটা মেয়ে এখানে থাকতো ওখানে থাকতো মানে বিভিন্ন অফিস এরিয়াতে থাকতো, কখনো কেউ তাকে কিছু বলতে পারেনি, ক্যারেক্টার দিক থেকে শি ওয়াজ জাস্ট নাইস অসাম, গড গিফটেড একটা ক্যারেক্টার সে পেয়েছে আমি বলবো, এটা নিয়ে কেউ কখনো কিছু বলতে পারবে না, সবাই জানে এক মামা আয়েশা সিদ্দিকা বলে, সবাই জানে, সবাই রেসপেক্ট নিয়ে তার নাম উচ্চারণ করে, সবার চোখের সামনে এইসব ঘটনা ঘটেছে। তো যাই হোক এত কিছু বলতো যে আমি বিলিভ করতাম না, কিন্তু কেমন যেন আমার ভিতরে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাপের বাবার প্রতিও মায়ের প্রতিও, তোমরা এত কিছু করলে, তোমরা আলাদা হয়ে গেলে, আমার ভাইটাকে শেষ করে দিলে, আমার লাইফটা স্পয়েল করে দিলে, মামুনির লাইফটা স্পয়েল হয়ে গেল, আব্বু তুমি ভালো আছো কি করে, আমার কাছে সেটা মনে হতো। এরকম করে করে দেখা গেছে মাথায় মিশ্র একটা প্রতিক্রিয়ার জন্য দেখা গেছে মামুনির সাথে দেখা হতো, দেখা করতাম, দেখা আমি মিস করতাম না, কিন্তু তার কাছে যখনই যেতাম আমি কেমন যেন একটা জ্বালা পোড়া অনুভব করতাম। এটা কিসের জন্য, কেন হতো, কি হতো না আমি কিছুই বলবো না, কিন্তু জ্বালা পোড়া আমি অনুভব করতাম যে আমার খুব একটু জ্বালা পোড়া করছে, আমার অস্থির লাগছে, খারাপ লাগছে। কিন্তু যখনই তার চোখে মানে সামনে থেকে সে সরে যেত তখন আর আমার ভালো লাগতো না, আমার তাকে তখনই চাই
দেখতে হবে।
হ্যাঁ দেখতে হবে। এনি হাউ আমি ঢাকা থেকে চলে যেতাম, ফ্রেন্ডের কাছ থেকে বলতাম আমার কাছে টাকা নেই, আমি 500 টাকা দিয়ে বাড়িতে যাব, ঠিক আছে, বাড়িতে গিয়ে মাকে দেখে আসতাম, একটু হলেও দেখে আসব, সরসরে চলে যেতাম। আব্বু জানতো না যে আমি আসছি, বাকি লুকে লুকে চলে যেতাম, তখন তো পাখা দুই একটা ভালোই গজাইছিল, চলে যেতাম মাকে দেখতে, চলে আবার একদিন থেকেই আবার ব্যাক করতাম। এরকম বিভিন্ন ধরনের ঘটনা। তারপর যাই হোক 2005 সেই ওই সময়টাতে যেটা হতো, মামনি খুব চিঠি লিখত, দেখা আমি গিয়ে দেখা না করলে দেখা হতো না, আর চিঠি লিখত খুব, প্রত্যেকটা চিঠিতে ছিল আমাকে ক্ষমা করিস, আমি তোকে একটা সুন্দর সুস্থ ভালো জীবন যেরকম বাবা মা সন্তানদেরকে দেওয়া উচিত সেটা আমি দিতে পারিনি, তোর বাবাও তোকে দিতে পারেনি, দুজনকেই ক্ষমা করিস পারলে। অনেক উপদেশমূলক, আমি যতটুকু ভালো আছি বলবো না আমি খুব ভালো আছি, কিন্তু আমার বাবা আমাকে যেভাবে প্রস্টিটিউট বলতো, যেভাবে আমাকে প্রস্টিটিউট বলতো, মানে বস্তির অরিজিনালি যারা প্রস তাদের বাবা মনে তার মেয়েকে প্রস বলে না, ঠিক আছে, প্রস বলতো এটা সেটা বলতো, হয়ে আল্লাহর রহমত মায়ের দোয়া আমি হইনি প্রস, আমি খারাপ পথে যাইনি। আমার ফ্রেন্ড আমাকে বলতো আমি নাকি ওল্ড ফ্যাশনিস্ট বা আমার মানে একটু বেশি ভাব ছন্দা, আমার যে বান্ধবী ছিল আমি এখন অনেক মিস করি। তারপর সে বলতো যেটা তুই জীবনে তুই বিয়ে করবি কিনা আমার সন্দেহ আছে, তুই তুই কারে বিয়ে করবি বল, তুই মানে ছেলে রিলেটেড কোনো কিছু আমার লাইফে হবে এটা সে বিশ্বাস করতো না, প্রেম তুই প্রেম করস আমার হাসি আসে, সে এভাবে কথা বলতো।
হ্যাঁ
তারপর যেটা যাই হোক মানে বিভিন্ন রকম চিঠি টিটি আসতো, আসার পরে তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তখন আমি কয়েকদিন থেকে ছন্দাকে বলছিলাম ছন্দা আমার যেন কেউ অস্থির লাগছে, বুকের ভিতরে কেমন জ্বালা পোড়া করছে, কেমন জানি খারাপ লাগছে, আমি বাড়িতে যাবো মামনিকে দেখবো, কালকেই পরীক্ষা শুরু মনে হয় আমার, নাকি এক সাবজেক্ট হয়ে গেছে আর একটা যাই হোক এরকম কিছু একটা হবে। তো বললো যে এখন যাস না পরীক্ষাটা দিয়ে যা, নাহলে আবার সমস্যা হবে, এটা ফি দিতে হবে হ্যান ত্যান বিভিন্ন ঝামেলা, তুই বলছে আচ্ছা ঠিক আছে, কারণ এটাই লজিক্যাল ছিল তখন আমার কাছে সেটাই মনে হয়েছে। মামনি একটা চিঠি আসে, ওখানে লেখা ছিল মারে অনেক কিছু লেখা ছিল, তার মধ্যে যেটা আমি যদি ফোন করি, আমি যদি তোকে ফোন করি তুই ফোনটা ধরে আমার সাথে অনেক সুন্দর করে কথা বলিস, যত সুন্দর করে তুই এতদিন বলিসনি তার চেয়ে তো বেশি সুন্দর করে বলিস, অনেক আদর করে কথা বলিস আমার সাথে। তারপর আরো অনেক কথা, এই কথাটা আমাকে এখনো কষ্ট দেয় না দেয়, আমি সাত মানে একটু পরে মনে হয় মায়ের ফোন আসে নাকি আমি ফোন দিই, আমি সে কি উনি প্রায় সময় বলতো সুইসাইডের কথা বলতো, এর আগে দুই একবার অ্যাটেম্প নিয়েছিলেন, কষ্ট সহ্য করতে পারতেন না আর পারবেন না, এত বছর কষ্ট করেছেন, 19 বছরের সংসারের ভাবে ধূলিসাৎ হয়ে গেছে সবকিছু ভেবে উনি বলতেন। তারপর চিঠিতে মানে আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে হ্যাঁ আমি দিই নাকি উনি যাই হোক উনি আমাকে বলে আমি সে মামুনি মাম্মাট, আমি ওনাকে আবার আদর করে ঢং করে মাম্মাট মামুনি যা মনে আসতো তা বলতাম। তারপর আমি ওনাকে বলতাম মাম্মাট মামুনি শোনা উনি মা তোর কি হয়েছে বলো তো, তুমি কথা কেন বলছো যে এরকম তোমাকে সুন্দর করে কথা বলার জন্য, তো বলছে না আমার তোর কণ্ঠটা অনেক সুন্দর করে শুনতে ইচ্ছে করছে। ভাইয়া ও ভাইয়া তখন সৌদিতে থাকতো, ভাইয়া বাইরে চলে যায় দেশের বাইরে, তা বলছে ভাইয়ার সাথে কথা হয়েছে, বলছে না ওর সাথে আমার কোনো কথা হয়নি, মানে সে কথা বলবে না, খুব কষ্ট ছিল তার মনে ভাইয়াকে নিয়ে। তারপর আমাকে বলছে যেরকম তুই তোর কণ্ঠটা শুনতে খুব ইচ্ছা করছিল আর কিছু উপদেশ দিল, যে ওটাই আমার মায়ের শেষ উপদেশ ছিল, যাই করিস আমাকে ক্ষমা করে দিস আর আল্লাহ যেন তোকে সুখী করে, তো সুখের সব ব্যবস্থা আমি করে এসে। তারপর এগুলি এগুলি যখন বলছে বলার পরে আমি আমি তো বুঝতে পারিনি যে আমি আমার মায়ের কণ্ঠে শেষ বয়স। তারপরের দিন আমি পরীক্ষার হলে যাই, আমি সবসময় মোবাইলটা অফ করে রাখি, সেদিন মোবাইল অফ করিনি, সাইলেন্ট করে রাখছি, করে মোবাইলটা রেখে হঠাৎ করে কেন জানি পরীক্ষার মাঝখানে আমি মোবাইলের দিকে আমি কেন জানি তাকালাম, দেখি যে 37টা সম্ভবত না 27টা ফোন, তাও যারা আমাকে কখনো ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ মনে করেন তাদের আমার দুইটা কাজিনের বুকের ভিতরটা একটা নাড়া দিয়ে উঠে, কিছু একটা হয়েছে, এরা আমাকে এত ফোন দিল কেন। আমি ম্যাম ছিল একজন, ম্যাম নাম মনে নেই, তারপর ওই ম্যামকে বলছে ম্যাম আমি একটু আসি একটু ওয়াশরুমে যাবো বা পানি খাবো, কিছু একটা বলে বের হই। বের হওয়ার পর আমি ফোন দিই আমার একটা কাজিনকে মেহেদিকে, মেহেদিকে আমি ফোন দিয়ে বলি কিরে এত বরফ করে তুই কোথায়, আমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে হবে না তুই বের হ, আমি সে কেন বলছে আমি সে পরীক্ষা এখনো শেষ হয়নি, বললো যে না তোর পরীক্ষা দিতে হবে না তুই তাড়াতাড়ি বের হ, আমি সে তুই কোথাকে আমি তোর ওইখানে আসছি উত্তরায় তোর ভার্সিটির সামনে আসতেছে, আচ্ছা ঠিক আছে। তারপর আসছে, আমি তার ক্লাসে ঢুকিনি কতক্ষণ, কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে চলে আসছে, ও তখন কোথায় জানি থাকতো মিরপুর না কোথায় জানি থাকতো, এর আগে চলে আসছে। আসার পরে আমি বলছি মামুনির কি হয়েছে, আমি বুঝতে পারছি কান্টি অনেক অসুস্থ, আমাকে সরাসরি বলে ফেল অসুস্থ কি হয়েছে আমাকে, ওটা বল কান্টি মারা গেছে। কিভাবে মারা গেছে তখন আমি জিজ্ঞেস করিনি, আমি আসতে শরীরটা খুব দুর্বল লাগছিল তখন, আস্তে করে হলের মধ্যে যাই, দরজার মধ্যে দাঁড়ায় ম্যাডাম বলে ডাকছি, ওই শব্দটা ওই ম্যাডাম ডাকের মধ্যে অনেক জোর ছিল, সবাই আমার দিকে তাকাচ্ছে। এরপর আর কিছু বলতে পারিনি, অনেক কেঁদেছি, ফ্রেন্ডরা সবাই আসছে আমাদের ভার্সিটির, যে দীপু স্যার ছিলেন উনি এসেছেন, এসে বলো কি হয়েছে, আমি ছন্দা ছিল, ছন্দাকে বলছি ছন্দারে আমার সব শেষ, মামুনি আর নাই। তারপর যেটা হলো ও আমাকে নিয়ে আমার ওর সাথে একসাথে থাকতাম রুমে গেলাম, খাবার চাবার নিয়ে একটা ক্যাব ভাড়া করে চলে আসলাম, রাস্তার মধ্যে আমি কিন্তু ওকে জিজ্ঞেস করি, আমি তো জানি মামুনি যেহেতু গতকালকে এভাবে কথা বলছে নিশ্চয় কিছু একটা হয়েছে, তো আমি ওকে বলছি কি হয়েছে আমাকে বল, ও তো ঢাকায় থাকতো, বলছে কি হয়েছে বাড়িতে গেলে দেখবি, আমি বলছি আমি এখনই শুনব বল, বলছে সুইসাইড, আমি সে কিভাবে বলছে আগুন, এ কয়েকটা কথা। তারপর আমি খুব ক্লান্ত লাগছিল, আমি কেবেই ওর পায়ের উপরে শুয়ে পড়ি, পুরো রাস্তা চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু আমার কোনো ছিল না। পরে আমি ক্যাব থেকে নেমেই দেখি সবাই অনেক পুরা এলাকার লোকজন সবাই ওখানে আছে আমার জন্য ওয়েট করছে, আমি এসে কি করি, যা হয় এইসব স্পটে নাটক করি না কি করি দেখার জন্য, বাট আমি তখন কাউকে চাচ্ছিলাম না, আমি তখন আমার মাকে আর আমি এই দুজন একা থাকতে চাচ্ছিলাম। পরে আমি বলি মামনি কোথায়, আমাকে সবাই ধরে রাখছে, আমি বলছি আমার মা কোথায়, কেউ আমাকে যেতে দিচ্ছে, আমার ওটা তখন সহ্য হচ্ছিল না,
আমাকে ধরে রাখছে কেন? আমি সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারছিলাম না। আমি ওখানে মাটিতে শুয়ে পড়ি, আমি খুব জোরে চিৎকার দিই, আমার সাথে কোনো নাটক করবো না। এবং আমি এই মুহূর্তে সে যত বিভৎস যত রকম আমি তাকে এই মুহূর্তে দেখব। আব্বু আসে, বলছি প্লিজ, হাতটা উঠে শুধু বলছি প্লিজ। আম্মু এসে জড়ায় ধরে সরাই দিই, ওনার বোন অনেকেই সবাই আসে, সবাই অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে সবাই আসে। তারপরে যেটা বললো এটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না, পোস্টমর্টম, তাকে নাকি পোস্টমর্টমের জন্য নেওয়া হয়েছে। আমি আব্বুকে বলছি একটা কথাই, আমি বলছি তুমি ইচ্ছা করলে এটা পাড়তে রুখাতে, জানি না এটা সিস্টেম আছে কিনা, তবে আমার মনে হয়েছিল এটা করাটা ঠিক হয়নি। তাকে কেন নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে, যেভাবে মারা গেছে গেছে, তাকে আবার কেন নিয়ে কাটাছেড়া করবে, কেন এভাবে তার বডিটাকে।
যদিও এই মানে এই অবস্থায় আপনাকে প্রশ্নটা করা একেবারেই আমার উচিত হচ্ছে না, কিন্তু যেভাবে মারা গেছে বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? আগুনের কথা আপনি বলছিলেন, উনি নিজেকে কি ব্যবস্থা করেছিলেন?
সেটা হচ্ছে যে তারপর আমাকে তখন ওই বাসায় মানে মামাদের বাসায় মারা গেছে, তো ওখানে নিয়ে যেতে চাইনি, কেউ আমাকে ওখানে যেতে দিচ্ছিল না, সবাই আমাকেই প্রোটেক্ট, কারণ সবাই জানত আমি খুব ক্রেজি ছিলাম মায়ের ব্যাপারে। এলাকার বা কোথাও কিছু বললে আমি তাকে আটকাতাম, কেউ কিছু বললে আটকাতাম বা প্রোটেস্ট করতাম, খবরদার আমার মায়ের ব্যাপারে কেউ কিছু বলবেন না, এরকম সে যেই হোক। পরে মামার বাসায় যাই, এরপর দিন মামার বাসায় যাই যেহেতু আজকে বডি আসবে। পরে গিয়ে মামিকে বলি, মামি ঘটনাটা, মামি আমাকে বলেন তো আমার মা কোথায় মারা গেছে। তখন দেখালো, আমি বলছি কি হয়েছিল বলেন তো। তখন মামি বলল যে আমাকে কি যেন আনতে, ও আমাকে বললো যে ভাবি আমার এই শাকটা খুব খেতে ইচ্ছে করছে, ওই যে একটু দূরে একটা বুঝছো ওখানে দেখা যাচ্ছে, আপনি একটু কষ্ট করে নিয়ে আসেন। মামিকে পাঠিয়ে দিল, দিয়ে সে সামনের যে দরজা সবকিছু সরিয়ে ফেলছে রুম থেকে, মানে কোনো কিছু যাতে পুড়ে না যায়, দরজার আশেপাশে কিছু ছিল না, একটু যাই ছিল ওগুলি সব সরিয়ে ফেলছে, টেবিল ক্লথ টথ সরিয়ে ফেলছে, সবকিছু সরে দরজার ভালো করে আটকালো, উপর নিচে আটকে দরজার সাথে নিজের হাত বেঁধেছে নাকি। তারপর সে দরজা নিজের হাতটা বেঁধে নিশ্চিত করতে চেয়েছে যাতে সে যদি তখন বাঁচতে চায় সে বাঁচতে না পারে, জীবনের প্রতি তার এত অনীহা চলে আসছিল। তারপর সে গায়ে আগুনটা ধরিয়ে দেয়, বেশি জোরে নাকি চিৎকার দেয়নি, শুধু উফ উফ করে কয়েকটা শব্দ করেছে। মামি ওই শব্দ শুনে দৌড়ে আসে, এসে দেখে যে ততক্ষণে আসলে কিছু করার নাই, তার বডিটা কাত হয়ে পড়ে গেছে। এগুলি শোনার কিছুক্ষণ পরে আসলো, তার বডি আসলো, আমার মামুনি আসলো। আসার পরে গাড়ি থেকে যে লোক দুটো নামালো, একটু জোরেই রাখলো মনে হয় মাটিতে, আমি দৌড়ে গেছি, আমি বলছি ক্যান আই ইউজ
প্লিজ,
বলছি কুত্তার বাচ্চা তোদের এত বড় সাহস হয় কি করে, তোরা আমার মাকে এত ছুড়ে রাখলি। ওরা আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো, আমি দৌড়ে গেছি মারতে, এত সাহস কি করে, তোরা আমার মাকে এত জোরে কি জন্য মাটিতে রাখলি, কি দিয়ে যেন পেঁচানো ছিল, আমি আসলে এটার জন্য এক্সপেক্ট করিনি। তারপর তাকে কে গোসল করাবে, মানে সে তো মানসিক ভাবে অসুস্থ ছিল, তাকে নর্মালি দাফন করা হয়েছে। তারপর যেটা হয় গোসল করানো নিয়ে একটা ঝামেলা, আর আমি এখানে সবাইকে সরিয়ে দিচ্ছি, আমি কাউকে আমার মাকে দেখতে দিব না, পাগলের মতো একবার এদিকে দৌড় দিচ্ছি, সবাই সরেন সবাই চলে যান, সবাই দেখতে আসতেছে, দেখাবো না, আগে আমি দেখবো, আর কাউকে দেখতে দিব না, আমি গোসল করাবো দরকার হলে, এমনটাই আমি বলেছি। পরে যখন আমি কাপড়টা সরালাম, আমি আসলে এটা এক্সপেক্ট করিনি, পুরো শরীর নেভি ব্লু কালারের হয়ে গেছে, মাথার চুলগুলি ছিল না, চোখের ভ্রু ছিল না, সব মানে মাটির একটা মুখ থেকে যদি কালার করা হয়, নেভি ব্লু কালার বা কালো বা কিছু এরকম হয়ে গেছে। আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে, এটা তার সুরে মুখ দেখে আমি বুঝতে পেরেছি।
আপনাকে আমরা এই মুহূর্তে ছোট্ট একটা স্পেস দিতে চাই, আমি একটু আপনাকে জাস্ট মিনিট দুয়েকের জন্য একটা স্পেস দিচ্ছি, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আমরা আমাদের শ্রোতাদেরকে বলছি, আমরা আপনারা শুনছেন হ্যালো ইট 920 এবিসি রেডিও FM 90.2, প্রতি বুধবার রাত 11:10 আপনাদের সামনে আপনাদের জীবনের গল্প নিয়ে আমরা হাজির হই। এবং এতক্ষণ ধরে যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আজকে তপুর গল্প শুনছি, তপু তার জীবনের গল্প বলছে, তার জীবনের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো আমাদের কাছে ভাগাভাগি করছে, আমরা সেগুলো জানার চেষ্টা করছি। আমরা যে জায়গাটাতে আছি তার থেকেও তপুর সামনের আরেকটা জীবন আছে, সামনের জীবনটা বর্তমান জীবন, এই জীবনটা নিয়েও আমরা অল্প করে তপুর কাছ থেকে জানার চেষ্টা করব। আমি আজকে হ্যালো ইট 920 20তম পর্ব পার করছি, 20তম পর্ব হচ্ছে মানে আমাদের আজকে 20তম অনুষ্ঠান হ্যালো ইট 920 এই 20তম পর্বে আপনাদের কাছ থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। আপনাদের সবাইকে অনেকভাবে ধন্যবাদ জানাতে চাই।
This track was downloaded from fusionbd.com.
তপু, আমরা তো খুব বেশি সময় পাব না অনুভূতি প্রকাশের জন্য, আসলে নির্দিষ্ট সময় আমি মনে করি কোনোভাবেই উচিত না। তারপরও আমাদের সবকিছুই ঈশ্বর আমাদেরকে কিছু সিস্টেমের মধ্যে বেঁধে দিয়েছেন, সেই সিস্টেমের মধ্যে আমাদেরকে থাকতে হয়। আপনার মাকে হারিয়েছেন, এই অনুভূতি আপনি ভাষায় প্রকাশ করে কোনোদিন আমাদেরকে বোঝাতে পারবেন না। যারা কেবল হারিয়েছে ভাবে তারাই কেবল আপনার বেদনাটা বুঝতে পারবে। আর আমরা জানি এরপরেও আপনার একটা লাইফ আছে, এরপরও আপনার একটা জীবন আছে, এবং সেই জীবনটা মাকে হারানোর পর 2005 আপনি হারিয়েছেন, আজকে 2012, 7 বছরের জীবন। এই 7 বছরের জীবনে আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনার মধ্য দিয়ে আপনি আজকের তপু, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি MBA করছেন, আপনার নিশ্চয়ই এই জীবনে দাঁড়িয়ে একটা স্বপ্ন আছে, সবকিছু মিলিয়ে আপনি আজকের তপু। এই 7 বছরটা আপনার কাছ থেকে আমরা খুব স্বল্প করে জানতে চাই, এর মাঝখানে আমাদের সংবাদের একটা বিরতি নিতে হবে। আমি একটু স্পেসিফিকলি কয়েকটা কোয়েশ্চেন করি, যেমন আপনার মা আপনাকে কিছু আপনার বলেছিল চিঠিতে যে আপনার জন্য আমি সব ব্যবস্থা করে যাচ্ছি, এটা আসলে কি বুঝিয়েছিল?
উনি ওনার চাকরি মানে ওনার যত পেনশনের যত টাকা ছিল যা ছিল সবকিছু উনি প্রথমে আমাকে আর ভাইয়াকে ইয়ে করেছিলেন,
নমিনি করেছিলেন।
হ্যাঁ, নমিনি করেছিলেন, পরে একটা লাস্ট পর্যায়ে এসে উনি শুধু আমাকে নমিনি করে যান এবং আমাকে একটা চিঠি লিখে দিয়ে যান। আমি বেসিক্যালি আমার মায়ের চিঠি সবকিছু আমার কাছ থেকে অনেক দূরে রেখেছি।
আচ্ছা, কেন মানে কেন আপনি দূরে রেখেছেন?
আমি আসলে যতবারই ওগুলি দেখি আমি খুব কষ্ট পাই, আর আমি আসলে অনেক কষ্ট পাই তার চিঠি তার ছবিগুলি দেখে। তার ছবিটা দেখার সাথে সাথে আমার তার শেষ মুহূর্তের ছবিটাও মনে পড়ে যায়, যার কারণে আমি আসলে ওটা দেখতে চাই না, ওগুলি কাছে রাখিনি, অনেক দূরে রেখেছি, কিন্তু আছে, সংরক্ষণে আছে, এজন্য আমি আনিনি। যাই হোক, উনি পেনশন সবকিছু আমার নামে দিয়ে যান।
এগুলোকে আপনি পেয়েছিলেন?
হ্যাঁ, এগুলি অনেক কাঠখড়ো মানে ভাঙার পর উঠানো হয়েছে, বাট এগুলো আমি রাখতে পারিনি। তখন কিছুদিন আব্বু বেশ ভালো ছিলেন,
মানে আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন।
হ্যাঁ, আমার চাচা সবাই মিলে আমাকে বলেছেন যে এরকম তুই এক কাজ কর, তোর বাবার কাছে দিয়ে দে, দেখবি যে সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর তোর কোনো সমস্যাই থাকবে না। আমার আবার খুব ইচ্ছা ছিল যে MBA আমি বাহিরে গিয়ে করবো, UK তে গিয়ে। তো আমি বলছি যে আমার কোনো চাওয়া নেই পাওয়া নেই, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে আমি বাইরে UK মানে বাইরে যেখানে হোক UK তে গিয়ে আমি MBA করবো।
হ্যাঁ, এটা
আমাকে
ব্যবস্থা এবং পেনশনের টাকা দিয়ে আপনি।
হ্যাঁ, আমার স্বপ্ন ছিল যে ওটাই আমি করব আমার জন্য। তা আব্বু বলছে সমস্যা নেই, ওর টাকাটা আমি রেখে দেবো সেখানে, নয় দশ লাখ টাকা উঠানো হয়েছে, ভেঙে ভেঙে দুই একবার উঠানো হয়েছে, তো যার কারণে হিসাবটা নেই। তারপর ওর টাকাটা আমি রেখে দেবো, আর ওর ভাইয়ের জন্য যদি কিছু দেয় বা ওর ভাইকে তো কিছু দিতে হবে, না হলে তো সমস্যা। আমি বলছি ঠিক আছে, সমস্যা। ওই চিঠিতে মামনি আবার মেনশন করে দিয়েছে এ টাকা কেউ যেন না ধরে, এক পয়সাও যেন কেউ আমার মতে যেন না ভোগ করে, যদি করে তাহলে ভালো হবে না, এটা দাবি উনি কখনো ছাড়বেন না। কারণ আমি জানি আমার মেয়েকে চিঠির কিছু অংশ বলছি। আমি জানি আমার মেয়েকে দেখার কেউ থাকবে না, আমি চলে গেলে তাকে কেউ দেখবে না, কেউ বুঝবে না, তার চোখের পানি মোছার কেউ থাকবে না। অ্যাটলিস্ট এগুলি যেন তার প্রোটেকশন হয়ে থাকে, সেজন্য আমি ওর ব্যবস্থাটা করে দিই। আমার ছেলে কিছু একটা করে খেতে পারবে, সে বিদেশে আছে, সে তখন বিদেশে ছিল, কিছু করে খেতে পারবে, তার বাবা ও সমস্যা নেই, কিছু না কিছু করে দিতে পারবে যেহেতু সে ভালো জব করে। আমার মেয়েরই টাকা যেন কেউ না ধরে, আর সে যদি বলে যে না আমি আমার ভাইকে কিছু দেব, ইটস আপ টু হার, এটা সম্পূর্ণ তার উপর, তার উপর ছেড়ে দিয়েছি। এগুলি বল, মানে চিঠিতে এইসব কথা লেখা ছিল। যাই হোক, আমি তখন চিন্তা করলাম যে এটা দিয়ে যদি নিজের বাবাকে পাওয়া যায় কাছে, মা আম্মু তখন বেশ কিছু মোটামুটি কিছুদিন ভালোই ছিল, এগুলি দিয়ে যদি বাবাকে কাছে পাওয়া যায় কি হলো, টাকা দিয়ে কি হবে। আমার তো আসলে ওই সময় একটা জায়গা দরকার ছিল, বাবার বুকে স্থান দেওয়া দরকার ছিল। আমি খুব প্রস্তুত ছিলাম সব ভুলে যাবো, সবকিছুর জন্য তাকে ক্ষমা করে দেবো, কিন্তু আমার উচিত ছিল না আমার মায়ের সাথে এত বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার। কিন্তু আমি একা পড়ে গেছি সম্পূর্ণ, আমি ডিসাইড করতে পারছিলাম না আমার কি করা উচিত। সবার কথা আমি টাকা গুলিয়ে,
আপনার ভাইও সেই সময় কি আলাদাভাবে আপনাকে কোঅপারেট করেনি?
সে দেশের বাইরে ছিল,
দেশের বাইরে ছিল,
ঠিক আছে, চিঠি লিখতো মামুনির এক্সপেক্ট, সে ওখানে তিন বছর ছিল, তিন বছর সে শুধু নিজেকেই মানে ভালো রাখার জন্য কাজ করেছে। তার মা অসুস্থ ছিল, সে কোনো মা বা আমার আমি আমাদের জন্য আসলে কোনো কিছু করেনি, এটার জন্য মামুনি খুব কষ্ট পেয়েছে।
আপনি টাকাগুলো কি করলেন?
আমি টাকাগুলি বাবাকে দিয়ে দিলাম,
সম্পূর্ণ টাকা আমি বাবাকে দিয়ে দিলাম।
ভাইয়ের ভাই আসলো, ভাই আসার পর এই টাকাগুলি গভর্নমেন্টের টাকা জানেনি তো, একদিনই উঠানো যায় না, কয়েক দিন লেগে যায়। হ্যাঁ, এই অনেক সময় নিয়ে আমি দৌড়াদৌড়ি করতাম। আমি আমার মাঝখানে একটা প্রাইমারি চাকরি পেয়ে, প্রাইমারিতে স্কুলে গভর্নমেন্ট প্রাইমারিতে চাকরি, আট মাস আমি ভার্সিটি থেকে দূরে, তখন আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করেছে, স্বামী চাহিদা খুব হেল্প করেছে। তারপর যেটা হলো, আমি সরি কোথায় ছিলাম?
জি, আপনার টাকাগুলো আপনি আপনার বাবাকে দিয়ে দিলেন, আপনাকে আমরা এই জায়গাটায় নিয়ে আসবো আবার। এবং আমরা জানি যে আপনার জীবনে আরেক লাইফ আছে, কারণ আপনি বলছিলেন আপনি ম্যারিড, আপনি বিবাহিত, সেটাও আমরা খুব শর্ট করে জানবো সংবাদের বিরতির পর। শ্রোতা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তবে শেষ কথাটা আমরা বারবারই বলি, জীবনের গল্পের শেষটুকু কিন্তু কোনোভাবেই বোঝা যায় না, শেষটুকুতে এসে আপনি গল্পের পুরো মোড়টাও ঘুরেও যেতে পারে। আপনি আমাদের সঙ্গে থাকুন, সংবাদের মাত্র চার মিনিটের বিরতি, যারা তখন সাথে ছিলেন বিরতির পরপর ফিরে এসে আমরা বাকিটুকু আমরা টুপুর মুখ থেকে শুনতে চাই। এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের অনুষ্ঠান হ্যালো 8920, কথা বন্ধু কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, এখানে ফোন করে আপনি বলতে পারেন আপনার মনের কথা, প্রথমে নাম তারপরে সেল নম্বরটি স্পষ্ট করে বলতে হবে। একই সাথে আমাদের ফেসবুক একটি পেজ আছে, সেখানে আপনি নিজেকে যোগ করতে পারেন এবং ওখানে আপনি আমার চাইলে আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা সহ যাবতীয় সুবিধা ওখান থেকে পাবেন, facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। সংবাদের পরপরই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, হ্যালো 8920 আপনারা শুনছেন, আর একবার স্বাগত, কিপ্রিয়া আছি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি টপু। টপু, আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে আপনি আপনার মার দেয়া পেনশনের টাকাগুলো আপনি আপনার বাবাকে ফিরে পাওয়ার জন্য আপনার বাবাকে আপনি সেগুলো দিয়ে দিলেন জীবনের একটা পর্যায়ে, সেই ঘটনাতে আমরা ছিলাম এবং আমরা আরো জানতে চাই যে পেনশনের টাকাগুলো সবগুলো আপনি দিয়ে দেওয়ার পর আপনার অবস্থাটা কি হলো?
আমার অবস্থা যেটা, সেটা হলো আমার পড়াশোনায় অনেক বেশি সমস্যা হয়ে যায়, তখন আমি একটু না অনেকখানি ক্রাইসিসে পড়ি। ইন দ্য মিন টাইম আমার খালু আমাকে বলে যে তোর মা কিছুদিন পরে বলে তোর মা আমার কাছে তোর জন্য 1,00,000 টাকা রেখে গেছে। জানতো মনে হয় বা বুঝতো মনে হয় কিছু হবে আমার সাথে, সব অল্টারনেট কোনো না কোনো ব্যবস্থা সে করে গেছে, 1,00,000 টাকা রেখে গেছে, তবে একটা শর্ত দিয়েছে প্রতি মাসে তোকে 3,000 করে দেওয়ার জন্য, এর বেশি না দিতে।
অদ্ভুত।
তখন আমি বলছি যে হ্যাঁ মামুনি বলছে ঠিক আছে আমি রেসপেক্ট করি, কিন্তু যদি 3 দেয় তাহলে যেটা হবে, আমি ভার্সিটির কোনো কষ্ট দিতে পারবো না, আমি হোস্টেলে থাকি সেটা আমি দিতে পারবো না, কারো বাসায় গিয়ে কিন্তু আমি থাকতে পারবো না। এগুলি বলার পরে বলছে ঠিক আছে তাহলে আমি তাকে 5 করে দিই, উনি 5 করে দিচ্ছে, আমি ছোটখাটো টুকিটাকি এটা সেটা করি। তারপর এর মধ্যে আমার আবার আমার মানে যে হাজবেন্ড তখন তো আমার মানে ওর সাথে আমার ফোনে, যাই হোক ফোনে কি
কোন রকম ভাবে সম্পর্ক
হয়েছে, ওর সাথে আমার সম্পর্কটা হয়, কথা হয়। মামুনির মৃত্যুর সময় মানে ফোনেও আমাকে অনেক সাপোর্ট দিত, কথা মৃত্যুর পর অনেক সাপোর্ট দিত, মানে মেন্টালি খুব সাপোর্ট দিয়েছে। ওর মাকে আমার সাথে কথা বলা দেয়, আমার শাশুড়ি, ওরা দুজন আমাকে খুব ইয়ে করে। ওর মা অবশ্য জানতো না, আমার শাশুড়ি জানতো না, বাট ও জানতো যে মামুনি কিভাবে মারা। তা আমি কিছুদিন পরে বলি যে মৃত্যুটা আসলে এরকম, এটা আমি বিয়ার করতে পারছি না। যেখানে আমি কিছুদিন আগুনে, ইভেন বিয়ের পর আমি অনেকদিন আগুনের সামনে গেলে আমি খুব কষ্ট পেতাম, ভয় পেতাম, কষ্ট পেতাম, আর ফিল করতাম পিছনে দাঁড়িয়ে আছে, খুব ফিল করতাম এটা। রাতের পর রাত ছাদে উঠে এদিক ওদিক খুঁজতাম, খুব কাঁদতাম, যাই হোক এরকম। তখন আবার যে সাপোর্টটা আমাকে আমার ফ্রেন্ডরা দেয়, ইটস আনবিলিভেবল। কোন ফ্রেন্ড কাউকে দেয় না, স্বামী জানত এই ঘটনাটা, স্বামী জানত আর আমার হাজবেন্ড জানত, এই দুজন মানুষ শুধু জানত বাহিরের। ওকে আমি বলেছি, তখন খুব সাপোর্ট দিয়েছে আমার ফ্রেন্ডরা, ছন্দা, ওরা সবাই আমাকে খুব সাপোর্ট দিয়েছে। আমি ইফাকে, ছন্দাকে একটা মেসেজ দিতে চাচ্ছি, ছন্দার জাহিদকে, সেটা হচ্ছে, জানি না আমাকে কেন জানি, আমার মুখের জন্য, আমার মুখের ভাষা একটু কর্কশ, আমি অনেক সুন্দর মিষ্টি করে কথা বলতে পারি না, এই মুখের ভাষার জন্য আমার ফ্রেন্ড সবাই আমাকে ভুল বোঝে, মা চলে গেল, বাবা ভুল, সব মুখের ভাষাটা অ্যাকচুয়ালি ওদেরই ক্রিয়েটেড, আমার বাবার দ্বারা ক্রিয়েটেড, গালি শুনে বড় হয়েছি, ফার্স্ট ওয়ার্ড প্রস ছিল, সবাই আমাকে ভুল বুঝে। ছন্দাকে আমি খুব পছন্দ করি, পছন্দ ইভেন এখনো করি, কিন্তু দেখা হলে এখন কথা বলি না, আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে লুকিয়ে থাকি। ছন্দাকে একটা কথা বলতে চাচ্ছি, ছন্দা আমাকে একবার ব্লেম দিয়েছিল আমি নাকি ওর টাকা চুরি করেছি। ছন্দা তুই শুনিস কিনা আমি জানি না, গড প্রমিস, আমার মায়ের কসম দিয়ে বলছি, জাহিদকেও বলছি, আমি আসলে টাকা চুরি করিনি, কারণ আমি আসলে চোর না, আমার লাইফে আপনাকে বলেছিলাম আমি কখনো টাকা চুরি করিনি, এই জিনিসটা অ্যাটলিস্ট আমি জানি না, তোকে আবারও বলছি, এটা তুই আমার অফিসেও বলেছিস, আমার অনেক সমস্যা হয়েছে, বাট স্টিল নাও রিয়েল আই মিস ইউ অল অফ দেম।
চমৎকার, এবং আমরা বিশ্বাস করি আজকের পরে ছন্দা তার ভুলটা বুঝে আপনার কাছে ফিরে আসবে, সম্পর্কের ঊর্ধ্বে আসলে কোনো কিছু নেই। আমি এখন ছোট ছোট করে আপনার কাছ থেকে কিছু জিনিস জানতে চাইবো, এবং
এরপর থেকে আমার ফ্রেন্ডদের সাথে আমার মানে আমার যে একটা বিগ সাপোর্ট ছিল আমার ফ্রেন্ডরা, ওটা আমি এরপর থেকে হারিয়ে ফেলি, ঠিক আছে, এটা এই জন্যই বলা, আমি তখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ি বেসিক্যালি, আমি ওদেরকে খুঁজে বেড়াই, ওদেরকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, ওরা আমাকে অ্যাভয়েড করে, এটা আমার খুব কষ্ট হতো। তখন আমি আসলে ওদেরকে খুব চাইতাম যে ওরা আমার কাছে থাকবে, সবকিছু ছাড়া হয়ে আসলে ওদের উপরে এই জিনিসটা, মেন্টালি এই জিনিসটা আমি ডিজার্ভ করেছিলাম। যাই হোক, আমার হাজবেন্ডের সাথে মানে ওর সাথে আমার যোগাযোগ হয়, ও আমাকে মেন্টালি খুব নাইস, হি ইজ অ্যাবসলিউটলি নাইস গাই,
অনেক ভালো সাপোর্ট দিয়েছে,
অনেক ভালো সাপোর্ট দিয়েছে, কৈশোর তার নাম, সে আমাকে অনেক ভালোবাসে, আমি তার কাছ থেকে উজাড় করা ভালোবাসা পেয়েছি।
আপনার ফ্যামিলি সাপোর্ট ছিল আপনাদের বিয়েতে?
না, ফ্যামিলির কোন সাপোর্ট, ফ্যামিলি থাকলে তো সাপোর্ট পাবো, ফ্যামিলি তো ছিল না, তবু জানিয়েছি আমার শ্বশুর, সেও অসাধারণ একজন ভালো মানুষ। আমি আমার লাইফে তিনটা মানুষের অস্তিত্ব কখনো অস্বীকার করতে পারবো না, চারটা, আমার মাকে তো নেভার এন্ড এভার, তারপরে হচ্ছে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আর আমার ননদ মোহনা। এই মানুষগুলি না আমাকে বুঝে, মোহনা অনেক ছোট একটা মেয়ে, বাট ও আমাকে বুঝে, রাগ হলেও আমাকে কিছু অনেক সময় অনেক কিছু বলে না। আচ্ছা, ওদের বাড়িতে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমার ওদের ওখানেও আমার সময়টা ভালো কাটেনি, যেটা আমার শাশুড়ি ভালো মানুষ, বলবো না খারাপ, ভালো, তবে মেন্টালি একটু সিক, না হলে আসলে এত বাজে ব্লেম কেউ কাউকে দেয় না। আমার শ্বশুর আমাকে খুব আদর করতো, মামনি বলে ডাকতো, মা বলে, উনি যখন এগুলি জানতে পারে, বিয়ের প্রথম খুব প্রবলেম বলতে কি চিল্লাচিল্লি করে, এটা মেনে নিবেন না, তারপর জানতে পারার পর, সবকিছু জানার পর সে টোটালি চেঞ্জড। সে একটা কথা কাকে জানি বলেছিল যে আমি ওকে আর কি কষ্ট দেব, ওকে তো আর কষ্ট দেওয়ার কিছুই নাই, ঠিক আছে, ওকে যে আমি কষ্ট দেব, আল্লাহ আমাকে ক্ষমা করবে না,
আপনি শ্বশুরের কাছ থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছেন, কিন্তু শাশুড়ির কাছ থেকে আপনি সেটা পাননি, কেন? কি বলতো?
সেটা এই যে শ্বশুর আমাকে আদর করত বা আমাকে একটু প্রায়োরিটি দিত, মা তুমি কি তুমি এমবিএটা যেভাবে করতে হবে, এই বিষয়গুলি আসলে মানে বললাম তো মেন্টালি যারা মানসিক রোগী তাদের উপরে কোনো থিসিস চলে না, তাদের উপরে কোনো কিছু চলে না, পর্যবেক্ষণ চলে না। সে সবসময় একটা কথাই বলতো, আমার নাকি আমার শ্বশুরের সাথে অবৈধ রিলেশন। তো এইগুলির জন্য প্রতিনিয়ত শুনে শুনে এতটুকু পর্যন্ত
আসছে।
ওই সময় ও আসলে ও সবসময় সাইলেন্ট, কাকে কি বলবে, মাকে বলবে না ওয়াইফকে বলবে, দুজনই ওর ভালোবাসার মানুষ, কাকে বলবে কিসে। তবে আমি ওর কাছ থেকে নীরবে সাপোর্ট।
কত বছরের সংসার আপনাদের?
আমাদের 5 ইয়ার্স চলে।
5 ইয়ার্স, 4 ইয়ার্স। আপনি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ করছেন, রাইট? আপনি বলছেন যে আপনার হাজবেন্ড এন্ড ওয়াইফ আপনারা আলাদা থাকেন, রাইট, শ্বশুরবাড়ি থেকে। ওকে, এই অবস্থায় আপনার জীবনের স্বপ্নটা কি? আপনি অনেক চড়াই উতরে পার করে আজকে এই জায়গাটায় আছেন।
স্বপ্নটা আমি দেখা একটু বলি। যখন ভার্সিটিতে ভর্তি হই তখন ফ্রেন্ডদেরকে দেখে স্বপ্ন দেখাটা শুরু করি। আর এর আগে একটা স্বপ্ন দেখতাম যে বাবা মা ভাই বোন হ্যাপি ফ্যামিলি, সুন্দর একটা ফ্যামিলি, সুখ, এটা স্বপ্ন দেখতাম। তারপরে স্বপ্নটা আরেকটু এক্সটেন্ড হয়, যেটা সেটা হচ্ছে যে ব্যাংকার হব অথবা মানে গভর্নমেন্ট কোনো ভালো এমপ্লয়ি হব, এরকম একটা স্বপ্ন দেখছে। বাট মেমোরি খুবই ডাল, পরীক্ষা দেয় ডাব্বা মারি। আর ব্যাংকার, এখন তো ব্যাংকার মেধা দিয়েও খুব পার্সেন্টেজও কম, এখনো হয়ে ওঠা হয়নি, তবে ব্যাংকার হওয়ার খুব ইচ্ছা।
আচ্ছা, আর আপনাদের 5 বছরের সংসার স্বাভাবিকভাবে একজন একটা নতুন মুখ, একটা নতুন অতিথি থাকার খুব স্বাভাবিক ছিল, মানে আছে কিনা নেই তা আমি অবশ্য জানি না, আমি মনে হচ্ছে এরকম যে থাকা উচিত ছিল। আপনারা কি কখনো চেষ্টা করেননি?
চেষ্টা করিনি বলতে তা না, আমি কিছুদিন আগে আমার মিসক্যারেজ হয়ে যায়। ইট ওয়াজ রিয়েলি ব্যাড অ্যাক্সিডেন্ট। আমি যখন লাস্ট মামুনির ওই যে টাকাগুলি শেষ হওয়ার পরে লাস্ট একটা থাকে যৌথ কল্যাণ তহবিলের একটা টাকা, সেখানে প্রায় 15-20 লাখ টাকার মতো থাকে। এগুলির জন্য এত বছর আমি ফাইট করেছি, ফাইট বলতে বিভিন্ন সরকারি প্রসিডিওর মেনটেন করতে করতে এতটা বছর কেটে গেছে। তো আমার হাজবেন্ডও যে জব করে আমাদের কোনো মতে চলে যায়, দুজনে কোনো মতে ভাত চাল খেয়ে থাকি, কাউকে দিতে পারি না, নিজেরা হিমশিম খাই, কিন্তু চলে যায়, খেয়ে আছে যেভাবে আছে। তা আমার স্বপ্ন ইচ্ছা যেটাই থাকে যে এমবিএটা যদি ভর্তি হয় আমার ওইটা দিয়ে আমি চেষ্টা করবো ভর্তি হতে। এটা ইভেন এটা আমি বাড়িতে যেভাবে হোক নক করি। একটা কথা বলি, এটা আমি একটু প্লিজ একটু কাইন্ডলি একটু পরে বলছি, যেটা সেটা হচ্ছে যে মাঝখানে আমার শ্বশুরের মাধ্যমে আমার আব্বুর সাথে আমাদের একটা, তাও এটা গত বছর, আব্বুর সাথে একটা রিলেশন হওয়ার মানে উনি খুব চেষ্টা চালানোর পরেও আমাদের সাথে একটা যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে যা হয়, ওরা আমার শ্বশুর বাড়িতে যায়, কয়েকজন মিলে আমার শ্বশুর বাড়িতে, আব্বু আম্মু আরো কয়েকজন যায়। যাওয়ার পরে দাওয়াত দেয় আমার শ্বশুর, তারপর ওদের কয়েকজনকে দাওয়াত। আমরা পরে আমি সহ আমরা 7-8 জন আমাদের বাড়িতে যাই, অনেক বছর পর, 6 বছর না কতদিন পর যাই। তো যাওয়ার পরে যেটা হয়, আব্বু এতদিনের যত ঘটনা ঘটেছে আমাদের লাইফে সম্পূর্ণ ওখানে আমাকে ব্লেম করে, আমার মায়ের মৃত্যু থেকে শুরু করে সবকিছু আমাকে ব্লেম করে, আমার শ্বশুরের কাছে খুব নোংরা ভাবে আমাকে উপস্থাপন করে। আমার শ্বশুর খুব ভালো একজন মানুষ, কিছুদিন একটু উনি একটু কষ্ট পেয়েছেন এই বিষয়গুলি নিয়ে, পরে অবশ্য উনি আমাকে বলেছেন, আমি বুঝি, ঠিক আছে, উনি আমাকে বলেছেন, মা আমি বুঝি, আমি মানুষ চিনি। যাই হোক, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। তারপর আমি যাই বাড়িতে, যাই টাকাগুলি উঠানোর সময় হয়ে আসে। বাড়িতে যাওয়ার পরে যখন টাকাগুলি উঠতে যাই, টাকাগুলি উঠে এবার আর আমি ভুল করিনি, আমি কিছু একটা কিছু টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই আর একটা ড্রাফট।
এটাই আপনার, আমি যদি ভুল না করে থাকি, এটাই আপনার লাস্ট টাকা?
লাস্ট, দ্যাট ওয়াজ লাস্ট,
যৌথ এবং টাকা,
এক্স্যাক্টলি, যৌথ এবং কল্যাণ তহবিল, হ্যাঁ, 15-20 লাখ টাকার মতো। তারপর এটা কিছু আমি ট্রান্সফার করে দিই ক্যাশ আমার অ্যাকাউন্টে, আর একটা যেটা ড্রাফট এটা আমার কাছে রেখে দিই আমি। তো রাখার পরে বাড়িতে যাওয়ার, এর মধ্যে ভাইয়ার সাথে আমি আর কোনো কথা বলি না, ভাইয়ের সাথে আর কোনো কথা বলি না, অনেকদিন হলো ভাইয়ের সাথে আমার কথা নেই, রিলেশন নাই, কথা বলি না বলতে যাই হোক দুজনের মধ্যে সম্পর্ক অনেক খারাপ যায়, আমি কথা বলি না, আমাদের মধ্যে রিলেশন থাকে না। বাড়িতে যাওয়ার পর ও আমাকে যেটা আব্বুকে বলে, যোকে বলেন আমার সাথে বসতে, টাকা নিয়ে ওর সাথে আমার কথা আছে। আমি আব্বুকে বলি আপনি ওকে বলবেন এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, আগের বিষয়গুলি নিয়ে কথা বলিনি, বিধে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আর আমি এমবিএ করবো, দ্যাটস ওয়াই, না হলে আমার এমবিএ করাটা কখনো হবে কিনা আমি জানি না। যাকে এটা নিয়ে আসতে চাই, পরে সে আমি যখন বাসা থেকে বের হয়ে ব্যাগ নিয়ে আসতে যাই, তখন আমি প্রেগনেন্ট ছিলাম দু মাস পনেরো দিন ছিল। তো অনেক দূর যাই, যাওয়ার পর সেখান থেকে আমাকে টানা হিচড়া করে পাড়ানো, ওখানে আমার গলাটা টিপে মেরে ফেলে, টানা হিচড়া করে ছেঁচড়ায় নিয়ে আসে বাসায় এসে মারে। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় ব্যথা পাই আর মেন্টালি সম্পূর্ণ আমি দুর্বল হয়ে পড়ি। তারপর আমি আব্বুও তখন ভাইয়াকে সাপোর্ট দিয়ে অনেক কাজে বাজে কথা বলে। তারপর আমি ওখান থেকে বের হয়ে চলে আসি, আসার কাত থেকে পুরো রাস্তায়, সেদিন আমার কিছু খাইনি, রাত থেকে কিছু খাইনি, রাতেই আব্বুর সাথে ঝামেলা হয়েছিল, টাকা নিয়ে ভাইয়ের সাথে হয়নি, সকালবেলা ভাই এটার ফিনিশিং দিয়েছে আর কি। পরে যখন আমি বাসে পুরো রাস্তায় কাঁদতে কাঁদতে আসি, এরপর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিই, আমি ওকে বলি যে তুমি এখনই অফিস থেকে বের হও, তুমি আমার কাছে আসো না, আমি ওকে বলছি যে তুমি ইয়ে করো, আমি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো, আমি যদি অ্যাক্সিডেন্ট করি টাকাগুলি ব্যাগগুলি ওদের মুখের মধ্যে ছুড়ে দিয়ে আসবে, আর আমার লাশটা তোমাদের বাড়িতে নিয়ে যাবা, ওদেরকে দেখাবা না। তো বলে যে না এরকম কিছু করো না, আমি বলছি না আজকে আমি এরকম কিছু একটা করবই, খুব বেশি আপসেট হয়ে পড়ি। তখন আসলে ওকে আমার খুব দরকার ছিল, কিন্তু ওই সময়টাতে আসলে আসতে পারেনি, রাত্রে 11টায় এসেছে, যে আমি এখানে 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 সব মানে আমার গ্লাসের মধ্যে জোরে জোরে বাড়ি দেওয়ার ফলে কেটে রক্ত পুরো ঘর, শুয়ে আমি অনেকক্ষণ নিস্তেজ হয়ে শুয়েছিলাম, ওটা কি সেন্সলেস ছিলাম না কিছু ছিলাম জানি না, পরেও যখন এসে দরজা নক করে আমি টের পাই, খুলে দেয় ও দেখে তো থান্ডার কি অবস্থা। দুই তিন দিন পরে আসলে আমার বেবিটা মিসক্যারেজ হয়ে যায়। তারপর এই তো এখন চলছি,
আমরা গল্পের শেষ এই জায়গাটাই করতে চাই।
এবং
হ্যাঁ বলেন
একটা কথা, আমার হাজবেন্ডকে একটা মেসেজ দিই,
ঠিক এটাই আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার হাজবেন্ডকেই মেসেজ দেওয়াটাই হবে আমাদের লাস্ট কথা।
সেটা হচ্ছে যে তুমি যেখানে যদি শুনে থাকো, জানো আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমাকে কখনোই ভুল বুঝবে না, আমার মুখের ভাষা দিয়ে আমাকে ইভালুয়েট করো না। অনেক কাঠঘর পোহানোর পর তোমার মাধ্যমে আমি আসলে সুখের রিয়েল সন্ধানটা পাই, কিন্তু তুমি যদি আমাকে ভুল বোঝো, আমার আসলে এরপর আর কিছু করার থাকবে না। আমি এন্ডিংটা আমার মামুনির মতো আমি দিতে চাই না, আমি যে স্বাভাবিক একজন মুসলমান যেভাবে মৃত্যুটা ডিজার্ভ করে, আমি ঠিক সেভাবে আমি মানা যেতে চাই, আমাকে যেন কখনো এভাবে অ্যাটেম্প্ট নিতে না হয়। তুমি আমাকে ভালোবাসো এটা একটু আমাকে প্রকাশ করো, ভালোবাসার ধরন তো এক একজনের কাছে এক এক রকম, তুমি শুধু আমাকে প্রকাশ করবো আর কিছু না। তুমি দেখো তুমি যদি তুমি যা ইনকাম করো তা দিয়ে আমাদের জম্পেশ চলে যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি যদি তুমি ভালোবাসাটা প্রকাশ করো আমাকে, তুমি আমাকে ভালোবাসো, আর আমার চোখের বাণীর হিসাবটা একটু রেখো, আমার চোখের বাণী কেন বের হয় এর কারণটা একটু জেনো, কেন আমি কষ্ট পেয়েছি শুধু এটুকু জেনো। তোমার কাছে এর চাইতে বেশি কিছু আমার আর কখনো চাওয়ার নাই, কখনো থাকবে না, আর আমাকে কখনো ধোকা দিও না, কারণ তুমি যাকে ধোকা দিবে সে এর আগ থেকে অনেক কিছু সহ্য করে এসেছে, নতুন করে কোনো কিছু সহ্য করার ধারণ ক্ষমতা এখন আমার মধ্যে আর নাই, এই জন্য হয়তো বা অল্পতে একটু রেগে যাই, অল্পতে একটু চিল্লাচিল্লি করি, কিন্তু পরে তোমার কাছেই আসি, তোমার কাছে হাত জোর করে মাপ চাই, আর তুমি আমাকে অবশ্যই মাফ করে দাও, এটা আমি জানি।
আমার একটা রিকোয়েস্ট আছে আপনার প্রতি,
প্লিজ
আপনি কি আপনার হাজবেন্ডকে অনেক সুন্দর করে বলবেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন, প্লিজ। ওর নামটা শৈবাল,
কৈশোর,
প্লিজ ওকে একটু জাস্ট বলেন যে আপনি ওকে অনেক ভালোবাসেন।
অনেকবার বলা হয়েছে, তো আবারও বলছি আপনার রিকোয়েস্টে, আমি ওকে, ও আমাকে পল্টু ডাকে, আর আমি ওকে জানা পাখি, যখন যেটা মনে হয় সেটা ডাকি, জান তোমার পল্টু বলছি, আই রিয়েলি লাভ ইউ, এর উপরে আসলে আর কোনো কিছু নাই, আমি তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি, এটা তুমি কোনো কিছু দিয়েই মেজার করতে পারবো না, এটা কোনো কিছু সাথে তুলনা করতে পারবো না, আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি কোনো কিছুর সাথে এটাকে মূল্যায়নও করতে পারবো না, তুলনাও করতে পারবো না।
আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার অন্তরে এই কথা বলুক, এই শুভকামনায় আজকের অনুষ্ঠানটা শেষ হবে। এখানেই গল্পটা শেষ হলো, তবে শেষ হওয়ার পরে আমার কিছু কথা রয়েছে। আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আজকের অনুষ্ঠানটা শেষ হবে দুটো স্পেশাল কল দিয়ে। একটা কল নিয়ে আমার কিছু বলার নেই, প্রথম যে কলটা বাজবে, কারণ মিতু এখানে ফোন করেছেন এবং মিতু বলে দিয়েছেন নিজের সম্পর্কে। আর পরের কলটা নিয়ে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, ইনি হচ্ছেন ইভা, যিনি আসলে আমাদের অনুষ্ঠানে আসতে পারবেন না কিন্তু তিনি ফোন করেছিলেন, ফোন করে তিনি যা বলেছেন সেটা আপনারা শুনবেন। ইভাকে আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়েছিলাম, তার স্টোরিটা হচ্ছে এরকম। ইভা তার বরকে অনেক ভালোবাসতেন এবং ভালোবাসার এক পর্যায়ে তাদের বিয়ে হয় এবং তারপরে তিনি দেশের বাইরে চলে যান। বরটি দেশের বাইরে চলে যাওয়ার পরে তখন তিনি ছ মাসের প্রেগন্যান্ট ছিলেন এবং তার ছেলে হয়েছে, তার ছেলের আজকে 3.5 বছর বয়স, কিন্তু তার হাজব্যান্ড এখন পর্যন্ত দেশে আসেনি এবং তার হাজব্যান্ড তার সাথে অনেক দুর্ব্যবহার করে, মাঝে মাঝে এরকম কথাও বলে, দেশে যদি আসি শুধুমাত্র তোমাকে ডিভোর্স দেবার জন্যই আসবো। ঘটনার কোন বিস্তারিত বর্ণনা আমরা জানতে চাই না। এই দুটো কল হচ্ছে হ্যালো 8920 সীমাবদ্ধতা। হ্যালো 8920 ইচ্ছে করলে দুজন মানুষকে হাজির করতে পারে না। আমরা মিতুকে অনেক ধন্যবাদ জানাই যে মিতু আজকে অকপটে তার মনের গভীরের যে বেদনাগুলো, অনুভূতিগুলো, সেটা লাখো মানুষের সাথে শেয়ার করেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ হ্যালো 8920 সঙ্গে ছিলেন, কথা বন্ধু কিবরিয়া এবং এবিসি রেডিওর সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী সপ্তাহে আগামী অনুষ্ঠানে আপনি অতিথি হয়ে আসতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668 আর আমাদের ফেসবুক পেজটি হচ্ছে, যেখানে গিয়ে আপনি আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের অনুষ্ঠান ডাউনলোড করতে পারেন, লাইভ শুনতে পারেন, অনেক কিছু করার আছে এই পেজটিতে। পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920 hello8920। চলুন দুটো কল আমরা শুনি, তারপরে আমরা বাড়ি যাই।
মিতু বলছি ঢাকা থেকে। আমি আপনাদের এই হ্যালো 8920 অনুষ্ঠানটির একজন নিয়মিত শ্রোতা। আমি গত দুটো পর্ব আপনাদের শুনেছি, ডলি এবং আনোয়ারের কাহিনী। দুটো কাহিনী খুব মর্মস্পর্শী, মানে তাদের কাহিনী শুনে আমি খুবই বেদনা হতো। তা আমি একজন নারী এই সমাজেরই, আমি মধ্যবিত্ত শিক্ষিত সমাজের নারীর এক প্রতিচ্ছবি। আমরা হয়তো বা জানি যে শুধুমাত্র নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর নারীরাই বঞ্চিত হয়, শোষিত হয়, কিন্তু একটা শিক্ষিত মধ্যবিত্ত সমাজেও নারীর অবস্থান যে খুব দুর্বল সেটা আমার জীবন কাহিনী তার প্রমাণ। আমি একটা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম, বিয়ের পরে বাধ্য হয়েছি চাকরিটা ছাড়তে। বর্তমানে আমার দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহিত জীবনের বয়স 8 বছর। 8 বছর ধরে আমি কোনো জব করছি না, শুধু সংসার করছি আর বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে। যৌতুকের অভিশাপ একটা নারীর জীবনকে কিভাবে তছনছ করে দেয় তার উৎকৃষ্ট প্রমাণ। আমি আমার জীবন কাহিনী বলতে চাই কিন্তু বলতে পারি না, শুধুমাত্র আমি নিজেকে প্রেজেন্ট করতে পারবো না বলে। আমার পক্ষে সম্ভব না নিজেকে লাইভ নিয়ে আসা, নিজের পরিচয় দেয়া, কারণ আমি এখনো আমার স্বামীর সংসারই আছি এবং থাকতে বাধ্য হচ্ছি, বিকজ আমার কোনো জব নাই, আমার সামর্থ্য নাই আমার স্বামীকে ছেড়ে চলে এসে আমার দুটো বাচ্চাকে লালন পালন করার। তাই এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছি, অথচ প্রতিটা মুহূর্তে আমি দগ্ধ হচ্ছি, প্রতিটা মুহূর্তে আমি বঞ্চিত হচ্ছি, শোষিত হচ্ছি। কি করবো জানি না, কি হবে আমার ভবিষ্যৎ, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আমি সেটাও জানি না। শুধু জানি যে এইভাবেই সমাজের নারীর অবনা হয়, বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, শোষিত হয়।
হ্যালো, প্লিজ আপনি আমার কথা একটু শুনেন, আমার নাম ইভা, আমি একটু কথা বলতে চাই, প্লিজ আমার কথা একটু শুনেন। আমার হাজবেন্ড বাইরে থাকে, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আপনি কি আমার কথা শুনতেছেন কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার নাম ইভা, আমার সেল নাম্বারটা হলো, প্লিজ আমি একটু কথা বলতে চাই। আপনি যদি আমার রেকর্ড শুনে থাকেন, আমার কথা শুনে না থাকেন, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন প্লিজ, আমার নাম্বারটা 0। মানুষের জীবন কেন তো কষ্ট, আমি ঠিক জানি না আপনি আমার কথা শুনতেছেন কিনা বুঝতে পারতেছি না। আমার এই যে বাচ্চা আছে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। ও
বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা সাধ মিটাব। শ্রীপথ সেধে বাঞ্ছা করি যুগল পদে সাধ মিটাব শ্রীপথ সেধে।
This track was downloaded from FusionBD.com.